This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। আরজি কিবিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রয়েছে আরজি কিবিয়ার টিম, আরজি সুমন, সাউন্ড এডিটর মঞ্জু এবং নিশ্চয়ই একজন বন্ধু রয়েছেন যিনি আজকে যাহা বলিব সত্য বলিবতে তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবেন। প্রিয় শ্রোতা, একটু আগে আমাদের যে থিম মিউজিকটি বাজলো সেখানে বেশ কিছু কথা আমরা নিয়মিত আপনাদেরকে শোনাই, একই কথা বারবার। সেখানে বলা হয় ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, এবং আমরা বিশ্বাস করি মানুষ মাত্রই ভুল হতে পারে, এবং সেই ভুলগুলো যাতে না হয় সেজন্য আরেকজন মানুষের ভুল কিংবা অপরাধগুলো আমাদের জানা জরুরি। আমরা এমন ভাবে একজন মানুষকে এখানে ফোকাস করি যিনি যার জীবনে অনেক ভালো কাজ রয়েছে কিন্তু তিনি ভুল করেছেন, অপরাধ করেছেন কোনো না কোনো সময়, এবং তিনি উপলব্ধি করেছেন নিজের বিবেকের কাছে যে কত বড় ভুল তিনি করেছেন, কেন করেছেন এবং তার পরিণতি কি। তিনি তার সেই বিবেক বোধের জায়গা থেকে চান না তার মতো করে আর কেউ কোনো ভুল করুক, সেজন্যই তিনি আমাদের যাহা বলিব সত্য বলিবতে আসেন। আজকে কে রয়েছেন আমাদের সঙ্গে এইরকম একজন মানুষ যিনি তার জীবনের ভুলগুলো স্বীকার করবেন, আপনাদের কাছ থেকে লাঞ্ছনা গঞ্চনা বঞ্চনা আমরা যাই বলি না কেন অনেক কিছুই সহ্য করবেন, তারপরেও নিজের জায়গা থেকে স্বীকার করে যাবেন যে আপনারা যেন তার মতো ভুল না করেন, কে সেই ব্যক্তিটি চলুন আমরা জেনে নেই আরজে সুমনের কাছ থেকে।
সুলতানা বেগম আর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের চার সন্তানের মধ্যে তৃতীয় সন্তান মাহবুব আলম সুমন, বন্ধুদের কাছে অবশ্য সুমন পাখাল নামেই পরিচিত। কি সেই পাখাল নামের কাহিনী সেটা না হয় তার মুখেই শুনবেন। ছোটবেলা থেকেই লেখাপড়ায় মনোযোগী ছিলেন, তবে তার চেয়েও বেশি মনোযোগী ছিলেন খেলাধুলায়। ক্রিকেট আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসতেন, বাংলাদেশের বিভিন্ন এলাকায় গিয়ে ক্রিকেটও খেলেছেন। খুব বেশি ভালো খেলে একবার প্রতিপক্ষের তাড়া খেয়ে জীবন নিয়ে পালিয়েছিলেন, তবে মারামারিকে কখনোই ভয় পেতেন না সুমন। প্রথম যেদিন স্কুলে গিয়েছিলেন সেদিনই মারামারি করেছিলেন। সুমন ঘুরে বেড়াতে পছন্দ করেন, সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তার মায়ের স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, ছেলে বড় হয়েছেন ঠিকই, কিন্তু মায়ের স্বপ্ন দূরের পথ, বরং আজ তিনি নিজেকে অপরাধী মনে করেন। কি সেই কারণ তা জানাতে মাহবুব আলম সুমন আজ হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
প্রিয় শ্রোতা, যেমনটা আমরা জানছিলাম সুমনের কাছ থেকে যে সুমন পাখাল আজকে আমাদের সঙ্গে রয়েছেন যাহা বলিব সত্য বলিবতে, আমি সুমনের কাছে যাব, সুমন মানে আমাদের অতিথি যিনি তার কাছে আমি যাব, এবং প্রথম যে প্রশ্নটা আমি আমার যাহা বলিব সত্য বলিব সব বন্ধুদেরকে করে থাকি আজকে সেই প্রশ্নটাই আমি তাকে করব। তবে তার আগে আরেকটি প্রশ্ন আমি ওকে করতে চাই, সেটা হচ্ছে এই নামটা শুনে অনেক মানুষই প্রশ্ন করতে পারেন যে আসলে পাখাল এই শব্দটার অর্থ আসলে কি বা পাখালটা কেন হলো। সুমন, আমি প্রথমে আপনার কাছে যেটা জানতে চাই চেয়েবো যে আপনার নামের অর্থটা আসলে কি এবং পাখাল ব্যাপারটা আসলে কি, এটা কি পারিবারিক উপাধি?
না, এটা অ্যাকচুয়ালি পারিবারিক উপাধি না, আমার বংশের নাম হলো আপনার মোল্লা বংশ।
মোল্লা বংশ,
আর আমি পাখালটা হইছে বন্ধুবান্ধবের দেয়া।
কিন্তু বন্ধুরা যখন কাউকে নাম দেয় তার পিছনে একটা কারণ থাকে,
ওই কারণটাই,
কারণটা কি ছিল?
আমি শর্টকাটে বলে দেই, সেটা হলো যে গরু পালে সে রাখাল, যে পাখি পালে সে পাখাল।
আমি পাখি পালতেন,
পালি,
এখনো পালেন, কি ধরনের পাখি পালেন?
এটা হইলো আমার কাছে জবা কিং আছে, কবুতর, চুয়াচন্দন ছিল, আর লক্ষা, আর বজ্রিকা পাখি। এটা আমি শখের বসে পালি, আমার মানে একাকিত্ব জীবনটা মানে ওদের সাথে কাটাই আর কি, এটাই আমার ভালো লাগে।
মোটামুটি ইতিহাস আমরা জেনে গেলাম এবং ওর নামটা আসলে পাখাল নামটা দিয়েছে হচ্ছে ওর বন্ধুরা, ও পাখি পালে বলে ও পাখাল, এবং ওর নাম হচ্ছে সুমন। সুমন পাখালকে আজকে আমরা পেয়েছি যাহা বলিব সত্য বলিবতে। এবার আমরা মেইন স্ট্রিমে আসতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিব অত্যন্ত চ্যালেঞ্জিং একটা শো, এবং আমরা বলে থাকি যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো সুমন, যে এরকম শোতে আসার পরে লক্ষাধিক মানুষ, হাজার হাজার মানুষ আপনি ফেসবুকে গেলেই বুঝবেন অনেক গালমন্দ করে, অনেক সহজে নিতে পারে না, হ্যাঁ, এইরকম একটা ব্যাপার, এবং পারিবারিক ভাবে হোক, ফ্রেন্ড সার্কেলের দিক থেকে হোক, স্বাভাবিকভাবে আমাদের ফার্স্ট রিয়াকশন খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনাকে হয়তো কালকে থেকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখা শুরু করবে অনেকেই, ভালোভাবে দেখবে না, কাছের মানুষটা অনেক পর হয়ে যাবে। এত কিছু জানার পরও আপনি শোটাতে কেন আসলেন?
আই ডোন্ট কেয়ার, আমি এটা দিকে চাই না, কারণ আমি আমি চাই না যে কে কি বলুক, কে কি এটা কিভাবে নেয়, আমার সেটা জানানোর দরকার নেই। কিন্তু আমি আমার প্রতিটা মুহূর্তে যে মারা যাচ্ছি, প্রতিটা ক্ষণে ক্ষণে, একবার মৃত্যু হলে তো মানুষ মারা যায়, কিন্তু প্রতিটা মুহূর্তে যদি মারা যায় সেক্ষেত্রে এটাকে কি বলে সেটা আমার জানা নেই। তো আমি প্রতিটা মুহূর্তে আমার জীবনে ঘটে যাওয়ার যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে প্রতিটা মুহূর্তে আমি এটা নিয়ে মানে খুব যার কারণে আমি এখন মানে সবকিছু জানা সত্ত্বেও আমি এই জায়গায় আসি, এখন যা হওয়ার পরে হবে, কিন্তু এটা জানি না, যদি আমার দ্বারা কেউ উপকৃত হয়ে থাকে তাহলে আমি ধন্য।
প্রিয় শ্রোতা, ওর উদ্দেশ্য অনেক বেশি মহৎ, আমরা এই জায়গাটা থেকেই শুরু করতে চাই। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবং যাহা বলিব সত্য বলিবতে আজকে এক্সপার্ট প্যানেল থেকে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি সুমন পাখালের পুরো সময়টুকু আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো অপ্রিয় সত্যগুলো তিনি শুনবেন, শোনার পরে তার যে মূল্যবান মতামত সোসাইটি কেন্দ্রিক এবং সুমন পাখাল কেন্দ্রিক, সেই মতামতগুলো আমরা শেষের দিকে তার কাছ থেকে নিব। তিনি ফোনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ওকে সুমন, আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি অ্যাকচুয়ালি শুরু করতে চাই আমার ছোটবেলা থেকে।
জি প্লিজ। ছোটবেলা মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি আপনার অপরাধের আগের পর্যায়টা। ওকে,
আমি যখন 3-4 পড়ে তখনকার ঘটনা।
জি।
আমার খালাতো ভাই কাজিন আদিম নাম, সে আমার সাথে বড় হয়েছে ঢাকায়, এখন সে মমিসিং থাকে ফ্যামিলির কারণে। তো সে আমার সাথে বড় হয়েছে, আমরা একসাথে পড়াশোনা করতাম, কিন্তু একটা কম্পিটিশন ছিল তখন। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, সেটা হলো যে আমি বলতাম যে আজিম আজকে আমি তো স্কুলে যাবো না, আমার শরীরটা খারাপ লাগতেছে, আজকে যাবো না। সে বলতো আমিও তো যাবো না, আমিও তো তোকে এটাই বলতে আসছিলাম। তো আমি বলি আচ্ছা তো যাবি না, তো না আমিও যাবো না, আর তুই যাবি না, তো আমি না আমি যাবো না। তো দেখা যেত যে আমি লুকিচুরি করে চলে যাই, দেখতাম উঠে কি বসে আসছে, কি ব্যাপার, তুই চলে আসলি, তুইও তো বলছিলি তুই আসবি না, তুই এখন আসতকে, আমি কি, আমি তো ভাবছি তুই দোকা খাবি, তুইও তো দোকা খাবি ভাবছিলাম, কিন্তু কেউই খাইনি। তো আরেকটা ব্যাপার শেয়ার করতে চাই, যখন আমি ক্লাস 4 পড়ি তখন আজিম আমাদের মানে পরীক্ষার রুটিনটা যেটা সেটা মানে আমাদের 15-10 আগে স্যার লিখে দিতেছিল। তো আমি ওদিনকে ক্লাসটা মিস করছি, আমি যেতে পারিনি, দেন ও আমাকে রুটিনটা দেয়।
জি।
দেওয়ার পরে আমি রুটিনটা নেই, তো ওদিনটা মঙ্গলবার ছিল, যে আমি ওদিনটা আমি তো জানি আজকে আমার অফ ডে, আমি পরে পরীক্ষার জন্য খুব মানে ই করতেছি, প্রিপারি নিতেছি। তো এমন সময় আমি সন্ধ্যার একটু পর আমি মানে নানুর বাড়িতে যাই, যেহেতু আমার নানুর বাড়ি আমার বাড়ির পাশে, নানুর বাড়িতে যাই। তো যাওয়ার পরে দেখি ও বসে আছে, আমি কি রে কি অবস্থা, তো পরীক্ষা দেখ নাই, আমি কি না, তো পরীক্ষা মানে তুই না আমাকে রুটিন দিলি, যে বললি যে এই তো আবে আজকে তো মঙ্গলবার, আজকে তো পরীক্ষা নেই, তুই যে রুটিন দিলি। বলে অ্যাকচুয়ালি হয়েছে কি, যে রুটিনটা যে দিছিলাম তো আমি জানতাম না ভালো মতো, তো পরীক্ষা হঠাৎ একজনের কাছ থেকে শুনলাম, এক ফ্রেন্ড আমাকে ডাক দিলো, ওই যাকে দেখে দৌড়ে চলে গেছি পরীক্ষা দিয়ে আসি। কিন্তু আমি তখন বললাম যে দেখ তোর সাথে আমার এত ক্লোজ সম্পর্ক, আর তুই আমাকে আমার বাড়ির সামনে দেখেছিস, কিন্তু আমাকে ডাক দেওয়ার সহজ সুযোগটি পাস নাই। তো আমি ব্যাপারটা খুব অন্যভাবে নিয়েছিলাম যে ওদিনকার থেকে, যে ও তো আমাদের পড়াশোনাটা এইভাবে চলতেছিল, তো আমাদের কম্পিটিশন চলতেছিল। তো আমি যখন ক্লাস 5 পাস করলাম, আমি স্কুলটা ট্রান্সফার করতে চাইলাম, আমি আলী আহমদ উচ্চ বিদ্যালয়ে আমাদের গোড়ানে ওই জায়গায় অ্যাডমিশন নিলাম। তো নতুন মুখ, নতুন পরিবেশ, সবকিছু নতুন, তবে সবকিছুতেই পুরাণের অগ্রাধিকার একটু বেশি থাকে। তো স্কুলের যে স্টুডেন্টগুলো ছিল, আমি নতুন, আমাকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি, ওই জায়গার থেকে আমার শুরু হয়েছে সব। আমি তখন বললাম যে আমার একটু ভিন্ন হওয়া দরকার।
কোন ক্লাস এটা?
এটা ক্লাস 6।
ওকে, ক্লাস 6 থেকে আপনি স্কুল চেঞ্জ করলেন?
হ্যাঁ।
স্কুল চেঞ্জ করার পরে আপনি যে পরিবেশে গেলেন সেটা আপনার জন্য নতুন, এবং ওখানে যারা ছিল পুরনো তাদের জন্য কিন্তু আপনি নিউকামার। ওকে, তারপর
তো আমি চিন্তা করলাম এমন কিছু করতে হবে যেটা সবাই একটু অন্যভাবে নিবে,
আপনাকে আলাদা চোখে দেখবে।
তো আমি নাম বলবো না, আমি এক ফ্রেন্ড কে ওদিনকে, পরে ফ্রেন্ড হয়ে গেছে, ওদিনকে অনেক মার দিয়েছি। মার দেওয়ার পরে মানে অনেকে ধরছে, আমাকেও মার দিচ্ছে স্কুলের বাইরে নিয়ে। তারপর যাই হোক, ফ্রেন্ডদের সাথে ওই পরে মিছিল হয়ে গেছে। দেন বললাম যে তোরা 10 জন মিললে আমাকে মারছ, বা আমি সংখ্যাটা সঠিক বলতেছি না, যদি তোরা এতজন আমাকে মারতেছো তারা আমি তো একা, তবে পারলে একাই শেষ, মারামারি করিস। যাই হোক, তারপর ওরা আমার সাথে ফ্রেন্ডশিপ করে ফেললো। তো আমরা খুব মানে পরে আস্তে আস্তে যত মানে ওদের সাথে আড্ডা দেওয়া শুরু করলাম। তো আমার সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যে আমার পজিটিভ যে ফ্রেন্ড গুলা সেগুলোর সাথে আমি মিশি নাই, যারা পড়াশোনায় খুব এক্সপার্ট। আমি মিশছি যে এরকম ছেলেদের সাথে যাদের সাথে চললে ক্লাস একটু অন্যরকম হওয়া যায়। তো এটা চলতে চলতে আমার ফ্রেন্ডদের সাথে চলতেছি, দেখা যেত ফ্রেন্ডের ওই জায়গায় আড্ডা মারতাম, মারামারি হচ্ছে, আগে সুমন যেত, মারামারি করতাম, সবকিছু এরকম চলতো। আস্তে আস্তে সিগারেট খাওয়াটা শিখলাম, সিগারেট খাওয়াটা শিখতে শিখতে ফ্রেন্ডদের কাছে তো যেটা আমরা আমি বলি যে মেহেদি, মানে হাতে মেহেদি লাগলে যেমন লাল হয়, গাঁজা খেলেও চোখ লাল হয়, ঠিক সেম হলো মেহেদি। ফ্রেন্ডের সাথে থেকে মেহেদি খাওয়াটা শিখলাম, মানে কোথাও না থাকলে আমার কাছে থাকতো, আমি ওইটাই সেবন করতাম। আর না পাইলে সুমন কোথায় আসো তুমি,
কোন ক্লাসে এটা আপনি শুরু করলেন?
এটা আমি শুরু করলাম ক্লাস 7 এ।
ক্লাস 7 এ আপনি গাঁজা খাওয়া শুরু করলেন? ওকে, আপনার বাবা তো কি করতেন জানো?
আমার বাবা ছিল আপনার মানে রিক্সার ব্যবসা করতেন, তো উনি আবার ঢাকা মহানগরীর রিক্সা মালিক সমিতির সভাপতি ছিলেন।
ওকে, আর আপনার মা ছিলেন গৃহিণী? ক্লাস 7 এ আপনি গাঁজা নেওয়া শুরু করলেন, এই সময়টা কি পরিবার জানতো?
না, জানতো না,
একেবারেই জানতো না।
তারপর যখন নিলাম, নিতে নিতে মানে খুব খাওয়া দাওয়া শুরু করলাম। তারপর একটা সময়ে বাপ্পি ভাই, আমাদের যে ভাই, মানে উনি আবার এলাকা ভিত্তিক একটা ক্রিকেট টিম করছিল, আমি ক্রিকেট খেলতাম ছোটবেলা থেকে একটু, তো আমি ওনার ওই জায়গায় ভর্তি হয়েছি। তো জামাল নামে এক ফ্রেন্ড আছে আমার, সে আমাদের ম্যানেজারের ছেলে, ফ্রেন্ড আমার খুব ভালো, তো এই ওর সাথে পরিচয়, ও আমাকে ওই জায়গায় নিয়ে গেল, কিন্তু আমাকে বাপ্পি ভাইয়ের কাছে নিতে ছিল না। তো একদিন আমি বললাম কি যে আমাকে একটু বাপ্পি আর তোরা খেলাধুলা করোস এই জায়গায়, আমি একটা টিমের আন্ডার থাকলে ভালো হবে, খুব মজা করিস। তো আমাকে কেউই সাপোর্ট করতেছিল না, তো নিতে ছিল না। তো এক সময় দেখা গেল কি আমি জামালকে প্রলোভন দেখালাম, যে জামাল বলতেছে আমার তো ফর্মের টাকা নাই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে ফর্মের টাকাটা আমি দিয়ে দিবো, তো কেউ আমাকে বাপ্পি আর টিমে ঢুকে দেয়।
ওকে
ওকে, ঠিক আছে। তো ঢুকলাম, তো বাপ্পি ভাইয়ের প্রথম পরিচয় করে দিয়েছে আমাকে। বাপ্পি ভাই মানে আমি কালো একটা গেঞ্জি পরা, কালো একটা প্যান্ট, চুলগুলো তো আগের থেকে বড় বড় রাখতাম, এখন ছোট রাখি। তো বাপ্পি ভাই বলতেছে নাম কি, বললাম, পরে ও পরিচয় করে দিচ্ছে ভাই আমার ফ্রেন্ড, পরিচয়টা যে বাপ্পি ভাইয়ের সাথে হয়েছে। বাপ্পি ভাই বললো কি তোমার চুল এত বড় কেন, দেখতে বকাটে বকাটে লাগে, তুমি চুলটা কেটে ফেলতে পারো না? ঠিক আছে কেটে ফেলবো, এতে থেকে বাপ্পির সাথে একটু কথা টথা বলে চলে আসে। তো বাপ্পি ভাই আমার ওদিনকে অনেক ভালো লাগছে, যে সে মানুষটা অন্যরকম, খুবই অন্যরকম ইমোশনাল। তারপর আমি চুল কাটছি, কি মনে করে আমি জানি না, চুল কাটলাম, কাইটা যখন দেখি বাপ্পি ভাই দেখে হাঁ করে তাকিয়ে আছে, কি তুমি আমার এক কত চুল কেটে ফেলছো? আমি তার একদম অন্তর ঢুকে গেছি, কোথাকার ফর্মের টাকা, কোথাকার টিম, আমি সব, আমাদের ওই ক্রিকেট টিমে ছিল 35 জনের মতো, তো সবার থেকে আমাকে আলাদা। আর বাপ্পি ভাই আমাকে এত লাইক করতো, জানি না এটা কে কোন ভাবে না, কিন্তু এটাই সত্য। বাপ্পি ভাই মানে খুব ইমোশনাল, আমিও বুঝছি। তার ডান পায়ে কিন্তু এখন আমার নাম লেখা আছে, চাকু দিয়ে কাটা, সুমন, SUMON, ডান পা, একদিন গিয়ে দেখি অবস্থা, খুব পছন্দ করে। তো যাই হোক, এরকম তো চলতেছে, আমরা খুব ভালো কাটতেছে, খেলা চলতেছে, খুব মজা করতেছে। তো একটা সময় পোলিও টিকার দিবস, পোলিও খাওয়ার, তো ওদিনকে আমরা যাব পোলিও খাওয়াবো, তো গেলাম। তো ওই সময় জামাল আমার সাথে ছিল, যাওয়ার পরে পোলিও টিকার খাওয়া স্টার্ট হলো। তো একটা মেয়ে ছিল, নাম হলো দীপা।
ওকে,
তো জামাল আমাকে বললো যে মেয়েটা আবার স্কাউট করতো আমাদের আলিয়ার মধ্যেই, তো বললো কি যে মেয়েটা ভালো লাগছে আমার, ওকে তো আমি মানে ওর সাথে একটা অ্যাফেয়ার করতেছি। আমি মেয়ে তো ছোট, এই মেয়ের সাথে কি অ্যাফেয়ার করবে? সে বলতে আসলে না এটা বড় হবে না, তো এখন থেকে ফ্রেন্ডশিপ করলাম, এটা ভালোবাসা বদলাই দিলাম। তো যাই হোক, এরকম চলতেছে, তো এরকমই চলতেছিল। তারপর এক ক্লাসটা হলো কি যে আমরা যখন সবকিছু জমা দিতেছিলাম বিকালে, তখন দেখি মানে একটা ছোটখাটো গ্যাঞ্জাম লাগছে, তো আমি ওই জায়গায় চলে গেছি, আমার এক ফ্রেন্ড আকবর বাবু তখন ছিল, ওর সাথে গেলাম। তো যাওয়ার পরে জামাল নাই, কতক্ষণ পরে জামাল আসছে, কি অবস্থা, আমি তো গেছিলাম ওর পিছিয়ে পিছিয়ে, তারপর খুঁজে পাইছে বাসা, কারণ না আমি যাইতে যেতে দেখি ওই কোন মোড় থেকে কোদিক ঢুকে গেল বুঝিনি, কিন্তু ওই মোড়ে আছে।
ওকে,
তারপর আমাকে বললো তো আমাকে সাপোর্ট দেয়, তো ওই সাপোর্ট দিতে 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 তারপর এক সময় আমরা আসতেছিলাম ওই আমরা আমাদের এই রোড বলে ওই 8 নম্বরের রোড নিয়ে ব্যস্ত আমাদের সোজা রোডকে, তারপর ওই দিক দিয়ে যাচ্ছি। তো এমন সময় না একদিন পিছিয়ে ডাক দিচ্ছে, এই সুমন, পিছিয়ে তাকে দেখি দীপা, আদিত তোমার পাশে এই জায়গায়, তুমি বুঝতে দেয় নাই যে জামালকে পছন্দ করে। তো যাই হোক, ওর সাথে খুব মানে ভালো সম্পর্ক হয়ে গেল আমার ওই জায়গায়, যে কারেন্ট গেলেই আমরা ওই বাসার নিচে বের হতো, আমরা কথা বলতাম, ফ্রেন্ডশিপ হয়ে গেল। তো জামালকে জামাল ইমপ্রেস করার জন্য বাপ্পি ভাই স্বয়ং লাভ লেটার লিখে দিয়েছিল, কিন্তু ওটা কোনো অ্যাকসেপ্ট করে নাই বা কিছু জানায়ও নাই। তারপর আস্তে আস্তে মানে আমার সাথে মানে ওর খুব বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল। তারপর এটাই নিয়ে আর কি জামালের সাথে আমার দ্বন্দ্ব। একটা সময় জামাল আমাকে বললো যে তুই জায়গায় যাবি না, ইভেন কি বাপ্পি ভাই পর্যন্ত বললো যাবি না, তুই কাকে চাস, ওকে না আমাকে। আমি তো তাকে চাই মানে ও তো আমার ফ্রেন্ড, তো ফ্রেন্ড হোক যেটাই হোক, তো ওকে চাস না আমাকে চাস, আমি তো অবশ্যই তোমাকে, তো আর যাবি না। তারপর ওই ফ্রেন্ড আমার জীবনের প্রথম একটা ফ্রেন্ড, এটাকে আমি বলতে পারতেছি না, মানে সব নতুন নতুন জিনিস তো এমনি ভালো। তো যাইতাম, যাওয়ার যাওয়ার পরে ওর সাথে কথা বলতাম, ভালো লাগতো। তারপরে দেখতাম জামালের সাথে আমার খুব বড় গ্যাঞ্জাম হয়ে যায়, বাপ্পি ভাইয়ের সাদের উপরে একদিন হাতাহাতি হয়, মানে ওকে সাদেতে ফালাই দিতে চেয়েছিলাম, এরকম অবস্থা ধাক্কা ধাক্কি একদম। তারপর এটা নিয়ে খুব ঝগড়া একটা সময়, তারপর জামালের সাথে আমার পুরো বিরোধ, আমি বাপ্পি ভাইয়ের টিমে বাপ্পি ভাইয়ের মন থেকে উঠে গেছি এরকম অবস্থা। তারপর বাপ্পির কাছে সরি টরি বলে বাপ্পির কাছে, বাপ্পির কাছে প্রমিস করে আমি আরো ওখানে কখনো যাবো না। তো এদিকে আমার সাথে মানে দীপার গ্যাপ হয়ে যায় অনেক বড়। তারপর গ্যাপ হয়ে যায়, আমিও খুব মানে ই করি, তো আমি এদিক দিয়ে মানে বাসায় যাই, বাসায় অল টাইম থাকি, বিয়ে হই না, বাপ্পির কাছে যাই আর বাসায় আসি। এই তো পড়াশোনা তো পুরা যা যায় অবস্থা, মানে তখন এই সমস্যাটা হলো যে ওই যে ফ্রেন্ড চলতেছে, একটু উগ্র মেজাজ, বন্ধু বান্ধবের সাথে একজনকে মারলে নাম বাড়ে দাম বাড়ে এরকম। তো যাই হোক ওইভাবে চলতেছে, একটা সময় দেখা গেল কি যে আমার পড়াশোনার ভিতর থেকে মন ঠকে গেল, উঠে গেল কি আমি বলি যে একটু জানতে পারলাম যে 30% 33% পাইলে মানুষ পাস করে, এটাকে ফেল তারা প্রমোশন দিয়ে দেয়। আমি কি তাইলে আমি কেন এত মাতামাতি করতেছি, না পড়লে তো পাস করবো, এরকম মনে হইলো। তো যাই আমি পড়াশোনার মাত্রাটা কমাই দিলাম, কমাই দিলে মানে নিজে কিনে ব্যস্ত থাকলাম, শুধু বসে থাকতাম, মানে এরকম মানে টিভি বাপ্পি ভাই খেলা এগুলো নিয়ে মানে পুরো ব্যস্ত।
আমরা যে ক্যারেক্টারটা এখানে পাচ্ছি বাপ্পি ভাই, আপনার এই কিশোর জীবনে তার প্রভাব মারাত্মক আমরা এটা বুঝতে পারছি, আমি একটু তার সম্পর্কে জানতে চাই, উনি আসলে কি করতেন?
উনি অ্যাকচুয়ালি করতেন কি মানে উনি পড়াশোনা গ্যাপ দিয়েছিলেন, আর ওনার সম্পর্ক কি উনি ব্রোকেন হার্ট একটা মানুষ, যে বড় একটা সমস্যা হয়েছিল তার প্রেমে আর কি এরকম। উনি এগুলো ভোলার জন্য মানে শুধু আমাদেরকে কাছে টানতেন, আর আমরা আমাদের সাথে
আপনাদেরকে নিয়ে ব্যস্ত থাকতাম। আপনাদের সাথে বয়সের ডিফারেন্স কত ছিল?
অনেক, সে তো আমার বড় ভাই আছে না, আমার বড় ভাইয়ের ফ্রেন্ড বাপ্পি, তো আমি এটা পরে জানতে পারছি।
আচ্ছা পরে জানতে পারছি। আপনার সাথে আপনার বড় ভাইয়ের বয়সের ডিফারেন্স কত?
বড় ভাইয়ের বয়সের ডিফারেন্স হবে কত, 5-6 বছর।
5-6 বছর। আচ্ছা বাপ্পি তাহলে পড়াশোনা ছেড়ে দেয়া?
হ্যাঁ বাপ্পি ভাই সম্ভবত ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে।
কমপ্লিট করেছে এবং এলাকারই ছেলে,
মানে পাশের এলাকা, আমি থাকি গোরান আর বাপ্পি ভাই থাকে বনশ্রী।
ওকে, লোকাল ছিল। ওকে হ্যাঁ, তারপর?
তারপর ওইভাবে চলতেছিল, তারপর ওই দীপার সাথে গ্যাপ হয়ে গেল, তারপর বাসায় সময় দিয়ে বাপ্পির সাথে এভাবে চলতেছে, পড়াশোনাটা একটু ড্যাম হয়ে গেল। তারপর এক সময় মানে আমার খালাতো ভাই, মানে খালাতো ভাই কি আমার পাশের, যে আমার নানুকে ওর মা ডাকছে আর কি এরকম, ওই হিসাবে নাম হলো বিল্লাল। তো মানে আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে ছিল, নাম তার লিজা, সে আমাকে এসে বলতেছে যে তোর পাশের বাড়িতে ওই মেয়েটাকে তো আমার খুব ভালো লাগছে, তোর স্কুলেই পড়ে। আমি করে থাকে দুইটা মেয়ে, কিন্তু আমি তো কখনো কেক না, আমি ফুট করে বারান্দা যেতাম, ওরা চলে আসতাম, ঠিক আছে এত কি। তারপর ও বললো আমাকে একটু হেল্প, আমি তো আমি কিন্তু স্কুলেই যাই না, তোকে কিভাবে করুন। তো আমার ছোট ভাই তখন ছোট, ওকে আমি স্কুলে দিয়ে আসতাম, আকাশ নাম, তো তখন ওই হিসাবে তাকে নিয়ে যেতাম, নিয়ে আসতাম। তারপর ওদিক দিয়ে সে একটু টাং ফাং করতো, সাথে আমি থাকতাম, আমি জাস্ট নর্মাল। সে আরেকটা বলে রাখা ভালো, লিজার ফ্যামিলির সাথে আমার বড় বোনের একটা সম্পর্ক ছিল আর কি।
ওকে,
তো একটা সময় দেখা গেল কি আম্মু হঠাৎ একদিন আম্মুকে ডাক দিল, লিজার আম্মু কি নিছে ভাবি পরে, মানে আরেকটা জিনিস বলে, আমাদের বারান্দা আর ওদের জানালা কিন্তু পাশাপাশি ছিল। তো আম্মুকে বলতেছে যে ওই যে আপনার বোনের ছেলে আমার মেয়েকে অনেক ডিস্টার্ব করে, এটা মানে অনেক কিছু করে, ভালোবাসি এগুলো নানা জিনিস বলতেছে, এটা কেমন কথা? তো ও তো আমার বোনের ছেলে না, মানে আমাদের বাড়ির পাশে থাকতো, আমার নানার ওই জায়গার লোকাল আর কি, বাড়ির পাশে থাকতো, তো ওই হিসাবে আর কি আমাকে বোন বোন বলতো। তারপর বলে আচ্ছা বলে দেবো। তো এটা বলার পর ওই ফার্স্ট ওই মেয়েটা খুব কিঙ্কলি একটা চেহারা যে সামনে আসলো, এসে বললো আপনার সাথে না যায়?
আপনাকে বলছি
হ্যাঁ, আমি তো হতভম্ব, হ্যাঁ হ্যাঁ যায় তো, আগে বলতেছি। বললো উনি আজকে আমাকে গেটের সামনে ধরে আমাকে বলতেছে ভালোবাসি, এটা কেমন কথা বলেন? ঠিক আছে, এই ফার্স্ট তার সাথে কথা।
মেয়েটার নাম কি ছিল?
লিজা।
লিজা, ওকে।
তারপর তার সাথে মানে এরকম হইতেছিল। তারপর আস্তে আস্তে তার সাথে আমার ফ্রেন্ডশিপ, মানে যেহেতু কথা বলতাম বারান্দা গেলে, ওই যে আমার গ্যাপটা সৃষ্টি হয়েছিল, আমি ফ্রেন্ড ছাড়া শুধু বকেট ফ্রেন্ড বা বাপ্পি ভাই, তারপর এই আমার এখন দুনিয়া পড়াশোনা একটু উদাহরণ টাইপের। তারপর বারান্দা যে কথা বলতাম, ও আমার সাথে খুব কথা বলতো, তারপর আস্তে আস্তে ওর মা কিছু পাক করলে বা কিছু করলে আমাকে ডাকতো, যথেষ্ট আমাকে ছোট মানে অনেক আদর করতো আমার।
যে কমপ্লেনটা নিয়ে এসেছিল সে কমপ্লেনটার কি সমাধান হলো?
না ওইটা পরে আম্মু বলছে, আমি বলে দেবার করেনি। তারপর বিল্লালকে যখন বলছে তখন বিল্লাল আর মানে আর আসে নাই, আমিও বলছি বুঝে, তখন সে আসে নাই। তারপর এমন করতে করতে ওর সাথে কথাবার্তা হয়, তখন আমি ক্লাস 8 পড়ি আর ও ক্লাস 7 পড়ে।
ওকে,
তারপর ওদিক দিয়ে আমার পড়াশোনা তো পুরাই যাচ্ছে যাচ্ছে। তারপর লিজার সাথে সম্পর্কটা অনেক গড়ে উঠলো। লিজা আমাকে বলল যে, আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি কাউকে, এই দুটোর কথা হলো যে আপনাকে তো দেখতাম প্রুট করে বারান্দায় আসতেন, আমার প্রুট করে চলে যেতেন, ব্যাপার কি? আমি কই দেখতাম তোমরা বসে থাকো, তোমাদের সামনে দাঁড়াও, আমি কখনো মানে এইসব জিনিসকে ইগনোর করি, তো কিভাবে নাও, এই কারণে আমি দূরে আসি যাই। তারপর সে বলল, মানে আস্তে আস্তে তো ভালো সম্পর্ক হলো, তারপর জিজ্ঞেস করলাম সে কাউকে পছন্দ করে কিনা, বা আমি সে জিজ্ঞেস করলাম আমি কাউকে পছন্দ করি কিনা, এভাবে জানতে জানতে একসময় আমি বললাম যে হ্যাঁ আমি একজনকে পছন্দ করি, কিন্তু তুমি তাকে চেনো। বলো তাহলে আপনি, আমি আমি অবশ্যই হেল্প করতে পারি, আপনি আমাদের সাথে শেয়ার করেন। তো আমি বলে করবো অবশ্যই। তারপর একদিন সে বলতেছিল যে, আমি বলতেছিলাম যে আমি দেখতেছিলাম বারান্দা থেকে ওই টেবিলের উপর লিখতেছে একটা কাগজে, মানে একটা খামের ভিতরে, আমি জিজ্ঞেস করলাম এটা কি লিখতেছে তুমি? বলতেছে যে আমি বলছিলাম না যাকে ভালোবাসি তাকে এটা দিব, তাকে এই লেটারটা দিব, আমি এই কারণে লিখতেছি। তো দেখা গেল বিকাল টাইমে ওর ছোট বোন বৈশাখী ছিল সাথে, আরো ও আমার মানে আমরা আর কি ঝুল ঝাড়ুনি আছে না, মাথায় বাইতা দিচ্ছে আর কি, আমি ঈদ হচ্ছি ওর জানালায় বাইতা দিচ্ছি। বললাম, আমি ভাবলাম হয়তো আমাকে বললো যে লেটারটা আপনার জন্য লিখছি বিকালে, আমি তো হতো যে ওমা লাভ আমাকে করে তাহলে। আমি নিলাম, নিয়ে খুলে দেখি কি বোকা কোথাকার এপ্রিল ফুল, এই জাস্ট আমাকে বোকা বানিয়েছে। যাই হোক, এভাবে চলতেছিল, চলতে 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 একসময় আমরা আরো ডিপ হয়ে গেলাম। ডিপ হয়ে যাওয়ার পরে সে শুধু জিজ্ঞেস করতো যে মেয়েটার নাম কি, তখন আমি বললাম বলবো, কিন্তু আমি মানে কনফিডেন্ট পাচ্ছিলাম না যে সেই বিল্লালের ঘটনা যদি আমার সাথে ঘটে তাহলে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তো বাসায় গেলাম, সকালে যাওয়ার পরে ওকে আমি শপথ করালাম যে তুমি কাউকে বলতে পারবো না, যদি যে ওই যে মেয়েটাকে তুমি জানাবা সে যদি রাজি নাও থাকে তাহলে তুমি ব্যাপারটা মানে কারোর সাথেই করবো না, মানে ওই মেয়েটা যেন কেউ মানে না বলে, এটা তোমার কাছে রিকোয়েস্ট। আর তুমি যে ব্যাপারটা জানো আমি কাকে লাভ করি, যার নাম আমি বলবো এটা কারোর সাথে তুমি শেয়ার করতে পারবো না। হ্যাঁ বলবো, আমি বলতেছিলাম এমন সময় মা এসে বসে, তারপর বলা হয় না, দুপুর হয়ে গেল, তারপর আমি চলে যাচ্ছিলাম। তারপর আন্টি বলতেছিল যে খাওয়া দাওয়া করে যাও, আমাকে না না বাসায় গিয়ে খাবো। পরে আসতেছিলাম তো গেটে, মানে ও ভিতর রুমে, আমি বলছি আজকে আর বলা হবে না, মনে মনে হয়ে চলে আসতেছিলাম। তো এমন সময় মানে ওর যে ছোট বোন বৈশাখী, খুবই কিকলি একটা মেয়ে, আমার ছোট বোন হিসাবে খুবই পছন্দ করি আমি ওকে, এখনো করি। তো ওই গেটটা লাগিয়ে দিতে আসতেছিল, তো এমন সময় আমি বলি তোমার আব্বুকে ডাকতাম। তো আমাদের সব ব্যাপারে বৈশাখী জানতো সম্ভবত, তারপর দিতে, তারপর আমি একটা চিঠি দিচ্ছি, দিয়ে আমি বলি কি যে এটা কিন্তু খবরদার প্রমিস করছো কাউকে বলবা না এই ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, বলে নিয়ে গেছে সুন্দর করে। তো এটা দিয়ে দেওয়ার পরে আমার হার্ট বিট পারলে কত ডিগ্রি উঠে গেছে, আমি নিজে বলবো না, আমি ছটফট করতেছি, আমি কি করলাম, কেন দিলাম? যদি এরকম হয় যে ও বিলালের মতো ঘটনা করে, বিলালের ব্যাপারে যেরকম কমপ্লেন দিচ্ছে, আমার ব্যাপারে যদি দেয় তাহলে আমার মান সম্মান তো আমার বাবা মার কাছে থাকবেই না, ব্যাপারটা নিয়ে খুবই, তাছাড়া ওর সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। দেখ ফ্রেন্ড ছিলাম, ওইটাই তো ভালো ছিলাম, এইভাবে খুব টেনশন। তো আমি বাসায় যাইনি ওদিনকে। তারপর সন্ধ্যার দিকে আমি বাসায় আসলাম, বাসায় এসে আমি বই টই নিয়ে পুরা ফ্রেশ টিস হয়ে আগে বসছি, বসার পরে আম্মা মানে হঠাৎ আমার ছেলে পড়াশোনা করতেছে, বুঝে নাই। তো আমি ব্যাপারটা পড়াশোনা তো আমি দেখলাম সব স্বাভাবিক, কোথাকার পড়াশোনা, সেটা তো সেই জায়গায় চলে গেছে, যাক সবকিছু তাহলে রিল্যাক্স মোডে আসে। তারপর আমি আবার ওর সাথে এখন বারান্দায় যাওয়া বন্ধ করে দিলাম, কারণ বারান্দায় গেলে ও হয়তো যদি ব্যাপারটা ইগনোর করে থাকে তাহলে তো ওই লেটার ভিতরে লেখা ছিল লিজাকে লাভ করি যে আমার মনে করো
এক ধরনের অদ্ভুত রকমের ফিলিংস আপনার মধ্যে কাজ করছিল, যে সাধারণত বয়স কখনো এক্সপ্লেইন করা ইজ রিয়েলি ডিফিকাল্ট। আপনি শুধু কি বলবেন যে কন্টেন্ট কি ছিল, চিঠিতে কি লিখেছিলেন?
সেটা লিখেছিলাম যে যদি তোমাকে ভালো লাগে, আমাকে ভালো লাগতেই পারে, ভালো লাগা না লাগা আপনার তো ব্যক্তিগত ব্যাপার, ভালো লাগলে লাগলো আর না লাগলে তুমি এটা ভুলে যেও, তবে একটা জিনিস মনে রেখো যে আমি তোমাকে লাভ করি, এটা সবসময় করবো, তুমি আমার ফার্স্ট গার্ল, যেটা ভালোবাসা আমি প্রথম বুঝলাম তোমাকে দিয়ে, যে একটা মেয়েকে ভালোবাসলে যে কোন ফিলিংসে চলে আসা যায়, সেই ফিলিংসে সর্বোচ্চ মানে মাউন্ট এভারেস্টে যেরকম উঠে সেই জায়গায় আমি উঠে আসলাম।
ওকে ওকে, কোন ক্লাসে থাকা অবস্থায়?
ক্লাস এইট,
ক্লাস এইটে থাকা অবস্থায় ও ক্লাস সেভেনে পড়ে। ওকে, তারপর?
তারপর ওর সাথে চললো, তারপর হঠাৎ একদিন আমাকে মানে ডাক দিল, আমি গেলাম বাড়ি মানে বারান্দা গেছি, উল্টো ও বসেই থাকতো বারান্দায় আমার মানে জানানোর ভিতরে, আমি যে কখন যাই আমাকে দেখে না, ফট করে আমি গেছি এই ভিতরে কোনো দাঁড়ো, আবার মানে কথা বললো কিছু এতদিন কথা ছিল এরকম এরকম স্বাভাবিক। আমি মানে ওকে যে একটা জিনিস বললাম সেটার কোনো মানে
নেই,
তবে আগের থেকে একটু ভালো সম্পর্ক আর কি।
ওকে,
তো এইভাবে চলতেছে, তারপর আমিও এরকম চলতেছি, চলতে 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 মানে আরো ডিপলি চলে গেল। তারপর আমি একসময় বললাম যে হ্যাঙ্গিং করে রাখার তো কোনো মানে হয় না, হ্যাঁ আমরা ফ্রেন্ড আছি, ফ্রেন্ডই থাকবো সবসময়ের জন্য, খুব ভালো একদম বুড়া হয়ে গেল,
ইয়েস নো কিছু একটা বলো, তাই তো?
হ্যাঁ এটাই। তো সে বলল, আমি আমও বলে রাখা ভালো যে আমি আরেকটা মানে ওই সময় থেকে আরেকটা জিনিস করছি, যে আমার একটা ডায়েরি ছিল, আমি ডায়েরি লিখতাম ছোটবেলা থেকে, মানে যখন জ্ঞান হয়েছে তখন, মানে ওই সময় যে মানে বড় হয়েছি তা না, আমি সিক্স এর থেকে বা সেভেন এর থেকে ওরকম থেকে ডায়েরি লিখি। একটা ডায়েরি আমি আগে কিনে রাখছিলাম, যদি আমাদের ভালোবাসা হয় তাহলে এটার ভিতরে সবকিছু থাকবে, আমরা চিঠি আদান প্রদান করবো না, আমি ডায়েরিতে সব লিখে দিব, ওইটার অ্যান্সার দিবে যার ডায়েরিতে, আমার ডায়েরিতে, আবার ওই কিছু লিখতে চাইলে আমার ডায়েরিটা নিয়ে লিখে দিত, আমি আবার নিয়ে এটার অ্যান্সার দিয়ে ওকে ফেরত দিতাম আর কি, এরকম ছিল। তো আমাদের মানে ও ওকে ডায়েরিটা দিলাম, ও আবার লিখে দিল যে এই আমাদের আমরা এখন আমরা ফিউচারটা নিয়ে চিন্তা করা দরকার, আমি কিন্তু তোমাকে অনেক লাভ করি, এটা মানে এইসব। যাই হোক, চলতেছে চলতেছে, ভালোবাসা চলতেছে, আমরা মেট্রিক পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েট করি, পরে আমরা
দ্রুত যাবেন না, ওকে আপনাকে ইয়েস তো কিছু একটা বললো,
হ্যাঁ আমাকে ওই সাকসেস মুডে দেখতে চায়, যে আমি ওর সাথে মানে আমাদের সাথে বিচ্ছিন্ন না হয়ে যায়, যেমন আমি যদি ভালোভাবে পড়াশোনা করি, ওর চাহিদা একটাই ছিল, ভালোবাসা ভালো করে পড়াশোনা করবা, তুমি আমাদের সাথে কথা হবে রেগুলার, ভালোবাসে ভালো করে পড়াশোনা করবা, তারপর ভালো একটা চাকরি নিবা, তোমায় তুমি আমার ফ্যামিলি দিয়ে আমার বাসায় প্রস্তাব পাঠাবা, অবশ্যই তুমি যদি ভালো ছাত্র ভালো একটা কেরিয়ার থাকে অবশ্যই আমার মা পান করবো না, এটাই আমি চাই, তুমি চাকরি পাও।
ওকে ফাইন,
তো সেইভাবেই বললো। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত মানে নর্মালি থাকি, আমরা মেট্রিকের পরে সব পড়াশোনাটা করতে পারতেছিলাম, পড়তে বসলে ইচ্ছে দেওয়ার কথা মনে তো, আর বাকি সব ফ্রেন্ড সার্কেল সবই ছেড়ে
পরীক্ষার খাতায় বসে থাকে, তখন নায়িকা শুধু নায়কের নাম লেখে কিংবা নায়ক শুধু নায়িকার নাম লেখে, এরকম একটা সিচুয়েশন, এবং দ্য সিচুয়েশন ইজ ভেরি কমন, প্রত্যেকটা মানুষের জীবনেই এই জিনিসটা আসে, অন্তত প্রথম লাভের ক্ষেত্রে আমরা বলতে পারি দিস ইজ ভেরি কমন, যে এই সিনারিওটা চলছে আমাদের সুমন পাখালের জীবনে। হ্যাঁ, তারপর
তারপর আমি রাতে একদিন রোজার সময় তারাবি তারাবি পড়ে এসে ওর জন্য নামাজও ধরতেছি, ওর নানার মৃত্যুবার্ষিকে আমি দান করি, এরকম মানে ওর মতো চলতেছি। তো বাসায় বাহিরে আমি রাতে করে, ও আবার দশটার ভিতরে কারেন্ট দশটার ভিতরে ঘুমাই যেত জামা জোলা লাগে, তো আমি কিছু ছুটে ফেলছি, এমনটা আমি দেখলাম পর্দা ফাঁক হয়েছে, আমি বলি কি ঘুমায় নাই, আমি দাঁড়াই আছি দেখি জানলা চললো, তুমি ঘুমাবে এখানে আস্তে আস্তে, না ঘুমাই নাই তো, তুমি ঘুমাই দেবে, এই আমাদের রাতে কথা স্টার্টিং শুরু হলো। দেখা যেত সারা রাত আমরা বারান্দায় আর জানালা, তবে ওর জন্য কষ্ট হইতো, সারা রাত কথা বলে সকালে আবার ক্লাসে যেত, আমি বলতাম ঘুমাও ঘুমাইতো না একটু কথা বলি, এরকম
আপনি বারান্দাতে ও জানালাতে,
জানালাতে তো একটা রাতে অনেক বৃষ্টি হইতেছিল, তো ওই রাতে আমরা চেষ্টা করছি দুজনে হাত ধরার, কিন্তু আমি গ্রিলের ফাঁকা দিয়ে হাত ঢুকাইছি, ওই ওর জানালার ফাঁকা দিয়ে হাত আনছি, কিন্তু গ্যাপ মোটামুটি আধা হাতের মতো রয়ে গেছিল এরকম। তো আর আরেকটা ব্যাপার ছিল যে ও কিছু রাতের বেলা যদি স্পেশাল ভাবে কিছু হইতো সেটা আমার ওই ঝুল ঝাড়নির আগে ভাইজা দিত, আমি টাইনা নিয়ে এসে খাইতাম, আমি কিছু দিলে ওই ঝুল ঝাড়ের আগে বাইরে ওকে দিতাম জানালায়, ওই খাইতো
খাওয়ার মানে বুঝলাম না,
মানে দেখা যাচ্ছে যে ইফতার একটা স্পেশাল কিছু হয়েছে স্ন্যাক জাতীয়, সেটা ও আমাকে না খেয়ে আমার জন্য রেখে দিচ্ছে, বা আমি না খেয়ে ওর জন্য রেখে,
সেটা ঝাড়ুর মাথার আগে বেঁধে দিচ্ছে আপনি,
না 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 ঝুল ঝাড়ু, ঝুল ঝাড়ে না,
এক্স্যাক্টলি আই নো দ্যাট, বাট ইটস ওয়ান কাইন্ড অফ ঝাড়ু, তো
আমি দিতাম,
ওকে আপনি ঝুল ঝাড়ুর মাথায়
মতো যেটা ব্যবহার করে আর কি,
ওটার মাথায় বেঁধে দিতেন, ওটা ও খেতো, আর একই ভাবে ও ভাবে পাশে
একটা পলিথিনে ঢুকিয়ে,
হ্যাঁ আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই, সেটা নিশ্চয়ই ঝাড়ুর মাথায় তো হতো আর কি, বড় বড় এই
জিনিসটা তারপর ও আমাকে বলতেছিল সিগারেট ছাড়, তো আমি সিগারেটটা ছাড়তে পারতাম না, প্রচুর চেষ্টা করতাম, তো কমাই দিতাম কিন্তু আবার খেতাম, তারপর ওদিক দিয়ে কিন্তু বাপ্পি ভাই বোধ হবো
সময় দিতে পারছেন না,
হ্যাঁ আমি ওদিকে ব্যস্ত, তারপর সিঁড়ির সামনে নেমে যখন কথা বলতেছিলাম সিগারেটটা ধরাই দিয়েছিলাম, তখন ও বলতেছিল সিগারেট খাও কেন, তখন আমি করছি কি আমার সিগারেট মানে অনেক জোরে জোরে টান পরে কিন্তু সিগারেটের আগুনটা অনেক বড় হয়ে যায়, সেটা ওর হাতে লাগাই দিছি, দুই হাতে দুটো ফোঁটা দিয়ে দিছি, ধরে ওই হাত লড়াই নেই ধরিয়ে রাখছি। তো আমার কথা ছিল একটাই, আমার জিত প্রতি ছিল যে তুমি আমাকে রিকোয়েস্ট করতেছো কেন, তুমি চিঠির ভিতরে লেখো আমার ডায়ের ভিতরে লেখো যে তুমি একটা আমি একটা সিগারেট খেলে তোমার একদিনের আয়ু কমবে, তুমি পারো না আমার মুখের থেকে সিগারেটটা ফালাই দিতে, আমি তোমার সামনে কেন আমি সিগারেট বারবার ধরে ফালাও, দেখো আমি ছাড়তে পারি কিনা, অন্তত ওই কনফিডেন্ট আমি ছেড়ে দেবো যে তুমি আমার মুখে থেকে ফালাই দিচ্ছি, তো সে এটা করতো না, সে মানে আমাকে যথেষ্ট রেসপেক্ট করতো, আর আমি আপনাকে আরেকটা জিনিস বলি, সে কখনো কিন্তু আমার নাম ধরে ডাক দেয় নাই, যতদিন প্রেম করছে আমরা প্রায় 2 বছরের কাছাকাছি আর একটু প্লাস হবে, আমাদের কখনো নাম না, আমার ডায়েরির ভিতরে চিঠি লিখলে সেটার আগে স্বামী লিখতো, লাস্টে তোমার বউ লিখতো। তো তারপর আমি বাসায় এসে আমি নিজের হাতে এখন স্পোর্ট আছে হাতে, আমি নিজের নিজে ই করছি
সেটার জন্য। ও চিঠিতে লিখতো যে তুমি যদি একটা সিগারেট খাও তাহলে একদিনের আয়ু আমার কমে যাবে। আপনি এইভাবে না যে আপনি চাচ্ছিলেন যে সিগারেট আপনার কাছ থেকে নিয়ে ফেলে দেবে।
আমার জি ছিল ওইটা যে তুমি কেন আয়ুর কথা কম বলবো, তুমি আমার আগে কেন চলে যাবো।
ওকে, ভেরি ইম্পর্টেন্ট পার্ট প্রিয় শ্রোতা, দেখুন ইমোশন, ইমোশনকে কাটছে কিভাবে, দুটো ইমোশনাল পার্সপেক্টিভ। ওকে, তারপর
এরকম চলতেছে। তো আরেকটা ব্যাপার হলো কি যে ওকে কেউ ডিস্টার্ব করলে যেটাই করলে মানে আমার মাথা হট হয়ে যেত, আমি মানে ও কারোর সাথে কথা বলতেছে ওকে ডিস্টার্ব করতেছে মানে এরকম শুনলে আমি পুরো মানে ক্রেজি হয়ে যেতাম, যেটা ওই ছেলেকে আমার মারতেই হবে, ওই ছেলে ওর ছত্র ছায়া যেন না থাকে, এরকম এরকম অনেকগুলো গ্যাঞ্জাম হয়েছে। যেমন আমি একটা ছেলেকে ওর জন্য অনেক মারছিলাম, মারার পরে আমি সাথে সাথে মানে মারার পরে ওর কাছে গেছি, যাই বলি ভাই সরি ভাই আমি বুঝতে পারি না যে এরকম হবে, মানে খুব রিকোয়েস্ট
প্রচন্ড রাগ হয়ে যায় আবার তারপরে ধাম করে নেমে যায়,
ঠাস করে নেমে যায়, আমি নিজেও এটা বলতে পারি না। যেমন আমার বাসায় যদি কখনো রাগারাগি সবকিছু ভেঙে ফেলেছে, এখন যে আবার যার সাথে অপরাধ করছে আমার আম্মুর সাথে রাগারাগি করছে, আম্মু আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও, হয়ে যায় সাথে সাথে।
প্লিজ নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, এরকম রাগ সমাজের বিভিন্ন মানুষের মধ্যে দেখা যায়, আমি এরকম রাগ বহু দেখেছি, যে রাগ যখন উঠে একেবারে মানুষ খুন করার মতো রাগ, ভয়াবহ রকমের রাগ, ঠিক ওই রকমের কাজ করে ফেললে তাৎক্ষণিক ভাবে তাদের রাগ পড়ে যায়। আমরা আমাদের যিনি এক্সপার্ট রয়েছেন আজকে তার কাছে বিষয়টা নিয়ে জানতে চাবো, এবং এই বিষয়টা কত রকমের ভয়াবহ হতে পারে এবং একই সাথে এটা কন্ট্রোল করার উপায় কি হতে পারে। কারণ আমরা বিশ্বাস করি যারা যাহা বলিব সত্য বলিব শুনছেন তাদের মধ্যে অনেকেই এরকম রয়েছেন, যারা সুমন পাখালের মতো এরকম খুব তড়িৎগতিতে রাগী হয়ে যান এবং তারপরে তাদের এরকম অনুশোচনা কাজ করে। তারপর
তারপরে চলতেছে, তারপর একটা সময় না আমি প্রিটেস্ট পরীক্ষা দিব আর ও নাইনে,
আপনি ক্লাস টেনে প্রিটেস্ট পরীক্ষা দেবেন। ওকে,
তো প্রিটেস্ট পরীক্ষার সময় আমার তখন পরীক্ষা কিন্তু রানিং তখন, তো আমার ফিজিক্স পরীক্ষা ছিল সেদিন। তো 2-3 দিন আগে শুনলাম যে আমার এক বন্ধু, একটা ফ্রেন্ড, নাম বলতে চাচ্ছি না, ওই ফ্রেন্ড আমাকে বলতেছে যে দোস্ত লিজাকে তো দেখলাম এরকম একজনের সাথে কথা বলে রেগুলার, ওর সাথে কোচিং এ একসাথে বলে। আমার মাইন্ডটা পুরো মানে নষ্ট হয়ে যায়। একটা জিনিস বলে রাখা ভালো, তখন আমি আর এই কথাগুলো ক্লিয়ার করে একটু, সেটা হলো যে আমি যখন ওর সাথে সম্পর্ক তখন কিন্তু আস্তে আস্তে আমার ফ্যামিলিটা জানতে পারছিল। একসময় দেখা গেল কি যে 2-3টা ঘটনা বলি, সেটা হলো রাতে যখন কথা বলতাম ও আমাকে একসময় বললো কি যে তুমি আজকে কিন্তু আমার আপু আসতেছে, সাথী দিতে আপু, তো ওনারা আমি আজকে কথা বলতে পারবো না, তো তুমি আজকে কিন্তু কথা বলবো না, তুমি ঘুমিয়ে যাও, ঠিক আছে। তো আমি ঠিকই বড় বড় রাতের বেলা আমি তো বারান্দায় যাই একটা সিগারেট খেতে, তো বারান্দায় গিয়ে সিগারেটটা ধরানোর আগে একটা থুতু ফেলে উঠে জোরে, এমন সময় দেখি পর্দা ফাঁক করছে। তো আমি তো অলওয়েজ এটার তো ইশারা, ওই তো পর্দা ফাঁক করে আমার আওয়াজ পাইলে কাশি খুশির। তো আমি আবার বলতেছি কি অন্ধকার তো দেখা যায় না, আমি বলতেছি কি তুমি না বললা কথা বলবো না আজকে, তাহলে তুমি কেন পর্দা ফাঁক করলো, জানলা খুললো, সেও বড় বড় জানলা খুললো। আরেকদিন তো হইলো কি যে আমরা কথা বলতেছি, এমন সময় দেখি হঠাৎ ওই জানলা লাগিয়ে দিই। ব্যাপার কি, হঠাৎ দেখলাম কথার মাঝখানে পর্দা ফেলার চাষ টাস করে জানলা লাগিয়ে দিই, কিছু টাকা দেখি আমার আম্মু একটা পর্যায়ে অনেকটা গ্যাপ হয়ে গেছে। তো গ্যাপ হয়ে যাওয়ার পরে ওই যে শুনলাম ফ্রেন্ডের কাছ থেকে প্রিটিশ করে গেছে 2-3 দিন আগে যে ও একটা ছেলের সাথে কথা বলতো, তখন ভাবছি আমার গ্যাপের কারণে কি ও আরেকজনের সাথে হয়ে গেল, ইনভলভ হয়ে গেল।
আমাদের বিরতির ঘন্টা বেজে গেছে, সুমন পাখাল আপনার ছোট্ট একটা বিরতি, সংবাদের বিরতি আছে, তারপরে আপনার ঠিক এই জায়গাটা থেকে আবার শুরু করতে চাই। প্রিয় শ্রোতা, আপনাদেরকে অ্যাড্রেস করছি, আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 এ, আরজি কিবরিয়া এবং আরজি কিবরিয়া টিম, আরজি সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, আমরা সবাই মিলে আছি আপনাদের সাথে। এবং এ পর্যায়ে আমরা একটি SMS পোলের মুখোমুখি করতে চাই আমাদের যাহা বলিব সত্য বলিবতে আসা সুমন পাখালকে। আমরা এতক্ষণ পর্যন্ত যা আপনাদেরকে শুনিয়েছি তা আপনাদের কতটুকু বিশ্বাসযোগ্য হয়েছে, আপনারা চাইলে SMS এর মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আপনারা যদি বিশ্বাস করে থাকেন সুমন পাখালকে এখন পর্যন্ত, তাহলে আপনারা আপনাদের মোবাইলের সেলফোন অপশনে গিয়ে লিখবেন ABC, আবারও বলছি আমাদের স্টেশনের নামটা লিখতে হবে ABC স্পেস ইয়েস, যদি বিশ্বাস না করে থাকেন তাহলে লিখবেন নো, এরপর পাঠিয়ে দেবেন 221 নাম্বারে। আবারও বলছি, প্রথমে লিখতে হবে এ বি সি স্পেস ইয়েস, বিশ্বাস হলে, বিশ্বাস না হলে নো, লিখে পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। শর্ট জলদি পাঠিয়ে দিতে হবে এবং একটু পরে ফিরে এসে আমরা জানিয়ে দেবো এসএমএস পোলের রেজাল্ট। এবং যারা সুমন পাখালকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আরজিকে বিয়া তার অতিথিকে নিয়ে ফিরে আসবে, আশা করছি সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও যাহা বলিব সত্য বলিবতে। আরজিকে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আরজিকে প্রিয়ার টিম, আরজি সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, এবং আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে রয়েছেন সুমন পাখাল। পাখাল শব্দটির যারা এই মুহূর্তে যোগ দিলেন যাহা বলিব সত্য বলিবতে, তাদেরকে বলে নিই পাখাল শব্দটি আসলে ও পাখি পালন করে, যে কারণে ওর বন্ধুরা আদর করে ওর নাম দিয়েছে পাখাল। সুমন পাখালের আজকে অপরাধ বোধ কিংবা ভুলের জায়গাটিতে আজকে যাহা বলিব সত্য বলিব রয়েছে এবং সেই জায়গাটিতে আমরা ফিরে যাব। আমরা ভুল কিংবা অপরাধের জায়গাটিতে যাবার আগে ভুল এবং অপরাধের কারণগুলো অ্যানালাইসিস করবার চেষ্টা করছি। আমরা সেই জায়গাটিতে যাবো একটু পরে প্রিয় শ্রোতা, তবে তার আগে বলতে চাই এসএমএস পোলের রেজাল্ট। আমরা দেখতে চাই যে কত শতাংশ মানুষ এখন পর্যন্ত সুমন পাখালকে বিলিভ করেছে। চলুন দেখা যাক কম্পিউটার কি বলে।
Yes, 97%. No, 2%. No comments. 1%.
কম্পিউটার বলছে যে 97% মানুষ বলছে yes, 97% মানুষ বলছে yes, 2% বলছে no, এবং 1% হচ্ছে no comments. সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। প্রিয় শ্রোতা, আপনিও চলে আসতে পারেন ফেসবুকে এবং এসে আপনি আপনার ওপিনিয়ন জানাতে পারেন, এবং সুমন পাখালের একটা ছবি ওখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনি চাইলে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওখানে গিয়ে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। আমরা ফিরে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। সুমন পাখাল, আমরা যে জায়গাটিতে ছিলাম সেখান থেকে শুরু করতে চাই। তারপর
এভাবে ওকে মানে যখন জানতে পারলাম যে ও 3 দিন মানে আগে যে ও কারোর সাথে কথা বলে, ওই সময় আমি মানে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। পরীক্ষা আর একদিক দিয়ে এত গভীর লাভ, কি করব। তারপর মাথা হট হয়ে গেল, তো পরীক্ষার হল, ওই সময় পরীক্ষার হলে ছেলে মেয়ে একসাথে পরীক্ষা হচ্ছিল, তো সেকেন্ড শিফটে দুপুরের থেকে। তো আমি প্রথম ওই ছেলেকে বের করলাম যে কে ও, তো গেলাম। গিয়ে আরেকটা বলে রাখা ভালো যে আপনি জানবেন কিনা, আমি এতই নিকৃষ্ট ছিলাম, এতই নিকৃষ্ট ছিলাম যে সবসময় দেখছি প্রেমিক প্রেমিকারে ফুল দেয়, আমি বুলেট দিচ্ছি আমার প্রেমিকাকে, লিজাকে। এই জিনিসটা শুধু মনে হয় আমার বেলায় জিত করছি বুলেট। তো সে সবসময় আমাকে চাইতো যে সব কাছ থেকে ফেরত আসো, তুমি সবকিছু ছেড়ে দাও।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে থামাচ্ছি আমি। আপনি বুলেটটাকে দিয়েছেন, আপনি বুলেট কি কোথায় পেলেন এবং কেনই বাইটা দিতে গেলেন?
অ্যাকচুয়ালি কি যে আমার কিছু ফ্রেন্ড ছিল এলাকায়, তো ওদের সাথে মেলামেশা হইতো, তো আমি ওরা কি করতো না করতো বলতো আমি ই করতাম, কিন্তু আমি ওটার সাথে ইনভলভ কখনো হইতে পারতাম না। তারপর মানে আমি যখন ওর সাথে দ্রুত হয়ে যেতেছিল তখন চাইতেছিলাম যে ও যেন আমাকে ফিরে আসে, আর ও আমি কেয়ার করে দেখছিলাম যে আমার খারাপ কেউ দেখতে পারে না। সে কারণে আর কি ফ্রেন্ডদের কাছ থেকে পিস্তল থেকে একটা বুলেট নিয়ে আমি বলছি ওকে দিচ্ছি, মানে নাও এটা তোমাকে গিফট করলাম, যেন ওই এর থেকে যেন বুঝে যে সুমন ওর আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে, আমি ওকে সামলানো দরকার।
এটা কি ওই ছেলেটার সাথে যখন ইনভলভ হচ্ছে বা আপনি যখন জানলেন যে অন্য একটা ছেলের সাথে তার কোন একটা বিষয়, সেই সময়টাতে গিফট করেছেন?
তার কিছুদিন আগে।
তার কিছুদিন আগে করেছেন, মানে আপনি জানার আগে? এটা তো জানার আগে কেন আপনি বুলেটটা গিফট করতে গেলেন?
এটা গিফট করলাম যে ওর সাথে গ্যাপ হয়ে যাচ্ছিল, তো আমার
ও এক ধরনের গ্যাপ হয়ে যাচ্ছিল, সেটাকে মিন করার জন্য আপনি যে এবং এটাকে আপনি কি মিন করেছেন আমরা ঠিক জানি না, আপনি বুলেট দিয়ে তাকে একটা কিছু একটা সংকেত দিতে চাচ্ছিলেন, রাইট? এবং এই সংকেতটা আসলে কি ছিল?
সংকেতটা ছিল আমি নষ্ট হয়ে যাচ্ছি, তুমি আমাকে সেভ করো।
ওকে ওকে, তারপর?
তারপর ওই 3 দিন আগে জানার পরে আমরা যখন পরীক্ষার হলকে বের করলাম, বের করার পর ওই ছেলের সামনে গেলাম, যাওয়ার পরে বললাম তুমি লিজাকে চিনো? ছেলে বললো যে আপনি কি সুমন ভাই? আমি বলি হ্যাঁ। তো ছেলেটার পরে জানতে পারলাম যে ছেলেটার সাথে এরকম হয়েছিল যে লিজার খুব ভালো একটা মানে কাছের বন্ধু হয়ে যেতেছিল, যে যার সাথে সবকিছু শেয়ার করা যায় মনের, যেমন আমার ব্যাপারে ও শেয়ার করছে ওই ছেলের সাথে, যে সুমনের সাথে আমার এরকম অ্যাফেক্ট অ্যাফেয়ার এরকম। তো ওই জিনিসটা আমি জানতাম না তখন, তো ছেলেকে ওই জায়গায় মার দিছি আমি স্কুলের ভিতরে।
ও কোন ক্লাসে পড়তো?
ও সাথে,
মানে আপনার জুনিয়র ছিল।
হ্যাঁ, তো মেরে ওকে নিয়ে আসছি, নিয়ে এসে দোতলা এসে দেখি লিজা বসে আছে ইয়ার বারান্দায় ফ্রেম বান্ধবীদের সাথে। তো সব স্কুলে সব ছেলেরা মাঠে খেলতেছে, কিছু পুরা বারান্দা ভরে ছেলে মেয়ে। ওই সময় আমি তাকে ঠাস করে একটা চরমাশ দিই
লিজাকে,
লিজাকে পুরো স্কুলের ভিতরে। পরীক্ষা শুরু হওয়ার কিছু নাই, সব তাকে আছে হা করে।
তার পরীক্ষা শুরু হবে আপনার?
আমাদের পরীক্ষা দুটা থেকে তো শুরু হবে,
মানে ওরও পরীক্ষা।
হ্যাঁ, ওরও পরীক্ষা।
ওকে,
তো তার সাথে আরেকটা মাসি দুইটা মারলাম। মারার পরে ওই জিনিসটাই আমাকে এখনো মানে খুব খারাপ লাগে, যে এতগুলো মানুষের সামনে আমি ওকে কেন অপমান করলাম, যেহেতু আমি আমার ভালোবাসা সম্মান রাখতে পারি।
আপনি একটু আগে বলছিলেন যে রাগ যখন উঠে যায় তখন আপনার হিতের বিপরীত কোনো জ্ঞান থাকে না, এবং এই যে আপনি এখন যে ফিলটা করছেন সেই ফিলটাই আপনার সারা জীবনের জন্য পার্মানেন্ট। প্রিয় শ্রোতা, আমরা এখানে আপনাকে নোট করতে চাই, দেখুন রাগ যখন উঠে যায় তখন আমাদের কোনো কাণ্ড জ্ঞান থাকে না, আমরা যা ইচ্ছা তাই করে ফেলি। এবং এই জায়গাটায় আমি আপনাকে কোনো প্রকার কোনো অ্যাডভাইস করছি না, পরামর্শ দিচ্ছি না, আমি নিজেও তার ব্যতিক্রম নই, আমি অকুণ্ঠ চিত্তে সেটা স্বীকার করছি। কিন্তু এটা যদি কন্ট্রোলে না থাকে, এটা আমাদের এমন কোন ক্ষতি করে দিতে পারে যেটা সারা জীবনের জন্য পার্মানেন্ট ক্ষতি। এই বিষয়টা কিন্তু আজকে আমাদের মেনে নিতেই হবে। তারপর
তারপর পরের দিন ইচ্ছা ছিল যে ওকে যে সরি বলবো, কিন্তু সেদিনকে ওই আমাকে কোনো গ্যাপ দেয় নাই আর কি, ওই দেরি করে গেছে, যাওয়ার পরে আর সরি টরি বলা হয়নি। তো আমি আমার মনের কষ্টগুলো ওর মামাকে বলতেছিলাম, কায়ুমকে দেখতেছিল, কায়ুম আমার চোখের পানি আমাকে বলতেছিল কাঁদিস না, অজান্তে করে ফেলছিস। আমি বলি যে মামা এখন কি করা যায়।
ওই জ্বরটা দেওয়ার পরে ওর প্রতিক্রিয়া কি ছিল?
ওইটা আমি তখনও বুঝতে পারিনি, তবে এটা ছিল যে আমি যতদূর শুনতে পারছি যে ওর বাসায় মানে জানাজানি হয়েছিল কি একজন চোর মারছে, কিন্তু কে মারছে সেটা বলে নাই। ওর পিঠে আমার জন্য ওর মা র্যাকেট ভাঙিয়ে ফেলেছে আমি শুনছি ওর মামার কাছ থেকে, কিন্তু তারপর আমার নাম বলে নাই এটা আমি শুনছি আর কি। তারপর ওই পরে কিছুদিন পরীক্ষা কিছুদিন পর কোরবানি, তো আমরা সবসময় ঢাকাতে ঈদ করি, যেতেই জায়গায় সব আমাদের, আর ওরা কোরবানি ঈদ করতে যায় বাড়িতে চাঁদপুর। তো ওর মামাকে বললাম, মামা আমি ওর সাথে দেখা করবো, যে কোনো ওয়েতে একটা স্পেস বের করে দাও। তখন বললো কেউ কেউ বলতে পারবে না। আমি না, তুমি আমার ভালো বন্ধু, তুমি আমাকে ছাড়া কেউ করবে না। আচ্ছা ঠিক আছে। তো কায়ুম মামা আমাকে করলো কি নিয়ে গেল, তবে কায়ুম মামাকে আমাকে সিরিয়াস বুঝতো, এখন বুঝে, এখনো বুঝে, সে আমার প্রতিটা মানে সবকিছুই বুঝে।
এই কায়ুম মামাটা কে ছিল?
এটা হলো লিজার মামা,
লিজার আপন মামা।
না আপন মামা কি ওদের, ওর কেমন জানি মানে
একদম
না 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 নিয়ারেস্ট আত্মীয় আর কি।
ওকে,
তো ও নিয়ে গেল, তো আমাকে একটা মেসের কাড়ি পর্যন্ত কিনতে দেয় নাই, আমি তাকে নিয়ে গেছিলাম, সেগুলো খরচ করতে দেয় নাই, আমাকে হোটেলে রাখবে বা যে।
কোথায় গেলেন আপনি?
না চাঁদপুর।
কেন গেলেন?
ওর সাথে ওকে সরি বলতে।
চাঁদপুর কি ওরা চলে গিয়েছিল তখন? সেটা তো
না না, ওইটা ঈদ করতে গিয়েছিল
চাঁদপুর। ওদের কি মানে গ্রামের বাড়ি?
দাদার বাড়ি।
দাদার বাড়িতে গিয়েছিল।
তারপর আমি গেছি, ওদের একটা ঘাট ছিল পূর্ণিমার চাঁদ পুরা ফটফটা, তো যদি দেখে পেলে কেউ, তাই ওই ঘাটে যাওয়া সিঁড়ির ভিতরে বসছি।
চাঁদপুরে কোথায় উঠেছিলেন আপনি?
চাঁদপুর রজনীগন্ধা হোটেল।
ওকে,
তারপর ওই জায়গা থেকে রাতে গেলাম, যাওয়ার পরে মামা বললো যে আসতে। তো তারপর ও কোথায় জানি গেছিল, আমি শুধু এতটুকু দেখলাম যে ঘাটটা এরকম ছিল যে সিঁড়ি, পাকা সিঁড়ি, আমি ওই জায়গায় বসে হাতে ডান পাশে সিগারেট খাচ্ছিলাম, আর সামনে ঘাট দেওয়া মানে আপনার বেড়া দিয়ে, যে ওই জায়গায় মেয়েরা গোসল করে সমুদ্র, তাই বুঝলাম রাতে। এই পাশে এলো আপনার ইয়ের জঙ্গল, পাশের জঙ্গল, পুকুরের অপোজিটে সাকিবের বাড়ি। তো কতগুলো ছেলেমেয়েরাও শুনতেছি, এট লাস্ট আমি দেখলাম যে ওই ওই জায়গায় আছে। তো ওই জায়গায় আমার ক্ষমতাটা ছিল না যে না এটা মানে আমি ওকে যে সরিটা বলবো এটা এই জায়গায় কাফি না, কারণ এই জায়গায় যদি আমি সরিটা বলি তাহলে
আরেকটা ভুল হয়ে যাবে,
ভুল হয়ে যাবে, এত মানুষের সামনে ওরে চোর মারছি, এখন আমি ওকে এমন ভাবে সরিটা বলবো যেন সবাই জানে। তো আজকে রেডিওতে আসার এটাও একটা কারণ যে আমি বলছিলাম যে দেখো লিজা, যে তোমাকে আমি যে অপমানটা করছি, সামান্য কতজন মানুষ হবে স্কুলের ভিতরে একটা স্কুল, তার থেকে আজকে অনেক লক্ষ লক্ষ লিসেনার আছে সবার সামনে, আমি সেই দিনের জন্য তোমার কাছে সরি চাইতেছি, যদি পারো আমাকে ক্ষমা করে দাও, আর ক্ষমা না করে দিলে আমি হয়তো বা কষ্ট পাবো, কিন্তু দেওয়া উচিত, কারণ আমি তোমাকে প্রচুর ফিল করি, আমি তোমার উদ্দেশ্যে বলতেছি তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই দিনে ব্যাপারটা, কারণ সেই সুমন আর আজকে পাখালের ভিতরে অনেক ডিফারেন্স। আজকে আমি চাই তুমি আমাকে, আমি যে আমি চাই না যে তুমি আমার সাথে কোনো রিলেশন রাখো কি রাখো ওইটা আমার দেখার ব্যাপার না, কিন্তু তুমি আমাকে মানে তুমি দেখো যে আমি নিজেকে কতটা চেঞ্জ করে নিয়ে আসছি ওইটা শুধু জানো। আচ্ছা, যাওয়ার পরে ওই পর্যন্ত গেলাম, যাওয়ার পরে আমি আবার মামাকে বললাম, মামা আবার ডাক দিতে গেছিলাম, বললাম আসো আর কিছু বলবো না। পরে ওই দিনটাই মামা বললো যে তাহলে তুই যেতে পারবি, আমি হ্যাঁ মামা টিকিট টিকিট করে দিল, পরে এসে বললাম ঢাকা। ঢাকা এসে আর আমার মুখ ছিল না যে ওর সাথে আমি কিভাবে দেখা করব, আর কিভাবে ওই ওইটা পাইনি আর কিছু হয় নাই, তারপর এভাবে চলতেছিল। তখন নিজেকে একটা শূন্যতা মনে হলো, তখন আমি সেই দীপা বান্ধবী তার কাছে গেলাম, সে আমাকে কোম্পানি দিতে শুরু করলো, খুব ভালো, তার সাথে প্রতিদিন কথা বলতাম, ও আমার ভালো বন্ধু একদম। সবসময় বলি যে দীপা আর আদিম খুব ভালো বন্ধু আমার, যারা আমার কষ্টটা বুঝছে, তাছাড়া কায়ুমও আমার খুব ভালো বন্ধু, তো ওরা আমাকে ওই সময়টা খুব ই করছে, তখন আমি নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি ধোলাই পাশে আড্ডা দিতাম ফ্রেন্ডদের সাথে। তো আমার ওই জায়গায় আমার এলাকায় এক ফ্রেন্ড আছে হাবিব, ওর ডেট অফ বার্থ আমার ডেট অফ বার্থ সেম ইয়ার সেম ডেট সেম মান্থ একই, তো হাবিব নাম। তো আপাতত সে এখন ইয়ে আছে দুবাই সিটি ব্যাংকে জব করে। তো ওই ফ্রেন্ডের বাসা একটা হলো আমাদের গোরান, আরেকটা হলো ধোলাইপাড়। তো ক্রিকেট খেলা নিয়ে ওর সাথে পরিচয়, যাই হোক ওর সাথে খুব ভালো সম্পর্ক, ওর এলাকায় যায় আড্ডা মারে, তারপর ওর এলাকায় ভালো খারাপ ছেলে অনেক কিছু ছেলে আছে। তো এদিক দিয়ে আবার যখন নিঃসঙ্গ বোধ করতাম তো টিভি টুবি একটু বেশি দেখতাম, এটা কিন্তু আমি কতদিন গ্যাপ দিয়ে বলতেছি কারণ এই মাঝখানে অনেক সময় কেটে গেছে নিঃসঙ্গ। তখন সারোয়ার ভাই মোস্তফা সারোয়ার ফারুকী ভাই, তাকে কি জানে মানে মনে কাঁদলো যে
টেলিভিশন দেখার পর,
টেলিভিশনের ব্যাপারে যে আপনার তার যে একান্নবর্তী ব্যাচেলর, মানে দেখে আমি টোটালি ফিদা যে কে এলো সারোয়ার ভাই। তো এমন হয়েছে যে মোস্তফা সারোয়ার ফারুকী বললে আমি তারা মারছি, এমন অনেক ঘটনা ঘটছে যে মোস্তফা সারোয়ার ফারুকী। আমি বলতাম যে মানুষের নাম বড় হলে কি সে কি ছোট হয়ে যায়, ভাই বলতে পারছ না তোর বড় না, উনি একটা গুণী মানুষ। এটা শুধু ফারুকী ভাই না, সাকিব ভাই, আশরাফুল ভাই, বাংলাদেশ ক্রিকেট আমি সবাইকে সম্বন্ধে কথা বলি কারণ তারা অনেক উপরের মানুষ, তাদের সম্বন্ধে বলে আমরা অ্যাকচুয়ালি কি এরকম হয় মানুষ বড় হলে তাকে সাকিব তামিম এরকম বলে, কেন বলবে সেটা তার তার সম্বন্ধে উচিত। তো আমি ভাই বলে সবসময় বলি, তো এরকম হয়েছে সারোয়ার ভাই। তো যাই হোক
আপনি মানে মোস্তফা সারোয়ার ফারুকীর অনেক বড় ফ্যান হয়ে গেছেন, যেটা হচ্ছে যে আপনার একটা সময়ের গ্যাপ তৈরি হয়েছে আপনার যাকে ভালোবাসেন তার সাথে, এবং এই সময়টাতে আপনি টেলিভিশন দেখছেন, এবং টেলিভিশন দেখতে গিয়ে আপনি কিছু নাটক, কিছু উনি অবশ্য নাটক বলেন না, এগুলোকে অন্যভাবে তার মতো করে ব্যাখ্যা করেন। তো এই যে ব্যাপারগুলো এগুলো দেখতে গিয়ে আপনি মোস্তফা সারোয়ার ফারুকীর একটা অসম্ভব রকমের ফ্যান বনে গিয়েছেন ওই সময়টাতে। আমার কিছু প্রশ্ন আছে, প্রথম প্রশ্নটা হচ্ছে সেই সময়টাতে কি আপনারা ব্রেকআপে চলে গেলেন নাকি এক ধরনের দূরত্ব তৈরি হলো?
এটা হলো ব্রেকআপই বলা যায় কারণ আমার ভিতরে ওরকম একটা ওয়ে খুঁজতেছিলাম যে থাক না ও যদি আমার থাকে, ওই যে আমাদের বিখ্যাত মনীষী বলছে যে
যাকে
ভালোবাসো তাকে তুমি ছেড়ে দাও, যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, এই জিনিসটাই আমি চাইছিলাম যে ফিরে আসলে আসলো না আসলে তো সে আমার কখনো,
আমার মনে হয় যে এটা বলেছিল তাকে যদি সে অনেক লোক বাস্তবে পেত তাহলে তার অবস্থা, যারা উল্টোটা হয়েছে তারা তাকে কি করতো, অনলি অনলি ওপর অল অনুষ, আমরা সেই জায়গাটা নাই বাঝাই। ওকে একটু কনসার্ভেটিভ হওয়াটাও বোধ হয় বেটার, সেটা দেখা যাক এক একজনের ক্ষেত্রে এক রকম হতে পারে। ছেলেটা কি করছিল ওই মুহূর্তে যে ছেলেটাকে আপনি পিটালেন, রাইট, ওর ক্লাসমেট বা ফ্রেন্ড, আপনার ভালো ধরনের সম্পর্ক, আপনার এক বছরের জুনিয়র, সেই ছেলেটাকে আপনি পিটালেন, একইভাবে আপনি আপনার গার্লফ্রেন্ডকেও একটা অপমান করলেন সবার মধ্যে, এবং তারপরে কি একবারের ওই সময় যে সময় আপনি টেলিভিশন দেখছেন সেই সময় একবার তার মুখোমুখি হননি আপনার গার্লফ্রেন্ডের মুখোমুখি?
অ্যাকচুয়ালি আমি হয়েছিলাম কয়েকবার।
কি বলেছে ও?
না ওর সাথে আমি সরাসরি কথা বলিনি, কেমন কেন ও সামনে গেলে আমার মানে মাথা নিচু হয়ে যেত, মানে ওকে দেখতাম ওদিক দিয়ে আসতেছে আমি এদিকে চলে যেতাম, বা কখনো দেখতাম ওই দাঁড়ায় আছে তো আমিও দাঁড়ায় আছি, ও আমাকে দেখতেছে তো আমি আবার অ্যাভয়েড করতাম চলে যেতাম, তো এরকম। কিন্তু আমার কথা ছিল আমি ওদিনকে তোমার সামনে যাব, যেদিনকে আমি লাখো মানুষের সামনে তোমাকে আমি সরি বলতে পারবো ওদিনকে। তোমার
কত সালের ঘটনা এটা যখন আপনি
সালটা ইউজ করতে চাচ্ছেন না?
সালটা আপনি বলতে চাচ্ছেন না, সময় ডিফারেন্সটা বোঝানো জরুরি। কারণটা হচ্ছে দেখুন আপনি যে যে সময়টাতে আপনি কাজটা করেছেন তার 20 বছর পরে গিয়ে যদি আপনি এটা করেন বা 10 বছর পরে গিয়ে যদি লং ডিস্টেন্সে গিয়ে করেন তাহলে এটার ইফেক্টটা তেমন একটা থাকবে না। সে কারণেই বলছি যে আসলে কতদিন আগে ঘটনাটা আপনি ঘটিয়েছেন।
এটা ঘটেছে আমি আমি শুধু এইটুকু বলে দিই যে 2002 থেকে 2004 এর ভেতরে,
2002 থেকে 2004 এর ভেতরে, তাহলে আমরা ধরে নিতে পারি ডিস্টেন্স হচ্ছে 8 থেকে 9 বছরের, 8 থেকে 9 বছর, এবং আপনি যে প্ল্যাটফর্মে ওনাকে সরি বলতে চেয়েছিলেন সবচেয়ে বিগেস্ট প্ল্যাটফর্মে আপনি আজকে সরি বলছেন। আমরা জানি না 8 থেকে 9 বছরের ইতিহাসটা কি এবং 8 থেকে 9 বছরে আপনাদের সম্পর্কটা কোন জায়গায় গিয়েছে, আমরা ধীরে ধীরে জানতে চাই। এবং আমি জানতে চাই সেই ছেলেটা সম্পর্কে, যে ছেলের সাথে আপনি খারাপ ব্যবহার করলেন, ওই ছেলে পরবর্তীতে আপনাকে কি বলেছিল? বা
আর ওই ছেলের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি, আমি আর মানে আগে নিজে চেঞ্জ হয়েছি, তখন আমি অ্যাটলিস্ট এলাকাটাও ছেড়ে দিয়েছিলাম, মানে এলাকায় থাকতাম বাসাতে এই জায়গায়, কিন্তু আমি ধোলাইবার যেতাম প্রতিদিন, ধোলাইবার না গেলে আমি থাকতে পারতাম না ফ্রেন্ড দিনে।
প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে আমরা অদ্ভুত সুন্দর একটা লাভ রিলেশনশিপ দেখতে পাচ্ছিলাম, এবং আমাদের যখন আমরা ওর কাছ থেকে শুনছিলাম তখন মনে হচ্ছিল দিস ইজ আনঅ্যাভয়েডেবল, এবং এটা শেষ পর্যন্ত আসলে এই জোড়াটা ছাড়ানো যাবে না। কিন্তু এখন আমরা দেখতে পেলাম যে এখানে ওরা নিজেদের ভিতরেই একটা অনেক বড় ডিস্টেন্স তৈরি করেছে, সেই ডিস্টেন্সের পেছনে এক্স্যাক্টলি যদি বলি যে এটাই একমাত্র কারণ, সেটা সেই হিসেবে সেরকম একক কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। এখানে যদি বয়ঃসন্ধি কাল দিয়ে ব্যাখ্যা করা হয় তাহলে অনেকেই বলে থাকেন, যারা সাইকিয়াট্রিস্ট আছেন তারা বলে থাকেন যে বয়ঃসন্ধিকালে যে ধরনের রিফ্লেকশন তৈরি হয় ছেলে মেয়েদের মধ্যে পরবর্তীতে স্টেজটা পার হয়ে যাওয়ার মুহূর্তে কিংবা পার হচ্ছে হচ্ছে এইরকম সময় কিন্তু এই রিফ্লেকশনটা অনেকাংশে আপনা আপনি কমে যায়, হতে পারে ওদের ক্ষেত্রে সেরকম হয়েছে, আমরা এখন পর্যন্ত জানি না, আমরা একটু সামনের দিকে যেতে চাই। তারপর
তারপর আমি ফ্রেন্ডদের সাথে চলার শুরু করলাম। তো ওই জায়গায় একটা ছেলে ছিল, আমি তার নামটা অবশ্যই বলবো, তার নাম হলো ইমন।
ওকে,
সে অনেক নেগেটিভ দিকের দিকে অনেক ফাস্ট, যদিও সে অনেক ফাস্ট কিন্তু এটা সবার সাথে মানে সবাইকে সব জায়গায় নেয় না। তবে ওর আমার সম্পর্কটা যদিও হাবিবের ধারা পরিচয় হয়েছে ভুলে পড়ে ফ্রেন্ড গুলো আমার, তো হাবিব খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে, এত ভালো ছেলে যে আমার বন্ধু, একদম কাছের, একদম কাছের বন্ধু, একদম ফ্যামিলিগত ফ্রেন্ড। তো ওই ফ্রেন্ডকে আমি অ্যাভয়েড করে আমি ইমনের সাথে মেশা শুরু করি, কারণ ইমনের অনেক লিঙ্ক ছিল টাকা পয়সা অবৈধভাবে বা যেভাবে মানে ওর লিঙ্ক ছিল।
হাবিবের সাথে মিশে যে ইমনের সাথে মেশা যাবে না ব্যাপারটা কি এরকম ছিল?
না, এটা ছিল না।
তাহলে আপনি হাবিবকে কেন?
হাবিবকে দেখলাম হাবিবের ফ্রেন্ড, ঠিক আছে, ও ভদ্র ফ্রেন্ড, ওকে রাইখে আমি মানে আরেকটা ফ্রেন্ড ছিল যাকে দিয়ে আমার কাজ হবে, মানে ওর সাথে থাকলে হয়তো আমি কিছু করতে পারবো।
আমার উদ্দেশ্য কি ছিল কোন ধরনের কোনো কাজ করার?
হ্যাঁ, একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো যে আমি একটা জিনিস তো জানেন যে যারা অনেক বড় মাপের তাদের কাছে যেতে হলে যদি যায় কেউ ছোট লোক তাহলে হয়তো বা এটাই ভাই জানায় বেশিরভাগ মানুষ যে আমার কাছে কিছু পাওয়ার আছে আসছে, আর যদি আমি ওই লেভেলে যেতে পারি যেভাবেই হোক তাহলে সে তো এটা আশা করবে না যে আমাকে পাওয়ার কিছু পাওয়ার জন্য।
সারোয়ার ভাই, ওকে, মোস্তফা সারোয়ার ফারুকের কাছে আপনি যেতে চাচ্ছিলেন এবং সেজন্য আপনি এক ধরনের লিংক তৈরি করার চেষ্টা করলেন যে লিংকটাতে আপনাকে মনে হবে আপনি অনেক হাই প্রোফাইল এবং ফারুকি
না, আমি টাকা টাকা পয়সা
এক্স্যাক্টলি সেটাই
ইনকাম করার জন্য।
আপনার ধারণা হলো যে মোস্তফা সারোয়ার ফারুকের কাছে যেতে হলে আপনাকে টাকা পয়সা রোজগার করতে হবে?
হ্যাঁ, আমি অনেক বড় হলে মানে মানুষ তো বড় হয় টাকা দিয়ে, এটাই আমরা জানি।
ওকে, প্রিয় শ্রোতা, এটা ওর ধারণা ছিল। হ্যাঁ, তারপর
তারপর ফ্রেন্ডের সাথে চলতেছিলাম, তো এক সময় ও আমাকে বললো ওকে সাথে আমি শুধু মানে আমি ছাড় দিয়ে মানে তোমার মানে ওর সাথে কথাবার্তা সবকিছু বলতেছিলাম, এমন সময় ও মানে একদিন বলল যে সুমন আমার কিছু টাকা দরকার, টাকা যদি হইতো তাহলে একটা বিজনেস করতে পারতাম।
কে বললো এটা?
ইমন।
ওকে,
ও আমার এলাকায় আসছিল একটা ফ্রেন্ড নিয়ে, তখন বললাম যে কি বিজনেস বলতো, রাতারাতি বড় লোক হয়ে যেতে পারবি, তোর স্বপ্ন ছিলাম আমার স্বপ্ন ছিলাম, এটা জেনে রাখা ভালো। সে একটা লাভ ম্যারেজ করায় তাদের ড্রাইভারের মেয়েকে, যার কারণে ওর বাবা ওকে মানে ঘর থেকে বের করে দিচ্ছে, এরকম অবস্থা, ফ্যামিলিগত বিরাট প্রবলেম, যে কারণে ওই টাকা পয়সার পিছনে অনেক দৌড়াইছে। তো ওর উদ্দেশ্য এক, আমার উদ্দেশ্য এক, ঠিক আছে দেখি কি করা যায়। তো আমি অনেক চেষ্টা করলাম টাকা ম্যানেজ করার, বন্ধু বান্ধব বিভিন্ন বন্ধু বান্ধব যারা বলছে যে অনেক বড় বন্ধু বান্ধব যে সুমন তোর যে কোনো প্রবলেম হোক আমি আছি, এরকম। তো ওদের পিছিয়ে দৌড়াতে দৌড়াতে একটা সময়
ইমন বেসিক্যালি কি করতো,
ইমনে করতো কি যে ফিটিংবাজি যা বলে যে ও অনেক খারাপ কাজ করতো, মানে আমি যতটুকু জানি যে ওই সবকিছু পাওয়া যেত যতটুকু জানতাম, কিন্তু কোথা থেকে আনতো কি আনতো এগুলো আমি এখনো বাইর করতে পারিনি আর কি। তো এই ইমনে আমাকে প্রপোজ করলো, আচ্ছা ঠিক আছে, কি দুইটা স্যাম্পল দেখালো টাকার, চাল টাকা, বললো কি বলতালা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, ধরতে পারলাম না আমি তো যদি এইগুলো দেখে এক্সপার্ট না। তারপর সে বললো এগুলো ধরতেও পারবি না, আমি বলি তাহলে বলতে, আমি বলি তাহলে কি করতে, টাকা ধার নিয়ে সেটা বিজনেস করে তাকে রিটার্ন করে দে। কয় ঘটনা হলো কি যে একটা জিনিস যদি এক জায়গায় একটা মানুষ রাতারাতি বড় লোক হয়ে যেত সেটা মানুষের চোখে পড়ে যাবে, সুতরাং এমন ভাবে করতে হবে যেন মানুষ না বুঝে। তুমি দরকার হলে একটা দোকান নাও, দোকানের প্রতিদিন লস হইতেছে, মানুষ ভাববে যে তুমি ওই জায়গাতে লাভ করতেছো, তুমি যে অবৈধ বিজনেস করতো সেটা কেউ জানবে না। তো এরকম ভাবে প্ল্যানিং ট্রেনিং করছে। তো যাই হোক, আমি আমার এক ফ্রেন্ড তাকে বললাম, সেও মানে টাকার বিষয়ে ধরে গেছে, আমি তাকে বললাম যে টাকা হলে তো এটা করা যেত, বলতেছে সুমন তাহলে তো তুমি আমার বড় একটা উপকার করবো, তারও গার্লফ্রেন্ডের পিছনে অনেক ঝামেলা, টাকা পয়সা না হইলে হবে না। তো তার কিছু টাকা ছিল, তা আমিও কিছু নিচ্ছি। তো ইমনের কথা হয়েছিল যে আমার লিঙ্ক তোমরা ওই জায়গায় যেতে পারবা না, আমার লিঙ্ক তোমরা ওই জায়গায় যেতে পারবা না,
তোমাদেরকে আমাদের মাধ্যমে
আমার মাধ্যমে যেতে।
ওকে,
আমি অনেক পরিচয় চেষ্টা করছি কিন্তু করাবে না। তো ওই আমার ফ্রেন্ডটা যেটা আমার সাথে বিজনেসের পার্টনার সেও চেষ্টা করছে কিন্তু করেনি। তো কথা হইলো যে আমরা দুজনে টাকা দিচ্ছি ওই লিঙ্ক দিচ্ছে, এখন আমাদের টাকা দিয়ে তো আমরা লিঙ্ক না পেলে কোনো লাভ নেই, সে কারণে ও বলছে যে আমার 40% আর আমার টাকার অঙ্ক কম ছিল, আমার 20% আর বাকি 40% হলো দীপক। দীপককে বললাম তুমি বুঝানো, কিন্তু আমি এখন এটাকে তোমার রিস্ক যদি হয়ে যায় সেটা আমি জানি না। তো এই কারণে ইমনকে অনেক পরীক্ষা নিরীক্ষা।
তাহলে আমরা একটু থামাচ্ছি আপনাকে, আপনি পার্সেন্টেজের ব্যাপারটা আমাদেরকে বুঝিয়ে বলবেন যে আমরা একটা জিনিস বুঝলাম যে হ্যাঁ আপনারা জাল টাকা দিয়ে কিছু একটা করতে যাচ্ছেন, কিন্তু এখানে পার্সেন্টেজের ব্যাপারটা ছিল কি?
পার্সেন্টেজ হলো কি আমরা টাকা দিয়ে টাকা কিনবো, এখন দেখা যাচ্ছে সে জায়গায় যদি 1,00,000 টাকা লাভ হয় সেক্ষেত্রে ইমন নিবে 40,000 টাকা আর দীপক নিবে 40,000 টাকা, আমাকে দিবে 20,000 টাকা।
আচ্ছা, আপনারা কত টাকা দিয়ে কত টাকা কিনবেন?
আমরা বলতে যেটা এটা তো খুব টাফ একটা জিনিস যে ধরতে পারবে না, এই কারণে এটার দাম বেশি, 2,00,000-5,00,000।
2,00,000 টাকা দিয়ে আপনারা 5,00,000 টাকা কিনবেন? ওকে, এবং এটার 40% আপনাকে দিতে হবে ইমনকে। প্রিয় শ্রোতা, আমরা এমন একটা কিশোরকে এখানে আবিষ্কার করছি যে পুরোপুরি শৈশব থেকে একটু অন্য ধরনের যে অ্যাটিটিউড, সে অ্যাটিটিউড এবং সেটা তার একটা ধারণা হয়েছে। এই ধারণার জায়গাটা থেকে আমি প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে আপনি মোস্তফা সারোয়ার ফারুকের কাছাকাছি যেতে যাচ্ছিলেন কেন? টু বি অনেস্ট,
এইটা হলো একটাই কথা যে হ্যাঁ আমি তো মাঝখানে বলি নাই যে কি কারণে, সেটা হলো যে একটা রোজা নিয়ে আমরা মানে ছোট ভাই মিলে ওই যে বাপ্পি ভাই যেভাবে তখন বাপ্পি ভাই কিন্তু দেশের বাইরে চলে গেছে কানাডা, তখন মানে আমার ভিতর বড় একটা গ্যাপ হয়েছে আমি কার সাথে যাবো। তো বাপ্পি ভাই চলে যাওয়ার পরে আমার খুব একটা হয়েছে, তবে আমার এলাকার কিছু ছোট ভাই যেমন আকবর, মাসুদ, তারপর আপনার রাজীব, বিল্লাল, রাশেদ, রাফেল, ওরা আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। ওদের কারণে মনে করেন ঠিক আছে, কারণ আমি ড্রাগস অ্যাডিক্টেড হয়ে যেতে পারতাম এরকম একটা ব্রোকেন হার্ট নিয়ে, মানে যে কোনো কিছুই, তো ওরা আমাকে সাপোর্ট দিচ্ছে ভাইয়া তুমি এগুলো করবা না, মানে আমরা যেই ভাইয়ের সাথে যা করতাম ঠিক সেম ঘটনায় আমার সাথে ঘটছে। আমার সাথে সব এখন ছোট ভাই নিয়ে সবকিছু, ওদের সাথে নিয়ে একটা একাডেমিও তৈরি করছি ক্রিকেটের, আমি যেটা বাপ্পি ক্রিকেট একাডেমি এখন বনশ্রীতে 3 বছর চালাইছি, আমি বেতনও পাইছি মানে সবাই ভর্তি যেরকম অনেক ইয়া। তো যাই হোক, ওই পর্যন্ত মানে করতেছিলাম এদিক দিয়ে, আর ওদিক দিয়ে করতেছিলাম যে ওই টাকা। আর আমি ছোট ভাই নিয়ে একটা ঈদ কার্ডের দোকান মানে দাবা খেলার জন্য, যাই ছোট ভাইরা বলতেছে ভাই দাবা যেহেতু খেলি যে আমরা একটা ঈদ কার্ডের দোকান দিচ্ছি, তো মোটামুটি ভালো করে দিচ্ছি। ওইটার ভিতরে ছোট ভাইদের দিচ্ছি দিয়ে আমার প্রথম উপার্জিত টাকা, তখন এর আগে আমি কখনো টাকা উপার্জন করিনি, সেটা হলো প্রথম সৎ উপার্জিত টাকা, সেটা হলো 540 টাকা। তো 500 টাকা আমি 5টা প্রাইজ বোন কিনছি এবং 40 টাকা এখনো আছে সেই ময়লা অবস্থায় ছাতা পড়া। তো এই টাকার প্রাইস বন্ডটা আমি চিন্তা করছি, মানে শুনছি প্রথম কামাই নাকি খুব আপন জনকে দিতে হয়। তো খুব সার্চ করলাম যে আমি খুব যার জন্য আমি সব করতে পারি, শিখিয়ে আমার মা, আমার বাবা, না আমার ফ্যামিলি কেউ, না কেউ কেন তাকে দিব সারোর ভাইকে, তাকে আমার অনেক ভালো লাগছে আমার এইটাই তার কাছে দেওয়ার জন্য যে আমি প্রাইস বন্ড টাকাটা এখনো সাথে করে নিয়ে আসছি। তো এইগুলো দেওয়ার জন্য তার সাথে যাওয়া আর কি, তার সাথে জাস্ট আমার এতটুকু যে ভাইয়া এটা আমার প্রথম ইনকাম তো আপনাকে দিতে চাই, এতটুকু আর জাস্ট ওনার সাথে আমার কোনো যোগাযোগ।
এবং এই এতটুকুর জন্য আপনার ধারণা যে আপনাকে এত পরিমাণ বড় লোক হতে হবে বা আপনার এত পরিমাণ,
আমি যত তার কাছে যাইতে চাইছি সে তত বড় হইতেছিল, মানে আগে যতটা সারোর ভাই ছিল এখন সারোর ভাই তো আরো দিনে দিনে আকাশে চাঁদ হয়ে যাচ্ছে, তার সাথে তো যাওয়াটা
আপনার আপনার জায়গা থেকে মনে হয়েছে যে তার কাছে যেতে হলো কিছুটা হলেও আমাকে বিগ প্রোফাইল হয়ে তার কাছে যেতে হবে, এটা আমার নিজে থেকে মনে হওয়া।
হ্যাঁ,
কেন এরকম মনে হলো?
কেন তো উত্তর নাই, কারণ আমি তাকে মানে তার বললাম না ব্যাচেলার ছবি, তারপর মানে যেই তার কাজ এগুলো দেখে খুব ভালো লাগছে।
আমি এখানে একটা কথা বলি প্রিয় শ্রোতা, ওকে আপনাদের অনেক বেশি অবাক মনে হলো, দিস ইজ ট্রু, যে একজন মানুষ যখন আরেকজন মানুষের প্রেমে পড়ে যান, প্রেমে পড়া বলতে আমি এখানে বোঝাচ্ছি না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ, তার বাইরেও বিভিন্ন রকমের প্রেম হতে পারে, ওর জায়গাটাতে ও টেলিভিশন থেকে এত বেশি মোটিভেটেড হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকীর কাজ দেখে এবং এত বেশি পরিমাণে মোটিভেটেড হয়েছে, আমি ঠিক জানি না মোস্তফা সরোয়ার ফারুকী আজকে যাহা বলিব সত্য বলিব শুনছে কিনা, নিশ্চয়ই তার অনেক প্রিয় এবং অনেক আপনজনরা শুনছেন এবং আমি জানি যে অনুষ্ঠানটা সে একবারের জন্য হলেও শুনবে। মোস্তফা সরোয়ার ফারুকী সহ বিভিন্ন সেলিব্রিটি যারা আছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় জীবনে যে আপনার জীবনে কোনো মজার ঘটনা আছে কিনা, তারা বিভিন্ন রকমের এক্সাম্পল দেন যে শপিং মলে গিয়েছি হাতটা ধরেছে একজন ফ্যান ধরে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গিয়েছে, কিন্তু একজন ফ্যানের কাছে একজন ক্রিয়েটর কত বড় মাপের হতে পারেন এটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আজকের সুমন পাখাল। এবং তার কাছে চিন্তা করে দেখুন যে জীবনের প্রথম ইনকাম দিয়ে সে 5টা প্রাইজ বন্ড কিনেছে এবং সেই 5টা প্রাইজ বন্ড সে কাউকে দেয়নি, কারো রেখে দিয়েছে এখন পর্যন্ত, এবং সে দিতে চায় হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকীকে, এত ভালো লেগেছে তার। এবং আরো একটি বিষয় সেটা হচ্ছে তার ধারণা হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী তো অনেক বড় মাপের মানুষ, তার কাছে যেতে হলে তাকেও বড় হতে হবে, এবং সেটা ন্যায় না অন্যায় সে ব্যাপারে সে একবারও চিন্তা করছে না, তাকে যেভাবেই হোক মোস্তফা সরোয়ার ফারুকীকে রিচ করতে হবে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি ঠিক জানি না যে এই যে লোডটা ও নিয়ে ফেললো নিজের জায়গা থেকে নিজের মতো করে এটা ওকে কোন জায়গাটায় দাঁড় করাবে। এখানে মোস্তফা সরোয়ার ফারুকী কোনো ফ্যাক্টই না, ফ্যাক্ট হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকীর প্রতি ওর অসীম ভালো লাগা। তারপর
আরেকটু বলে নেই, আমি এদিক দিয়ে কিন্তু ইন্টার পাস করে ফেলছি।
ওকে,
তারপর যাই হোক সরোয়ার ভাইয়ের জন্য এটা করলাম। তো করতে করতে দেখা গেল ওই জায়গায় মানে যখন টাকা পয়সা সব রেডি যে আমাদের সাথে, তো রাতে একটা ফোন আসলো আমাদের কাছে যে মানে ওই লবিং এ যে আমি কালকের দিনটা তোমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, কালকে তোমরা নিউ অন্য জগতে চলে যাবো তোমাদের কাছে টাকার টাকা। তো ফোনটাতে এত ব্যাক করলাম কিন্তু মানে সে আর ফোনটা মানে ধরতে শুনলাম বন্ধ নাম্বার, এই কথাটুকু বলে
মানে যে কোনো একটা অন্য নাম্বার থেকে আপনাদেরকে এই ফোনটা দিয়ে বলবো।
তো আমরা টাকা পয়সা নিয়ে সব রেডি,
কত টাকা দিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন?
আমরা 3 লাখ টাকা মেনে,
আপনার কত?
3,40,000।
আপনার কত ছিল?
আমার যা ছিল আমি এটা হাইড করতে যাচ্ছি।
আপনি কেন হাইড করতে যাচ্ছেন?
এই জায়গার ব্যাপার হলো যে অ্যাকচুয়ালি আমার বাবার মানে জানার যে আমার ফ্যামিলির ব্যাপার যে টাকাগুলো কোথেকে আসছে বা যেরকম, এটা আমি বলতেছি না, আমি বলতেছি যে হাইড করার মূল হলো যে ওই ছেলেটা যে টাকা পয়সা দিতে আমার
ফ্রেন্ড, তুলনা আপনার কিছুই না,
কম কিছুই
এটা নিয়ে আপনার হাইড করার কিছু নাই,
আপনি যা বলি তাই সেটা হলো 60,000 টাকা ছিল।
আপনার 60,000 ছিল, বাকি টাকাটা আপনার ফ্রেন্ডের ছিল, 60,000 বিনিময়ে আপনি কত পাবেন?
এটা আমি তখন পার্সেন্টেজ করি না, এখনো করি।
ওকে ফাইন, তারপর
আমরা চলে যাচ্ছি, চলে যাওয়ার পরে করতেছি। তো শুক্রবার দিন আমাদের সকালে 2,40,000 টাকা ছিল। তো এই জায়গায় আসলো, আসার পরে ইমন আসলো, ইমন আসার পরে বললো ইমনে তো এর আগের দিন থেকে অনেক অনেক ট্রাই করা দেওয়া হয়েছে, 5,000 টাকা দেওয়া হয়েছে, একবার যদি স্যাম্পল আনতে উনি আসছে, একটাকা বেশি দিক করে নেই। তো এরকম অনেক মানে আমাদের ভিতরে বিশেষ, যেমন ওই আমার ফ্রেন্ডটা টাকা উঠাইছে ব্যাংকের থেকে, উঠে আমাকে দিছে, দিয়ে বলে তুই তো বাসায় রেখে আসতো, আমি বাসায় রেখে আসছি, ওর বাসায় দিয়ে আসছি। এটা উঠতে দিলে আমাকে ফলো করছে আমি জানি না এটা, কারণ সবাই বিশেষ করে এই পর্যন্ত আমি আমাকে চিনে ওইভাবে যে আমি কারোর একটা টাকা অবৈধভাবে না বলে নিই। তো যাই হোক ওইভাবে চলতেছে ওই ওর টাকাটা বিজনেসটার ব্যাপারে। ওদিনকে দেখি ও মানে সকালবেলা আসলো, আসার পরে আমরা মানে ওর একটা সুই দিয়ে ফুটা গুলো যে একটু ফুটা হয় সেই ইয়ে ছিল না যে ও মানে পোল্ট্রি মেরে দিবে। তো আমরা টাকা পয়সা নিছি, তো ওদিনকে বলতেছে যে সুমন তুই আজকে আসা দরকার নেই, আমি ওকে নিয়ে যাই তোর ফ্রেন্ড কে, আমরা ডিলটা করে আসি। যাই হোক আমি বলছি না সম্ভব না, আমাকে অবশ্যই রাখতে হবে, তুমি যে আমার উপর পোল্ট্রি মারো তোর বন্ধু না আমি, এরকম অনেক ইমোশনাল দাও তুমি ছাড়া কেউ নাই, তোমার আমার সাথেই নিতে হবে তোমাকে। পরে গেলাম যে আমরা মালিবাগ, টাকা পয়সা সব রেডি, অনেকক্ষণ ওয়েট করতেছি। এই সময় মানে আপনার ই হইলো, এই একটা ট্যাক্সিকে পাসলো, ও বললো যে আসছে, দেখলাম একটা কালো করে লোক একটা লাকির সাথে এরকম ছোট, বললো এটার ভিতরে আমরা ডিল করতেছি। এমন করতে করতে বলতেছে সুমন তোর সাথে আর, আমি মোবাইলে কথা বলতেছি মানে সবাই সামনেই করতেছে। তো কথা বলতে বলতে টাট করে সামনের ট্যাক্সির সামনে দরজাটা খুলে উঠলো, চ্যাং করে চলে গেলো, আর খবর নেই। এদিক দিয়ে কিন্তু আমরা ইমনের বাড়ি ঘর সব জানি। তার খুঁজে পেলাম না লাস্টে দা মানে পুরা একদম সব বাবা পর্যন্ত জানা জানি হয়ে গেল, আমার বাবা জানলো, ওর বাবা জানলো, ফ্রেন্ডের
ইমন পুরা হারিয়ে গেল,
হারিয়ে যায়নি, ওর ফ্যামিলিতে ওরে ধরা মানে ওরে বাইর করার জন্য ওর ফ্যামিলি দায়িত্ব নিছে। লাস্টে এটা হয়েছে, বিচার আচার হয়েছে, হওয়ার পরে ইমন আর বলতেছে টাকা কোথায় দিছে, ডকুমেন্টস আছে, কিসের ব্যবসা করতে গেছো, কিছু বলতে পারেনি। তো টোটালি উই আমাদের সাথে এই টাকাটা কোনো জাল টাকা কিছুই এগুলো না, অরিজিনাল টাকাই আমাদের দেখাইছিল। ও আমাদের
This track was downloaded from FusionBD.com.
সাথে ফেকি একটা দিয়ে আমাদের টাকাটা নিতে চাইছে আজকে, যেটা নিয়েছে আমাদের বোকা বানিয়ে। তার আগে আমি একটু আমার ফ্ল্যাশব্যাকে মানে ভিজিট যেতে চাই, সেটা হলো যে আমার বাবার মানে পায়ের ভিতরে একটা তিলা ছিল, সেটা আস্তে আস্তে মানে বড় হয়ে যায়, বড় হয়ে ছোট একটা তিল, যেমন আমরা ছোট বাবুর পায়ের তলে দিয়ে দেন ওরকম। তো ওইটার থেকে আস্তে আস্তে ওই জিনিসটা কি বড় আকার হয়ে গেল একসময়, এটা মানে আব্বু যখন খোঁচা দিল রক্ত বের হলো, বের হওয়ার পরে কয়েকদিন পরে এটার উপর দিয়ে একটা চামড়ার মতো বের হওয়া শুরু করলো, মানে আলগা মাংসের মতো। তো বড় এটা অপারেশন করলো, ওইটা কেটে ফেলে দিয়ে কিছুদিন পর আবার এটা সেম ভাবে হইতেছে হইতেছে। তো আস্তে আস্তে এমন হইতে 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 দেখা গেল কি যে এটা বড় আকারে চলে গেছে, মানে পুরো ঘা হয়ে গেছে, ঘা হইতে হইতে অনেক ডাক্তার টাকা অনেক টাকা পয়সা খরচ করছে কিন্তু লাভ হচ্ছিল না। অনেকে বলতেছিল মাদ্রাস চলে যেতে, কিন্তু আব্বা বলতেছে এটা তেমন কিছু না, কিছু নেই, এমন করতে করতে অনেক কেটে গেছে। কেটে যাওয়ার পরে তারপর আব্বা বললো আমি ডিসিশন নিতে আমি মাদ্রাস চলে যাবো।
ওকে,
মাদ্রাস যাওয়ার আগের ঘটনা হলো সেটা হলো আমার বাবা পিজি হাসপাতালে ভর্তি হইতে গেছিল, তখন ওই জায়গায় বলছে যে আপনার এটা সম্ভবত ক্যান্সারের রূপ নিছে, আপনার পাটা কেটে ফেলতে হবে। এটা বলার পর আব্বার মনটা প্রচুর খারাপ হয়ে গেছে। তারপর আব্বার ডিসিশন নিতে যে যাক যাই একটু ইয়ে যাই মাদ্রাস যাই দেখি লাস্ট যাই আমার পাটা বাঁচানো যায় কিনা। তখন এই জায়গায় এক আমাদের নসুন্দির একটা মানে কবিরাজ, ওই কবিরাজ বললো যে আমি এটা বাবা ঠিক করে দিতে পারবো, আচ্ছা ঠিক আছে। এরকম করতে করতে ট্রিটমেন্ট করলো, মানে লাভ হলো না, এটা 4-5 মাস চলে গেল। 4-5 মাস চলে যাওয়ার পরে এমনি কিন্তু অনেক বছর কয়েক বছর কাইটা গেছে
এভাবে
এভাবে। তারপর ওই যে ট্রিটমেন্ট লতা পাতা দিয়ে করলো, তারপর লাস্টে দিয়ে ওই লোকটা বললো যে বাবা আমার আয়ত্তের বাইরে। আব্বা তখন হতবাক, আমরা দোষী, আপনি বলছেন গ্যারান্টি দিয়ে এটা হবে, এটাই বলে যে মানুষ টাকা পয়সার জন্য মানে এই চিকিৎসা ভুল চিকিৎসা দিয়ে টাকা মানুষ কিভাবে মানে এগুলো করে একটা রোগীর সাথে। তারপর বাবা ইন্ডিয়া চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে, আম্মা চলে গেছে, যাইয়া ওই জায়গায় ছিল মাদ্রাস গেছে। তারপর যা প্রথম যাইয়ে যখন দেখাইছে তখনই বলছে যে এটা ক্যান্সার, তখন দুইটা সার্জারি হলো, একটা পা ওই জায়গায় 3-4 বার কাটা হলো, বায়োপসি করতে পাঠাইতেছে পাঠাইতেছে, তারপর ক্যান্সার ধরা পড়লো। লাস্টে পায়ের গোড়ালি ফালাই দিল, তার উপরে 6-6.5 ইঞ্চি রানের এই জায়গার থেকে একটা গিল্ট হয়ে গেছিল। ওইটা বললো যে আপনি কিছুদিন আগে যদি আসতেন 6-7 মাস আগে হয়তো বা আমরা মেডিসিন দিয়ে এটা রুখতে দিতে পারতাম, নষ্ট করে দিতে পারতাম, এখন আপনি সার্জারি করতে হবে। তো আরেকটা বলে রাখা ভালো যে আমার মা আমার বাবা জীবনে কখনো দেখিনি তাদের ভিতরে কোনো ঝগড়া বিবাদ, তারা এতই একজনের সাথে একজনই ছিল, মানে আমার মা আমার বাবার প্রতি যেরকম ছিল আমার বাবা কোনোদিন কখনো একজনকে বকা দিয়ে উচ্চ গলায় কখনো কথা বলেনি। তো আমার মা যা করছে, আমার মা দেখতে মানে ওই সময় যাচ্ছিল, মানে চিকিৎসা করায় যখন আসছে, দেখি আমি আমার বাবার পা নাই ব্যান্ডেজ করা, ওইটা দেখে আমি কাঁদি নাই, আমার মারে দেখে আমি কেঁদে দিচ্ছি যে আমার মা একই হলো। কারণ ঘটনা ছিল কি, ওই জায়গায় আমাদের টাকা পয়সা তো অনেক, ক্যান্সারের তো টাকা তো কি পরিমাণ লাগে যারা ক্যান্সার তারাই বলতে পারে, একদম লোকও নিয়ে যায় সাথে অর্থ সম্ভব সব নিয়ে যায়, পুরো টাকাটাই মানে আমাদের যা সেভিং ছিল আরো ধার দেনা অনেক কিছু অনেক ক্রাইসিসে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আম্মা কি করতো, যে জায়গা থেকে টাকা কিভাবে দিবে কিভাবে দিবে, কিছুই করার নাই। তারপর আমার মা করতো কি, দুপুর বেলা কিভাবে কি বলবো যে এতটা লাভ আমি দেখি নাই কাউকে, আমার মা মনে করেন আপনার খাবার খেত না, যে এই খাবারের টাকা দিয়ে এই আমি যদি না খেয়ে থাকি এই টাকাটা দিয়ে আমি আমার হাজবেন্ডকে ওষুধ কিনে দিতে পারবো, তো এরকম করতো না খেয়ে না খেয়ে, মানে তারপর আমাদের জানাইতো না যে আমি এই সমস্যা, আমার মাটা অন্যরকম। তো আসছে যখন দেখে আমি অবাক হয়ে গেছি। তার কিছুদিন পরে আমার বাবা মানে কেমোথেরাপি দেওয়ার কথা ছিল, টাকা ম্যানেজ করতে পারেনি, তো বলছে যে টাকাটা ম্যানেজ করে আমি কেমোথেরাপি দিব। তারপর আমাদের একটা লোক বলল যে এরকম একটা হোমিওপ্যাথি আছে ওই জায়গায় যায় দেখতে পারেন, যেহেতু আপনার টাকা শর্ট বা এরকম কেমোথেরাপি পরে দিবেন দেখেন। তো ওই হোমিওপ্যাথির কাছে গেল, যাওয়ার পরে উনি দেখে বললো এটা আমি পাটা ফালানো যেত না আমার কাছে আসলে, সম্ভবত আমার ওসিলা আল্লাহ, উনি খুব ফরেজগার মানুষ, তো সেই লোকের ওষুধ আমার মানে বাবা আনলো, অনেক টাকার ওষুধ আনলো। হোমিওপ্যাথি কিন্তু অনেক অনেক টাকাও খরচ হয়ে যাবে, দেখা যায় না কিছু, অনেক টাকা রেগুলার খেতে হয়। তবে ওই ডাক্তার সাহেবের দীর্ঘ আমি সবসময় কামনা করি, সে বলছে যে আমার দুইটা শর্ত আছে, একটা হলো জর্দা এবং নিকোটিন, এই দুইটা ভিতরে গেলে আমার ওষুধে কোনো কাজে দেবে না। তো এট লাস্ট মনে করেন আপনার আমার বাবা যখন ওই যে মানে এরকম খাইতেছিল, আমার বাবা সুস্থ হয়ে গেছিল, টোটালি সুস্থ হয়ে গেছিল। সুস্থ হয়ে যাওয়ার পরে আমার বাবা হাঁটতে পারতো ইছাড়াই লাঠি ছাড়াই, এমনি পুরো হাঁটতে পারতো, পাটা তো হাতির পা এরকম না গোল ওরকম বানিয়ে দিচ্ছিল। তো ওই যে আমার সমস্যাটা আমি আবার আসি ওই জায়গায়, ওই যে টাকাটা মেরে খেলাম, মেরে খাওয়ার পরে বাবা ওই যে টেনশন, আমার কেমন দেওয়ার টাকা নেই, আর আমি আমার ছেলে তো আরো টাকা জরিমানা লাগিয়ে দিচ্ছে, যে ফ্রেন্ডের টাকা জরিমানা ওরা আবার প্রতাপ ফেলে, ওরাও ধরলো যে আমার আমার আপনার ছেলে সব করাইছে, টাকা আপনার ছেলে পাইছে, আপনার ছেলে ভাগ নিয়েছে। তো তো আমি তো ফ্রেন্ডকে বললাম যে দেখ টাকা যখনই চোট হয়েছে তারপর থেকে এই পর্যন্ত আমি তোর কাছ থেকে দুই মিনিটের জন্য সরি নাই, আমি তোর সাথে আছি, কারণ কি আমি যদি এই যে একটা দেড়শো সব টাকা এটা গেছে আমি তোর সাথে একটা মিনিটের জন্য তোর সাথে ঘুমাইছি তোর সাথে খাইছি, আমি যদি ভাগে পাইতাম ওর সাথে একটু তো দেখা করতে যেতাম, কিন্তু বলছে যে কিছু করার নেই আমার বাবার ওইটা গেছে। তো অনেক চাপ দেওয়ার পরে ওই জায়গায় আমার বাবার ড্যামেজ পেল। তবে ওই টাকাটা আমাকে মানে যে ড্যামেজ টাকাটা দিচ্ছে যে সময় দিছে ওই সময় টাকাটা অনেক নিডি ছিল আমার ফ্যামিলির জন্য, আমার বাবার টেনশন, আমার বাবার দাড়িগুলো মানে বড় বড় খোঁজা খোঁজা পাই গেছে, আমার এখনো চোখের সামনে ভাসে যে ওই পর থেকে চিন্তা করছি যে যেভাবেই হোক হয়তো বা মানুষ টাকা পয়সা দিয়ে সব হয় না, জীবনে একটা কিছু দেখি। এবার বলে যে পরিশ্রমী সৌভাগ্যের চাবি কাটে।
কত টাকা ডিভাইস দিয়েছিল আপনার ফ্যামিলি?
আমার ফ্যামিলি 90,000 টাকার মতো।
তার মানে 60,000 টাকা আপনার পকেট থেকে গেছে আর 90,000 টাকা ডিভাইস দিয়ে গেছে, তার মানে প্রায়
70,000 ওনাদের খাওয়াইতে গেছে,
1,50,000 টাকার মতো। এবং যখন আপনার বাবার কেমোথেরাপি এবং ট্রিটমেন্ট চলার কথা, যখন ফ্যামিলিতে টাকা খুবই দরকার তখন সে এগুলো ড্যামেজ দিচ্ছে, তার মানে সে একেবারেই রিক্ত এবং নিঃস্ব টাকার দিক থেকে।
আমি আমার বাবাকে অনেক বলতাম যে আপনি যে পজিশনে আছেন আপনার সাথের লোকের এত বড় লোক হয়ে গেছে, কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার নাম বলতেছি না আমাদের এলাকায়, যে আমার বাবার সাথে সাথে উঠছে সেও টাকা, আমার বাবা একটু নির্দেশ করলে অনেক টাকা কামাই করতে পারতো, অনেক টাকা করতে পারতো। ওই ঘটনার পরে কি করবো, সবকিছু মন মানুষকে তো নষ্ট হয়ে গেল। আমার ছোট ভাই যেগুলোর কথা বললাম, আকবর, রাশেদ, রাসেল, মাসুদ, ওরা আমাকে সিরিয়াস কোম্পানি দেওয়া শুরু করলো, ভাই আপনি মনে কিছু নেন না, আমরা আছি সবকিছু, একদিকে আমার গার্লফ্রেন্ড, একদিকে সারোয়ার ভাই, একদিকে আমার বাবার এই সমস্যা।
সারোয়ার ভাইয়ের ভূত তখন মাথা থেকে নামে
নামে না, আমার তখনও নামে না। তো ওরা সাপোর্ট দেওয়া শুরু করলো, আমি একটা একাডেমি খুললাম।
এমন কিছু হয়েছে যে আপনি স্যার মোস্তফা সরোয়ার ফারুকের একটা প্রোডাকশন, একটা নাটক আপনি একের অধিকবার দেখেছেন?
এটা তো আমি যদি বলি যে দেখি নাই এটা আমার সবচেয়ে বড় মিথ্যা হবে, কারণ আমি 69 এর প্রতিটা সবকিছু বলতে পারবো। তারপর আপনার 30% সিঙ্গুলার নাম্বার, এটার যে কি করছি আমি স্টার সিনেপ্লেক্সে না যায় দেখলে মজা পেতাম না, ওই জায়গায় যে দেখছি আমি মানে এরকম হয়েছে লাস্টটা মানে পাগল হয়ে গেছি যে আমার টাকা লাগবে, আমি একটা ছবি আরো দেখবো রিয়েলিটি, মানে ওইটার ভিতরে যে ডিপ্রেশন আমি ফিল করতে চাইতেছি, এটা যতবার দেখি ততবার ফিল করি
নিজের মধ্যে, সেগুলো ওর ওনার এক্সপ্রেশন গুলো আমি নিজের মধ্যে পেতাম,
সে যথেষ্ট সব দিক দিয়ে পারে এটা বুঝাইতে। কারণ
ওকে ফাইন,
তারপর ওই সময় তো আমার এই ঝামেলাটা হইলো। তারপর আমি একাডেমি করলাম, একাডেমি করার পরে খেলাধুলা বিভিন্ন জায়গায়। তবে আরেকটা জিনিস বলি, আমার একাডেমিতে রেজিস্ট্রেশন ছিল না, তারপর লাস্টে বিসিবিতে পর্যন্ত গেছিলাম, আমাকে পাঠাইছিল। আমার একাডেমি প্র্যাকটিস করাতাম বাপ্পি ক্রিকেট একাডেমিতে, 111 ব্লক আর কি, যে জায়গায় আমরা প্র্যাকটিস করতাম। তো অনেক মানুষ দেখতে আসতো, আমি প্র্যাকটিস করাইতাম, আমার ফ্রেন্ড ছিল ইমন সাথে।
ওকে,
তোমার আমার সিস্টেমটা ছিল যে আমার রেজিস্ট্রেশন যেহেতু ছিল না, আমি করতাম বিভিন্ন একাডেমিতে পাঠাইতাম ট্রায়ালের জন্য। দেন দেখা গেছে যে আমার ছেলে, যেমন কতগুলো না বললেই নয়, মহসিন এখন খুব ভালো, সে পলিমাতে খেলতেছে, সে আমার ওই জায়গা থেকে মানে প্রথম হাতে খুলি আশিক, সে মানে খুবই টিকিট দিতে। আর আমি সবাইকে মানে একটা জোর দিতাম যে একটা জিনিস, আমরা তোদের ভিতরে যদি একজন, সবই কিন্তু আমার একদম ক্লোজ ভাইয়ের থেকে বেশি, তো একটা জিনিস বলতাম যে আমি গ্যালারিতে বসে খেলা দেখতেছি এবং তোরা ব্যাটিং করতেছি, মুসলিমকে বা সবাইকে বলতাম যে এই প্লেয়ারটা আমার ছোট ভাই, আমার একাডেমিতে ওর হাতে খুলেছে, এবং তখন আমি বসে বসে তালি দিব। এরকম অনেক ঘটনা। তো যাই হোক, এভাবে চলতেছে, তো ওরা সাপোর্ট দিতেছে আমাকে, কামব্যাক করতেছে আস্তে আস্তে সবকিছু। তখন আমি চিন্তা করলাম যে আমি তো নষ্ট হবো না, কারণ আজকে যদি আমি নষ্ট হয়ে যাই, আমি সারোর ভাইয়ের কাছে যেতে পারবো না। আজকে যদি আমি নিজেকে নষ্ট করে ফেলি, তাহলে তো আমি লিজের কাছে কখনো ওই, আমি যদি একটা ড্রাগস অ্যাডিক্টেড বা আমি একটা সন্ত্রাস বড় ধরনের হয়ে যদি আমি সরি বলি, সে বলা না বলা অনেক অনেক ডিফারেন্স। যে আমি যদি খারাপ হয়ে ওর কাছে যাই, ও কোন ভাবে দেখবে আমাকে, সারোর ভাই কিভাবে দেখবে, বা আমার ফ্যামিলির এখন আমার একটা যে জিনিসটা দেখছে এটা আমার খুবই খারাপ লাগছে। আমি সৎভাবে কিছু করার চেষ্টা করবো, তো অনেক জব খোঁজার চেষ্টা করছে। তো একটা টাইম ভাইয়া হইলো কি, আমার বাবা সিগারেট খাওয়া শুরু করলো টেনশনে, খেতে খেতে মানে কিছুদিন পর দেখা গেল, এটা বলে রাখা ভালো যে আমার বাইরে যাওয়ার কথা ছিল, দেশের বাইরে। তো তখন আমার ভাইয়া দেশের বাইরে থাকে, বড় ভাই, তো ওই জায়গায় আমার যাওয়ার কথা ছিল। তো আমি পাসপোর্ট সব জমা দিচ্ছি বাইরে যাওয়ার জন্য, ডেলিগেট আসবে, ইন্টারভিউ হলে আমি চলে যাব, আমার বাবা থাকবে, ছোট ভাই তো বড় হয়ে যাচ্ছে, তো সবকিছু রেডি। এমন সময় আমি আবার চিন্তা করলাম যে আমি যদি আইএলটিএস করে যাই, তাহলে আমার জন্য একটু ভালো হবে, আমি ভর্তি হইলাম। এটা হলো আমার জীবনে আরেকটা বড় ঘটনা। ভাই ওই জায়গায় যে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, ফ্রেন্ড, তার ভয়েস রেকর্ড আমি নিয়ে আসছি সাথে করে, সে কিভাবে পাগলামি করতো আমার সাথে ফোনে, কথা না বললে গলা টিপে মারতো বা এরকম। তো অনেক কিছু যে সে আমার কোনো খারাপ কিছু দেখতে পারতো না, বা আমার উপর অনেক জোর খাটাইতো।
শুরুটা হলো কিভাবে?
শুরুটা হলো আমি যখন ভর্তি হয়েছি, ক্লাস করতেছি।
কিসে ভর্তি হলো?
আমি আইএলটিএস করে দিলাম,
আইএলটিএস ভর্তি হলো। ওকে,
তারপর ওর সাথে দেখা হইলো, দেখা হওয়ার পর ফ্রেন্ডশিপ বাড়তেছে, ফোনে কথা বলতেছি।
আপনার বিদেশ যাওয়ার জন্য আইএলটিএস করা দরকার, তাই তো? হ্যাঁ। ওকে,
মানে ওর সাথে আমার সম্পর্কটা আরো বাড়তেছে, বাড়তে বাড়তে আমাদের অনেক সময় কেটে গেল, যতটা সময় লাগে একটা কোর্স করতে। তো লাস্ট তিন দিন পর আমাদের সব শেষ, আমাদের পরে আর একসাথে দেখা হবে না। আর ও রিচ ফ্যামিলি ছিল অনেক,
মানে আইএলটিএস এর আর তিন দিন বাকি আছে, সেই সময়টার কথা বলছিলাম। ওকে,
তো ও খুব রিচ ফ্যামিলির।
কি নাম ওর?
বর্ষা।
বর্ষা, ওকে।
তো বর্ষার সাথে আমার মানে খুব ভালো সম্পর্ক হয়, কারণ ওই জায়গায় আমি অনেক মিস করতেছিলাম, একটা আমার কেউ আপনজন প্রয়োজন ছিল, যে ওই আমার দুঃখগুলো বলার জন্য বা যেটা, সেটা ও ওর সাথে শেয়ার করতেছে, ও আমার সাথে শেয়ার করতেছে। এমন করতে করতে আস্তে আস্তে ওর সাথে আমার মানে খুব গভীর সম্পর্ক গেল। তারপর আমি করলাম কি, বিদেশ যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত, এদিক দিয়ে একাডেমি ব্যাপারে সবকিছু ওকে, তো একাডেমি বন্ধ করে দেবো। তখন ওর দিক দিয়ে চলতেছে আমার সবকিছু। তখন আজটা যখন আপনার শেষ পর্যায়ে ওর সাথে আমার দেখা পর্যায়ে, ও কান্নাকাটি করতেছে, আর ওর সাথে কথা হইতে কতটুক যে ক্লাসের রুমে ম্যাডাম আসার আগে, তারপর সিঁড়িতে নামার সময়, আর এখন সিঁড়িতে নামলে ওর মা আবার গাড়ি নিয়ে বসে থাকতো নিচে, যখন ওই নামতে সোজা ঢুকে যেতে বলছিল এরকম।
রাতে ফোনে কথা হতো না?
না, রাতে কি ভোর হয়ে যেত কথা বলতে বলতে,
রাতেও কথা বলতেন। তার মানে আপনাদের দুজনের মধ্যে এক ধরনের এফেকশন গ্রো করেছে দুজন দুজনের জন্য।
ওর ওর একটা হলো কি, যে ও যেরকম ওর কথা বা যেটা বললাম, ও খুব মানে ঘরোয়া পরিবেশে বড় হয়েছে, তো যে কোনো মানে সাথে কোনো ছেলে বন্ধু বা এরকম পায় না, যে আমাকে পাইছে পাইয়া মানে প্রথম পাইলে যেটা হয় আমার ভিতরে ওরকম।
প্রিয় শ্রোতা, আমরা এখানে বলি ওর সিচুয়েশনটা হচ্ছে এখন এরকম, যে পরিবার থেকে যে টাকাটা নিয়েছে ও, সেটা একটা অন্যায় পথে ব্যয় করতে গিয়ে পারিবারিক একটা বঞ্চনার শিকার হচ্ছে, এবং পরিবার সেটার খেসারত টানলো, এবং সেটা সবচাইতে ভুক্তভোগী হচ্ছে ওর বাবা, কারণ বাবার তখন ট্রিটমেন্টের প্রয়োজন এবং ক্যান্সারের ট্রিটমেন্ট। বুঝতেই পারছেন আপনি কত ক্রিটিক্যাল একটা মোমেন্ট। এক, দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে লিজার সাথে তার একটা অনেক বড় দূরত্ব তৈরি হয়ে গেছে, লম্বা একটা গ্যাপ, লম্বা সময়ের গ্যাপ, তারপরে মাথার মধ্যে লিজা ঘুরছে এবং লিজাকে সে যে কোনোভাবেই হোক বড় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সরি বলতে চায়। তিন নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে ও একটা একাডেমি খুলেছে, ক্রিকেট একাডেমি, সেখানে কিছু ছেলে মেয়েদেরকে ও ট্রেন করায়, কিন্তু সেটা যে খুব বেশি অর্থলগ্নিকারী বা লাভবান একটা প্রতিষ্ঠান তা কিন্তু না, সেখান থেকে খুব বেশি টাকা আসে না। চার নম্বর অ্যাঙ্গেল যেটা সম্ভাবনার, সেটা হচ্ছে তার ভাই বিদেশ থাকে এবং সেও চলে যেতে চাচ্ছে বিদেশে, এবং সেই জন্য জন্য সে আইএলস করছে। এই আইএলস করতে গিয়ে একটা নতুন ত্রাণ তার জীবনে আসলো, সেটা হচ্ছে একটা মেয়ে যার নাম হচ্ছে বর্ষা। বর্ষার সাথে তার একটা অন্যরকম অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হয়েছে, যেটা লাভ কিনা আমরা জানি না, সেরকম একটা সিচুয়েশন আমরা রয়েছি, আমরা ঠিক জানি না এরপরে কি ঘটতে যাচ্ছে। বর্ষার সাথে আপনার সম্পর্কটা আসলে কেমন ছিল?
প্রথম আমি তো মাথায় একটাই যে আমি ভাবনা ছিল, আমি টোটালি আমি সবকিছু বাদ দিয়ে দিয়েছিলাম যে আমি ওই পর্যন্তই যে আমি লিজাকে লাভ করি, ওইরকমই সবকিছু আমার। তো বর্ষার সাথে আমার যে ওই যে একটা গ্যাপের ব্যাপার আছে, সেই গ্যাপটা ফিল আপ করার জন্য জাস্ট আমিও কথা বলতাম বা ও কথা বলতো, আমি এমন ভাবে কথা বলতাম যেগুলো ওই আর কি লাভ হিসাবে নিত বা ও আমার সাথে খুব ওইটাতে আরো ই হয়ে যেত।
বয়সের কোনো ডিফারেন্স ছিল আপনাদের মধ্যে?
অবশ্যই, সে আমার ছোট ছিল, লিজার থেকেও ছোট হবে।
ওকে,
তো তার সাথে খুব মানে ঘনিষ্ঠ হয়ে গেলাম। তারপর সে একটা ভার্সিটিতে ভর্তি হলো, তার সাথে যোগাযোগ হলো, আমার সবকিছু কথাবার্তা খুব কাজে সময় দিতাম তা না। তারপর এভাবে চলতেছে আমাদের সাথে, তো এট এ টাইম আমাদের ভিতরে মানে একটা সম্পর্ক গড়ে ওঠে, ভালোবাসার সম্পর্ক, যেটা আমার দিক থেকে না ওর দিক থেকে। তো আমি ওকে লিজার ব্যাপারে বলছি সবকিছু, তারপর বললো যে মানে অনেক কিছু এটা নিয়ে মানে ওর সাথে আস্তে আস্তে আমার খুব মানে সম্পর্কটা ডেভেলপ হতে থাকে। তো আমারও ভালো লাগতো ওকে, তো ভালো লাগতে লাগতে একটা সময় হলো কি যে ও যে আমার বাবা আস্তে আস্তে অসুস্থের পথে আবার চলে গেল, কেমন দিতে না পারে দিতে দিতে চলে গেল, চলে যায় বাবা অসুস্থের পথে চলে গেল। আর ওদিক দিয়ে ওর সাথে আমার কথা, একদম মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এটা যে আমার বাবা যখন অসুস্থ হয়ে গেল তার আগে আমার বিদেশ যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ডেলিগেটই আসেনি। আর তখন আমার বড় ভাইও বাইরে, যখন বাবা অসুস্থ হয়ে পড়তেছে বিছানায় মানে আস্তে আস্তে দেখা উঠতেছে বাসায়, মানে নিচে নামতে পারে না উপরে বসে থাকে, তখন ওর সাথে আমার সম্পর্কটা নতুন হয়ে গড়ে উঠলো, টোটালি লাভ হয়ে গেল। তারপর বাবা যখন বিছানায় পড়ে গেল, মানে যখন বারান্দায় বসে থাকতো চেয়ার নিয়ে, মানে হাঁটতে পারতো না, হাঁটলেই তার মানে পানি আর মানে অবস্থা খুব খারাপ হয়ে যেত, অলরেডি কিন্তু ট্রিটমেন্ট চলতেছে। হ্যাঁ, বলে রাখে এটাও ভালো যে আমাদের যে ওই যার কাছে আব্বু ট্রিটমেন্ট করতেছে তাকে জানায় নাই তখনও যে সে নিকোটিন নিচ্ছে। তারপর আমার বাবা আস্তে আস্তে ই হয়ে গেল, অসুস্থ হয়ে যাচ্ছিল, আর ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক গড়ে উঠতেছে। আমার বাবা বিছানায় পড়ে গেল, হঠাৎ ফোন আসলো আমার বড় ভাইয়ের, আমি দেশে চলে আসতেছি। আব্বা তো অবাক হয়ে গেল যে এত টাকা খরচ করে পাঠাইলাম, টাকা পাঠাইছে কিন্তু সব তো ঋণ তো দিতেই পারে নাই, মানে ঋণ তো হয়েছে ওদিক দিয়ে বড় ভাই উপার্জন করছে, আর এদিক দিয়ে বাবার ট্রিটমেন্টের টাকা চলে গেছে সব, আর বড় ভাইয়ের তো একটা ফিউচার আছে, এগুলো তো চিন্তাই করা যাবে না, বড় ভাইও করে নাই, বড় ভাই ছিল, আব্বা অবাক হয়ে গেল। এখন তো হঠাৎ এক সময় দেখা গেল কি আমাদের সম্পর্কটা যখন অনেক গভীরে চলে গেল, বড় ভাই চলে আসলো
আপনার এবং বর্ষার।
হ্যাঁ, তো বাবা বিছানায় পড়ে গেল, তখন ওই বর্ষা হঠাৎ বলতেছে আমাকে তো দেখতে আসতেছে, তো এই ব্যাপারটা আমার খুবই নার্ভাস করে ফেললো যে কি অবস্থা। আবার এদিক দিয়ে চিন্তা করি যে বাবা বিছানায়, আর ওরা আমাদের থেকে খুবই আপার লেভেলের, যে কোনো মানুষ প্রথমে আমরা সব জায়গাতে ছোটবেলাতেও দেখছি যে বড় কিছুতে হাত দিলে মানুষ এটা ভাবে যে এটা লোভ দেখে বা এরকম কিছু। তো আমি জিনিসটা অ্যাভয়েড করতে চাইলাম যে দেখো সত্যি কথা বলতে কি এরকম এরকম, লিজার সাথে আমার এরকম এরকম, আমি তোমার সাথে জাস্ট আমি ওই গ্যাপটা পূরণ করার জন্য তোমার সাথে বলছি, এটা বলার জন্য তো সাথে সাথে সে মানে মানে অন্যরকম হয়ে গেল, মানে আমার সাথে নানা ধরনের ব্যবসা শুরু করলো, তুমি এটা কিভাবে করতেছো, মানে ক্রেজি বানানো শুরু করে দিল। পরে এটা বলার পরে সে বলল যে না তুমি এটা করতে পারো না, কারণ তোমার সাথে আমি অনেক দিন ধরে কথা বলি, তুমি এটা কি কারণে বলতেছো আমি বুঝতেছি না। আমি বললাম যে না এটা কিছু করার নেই।
এবং মজার বিষয় হচ্ছে যে এইসব ঘটনা যখন ঘটে প্রেমের ক্ষেত্রে সেটা প্রেম কমায় না, সেটা কিন্তু প্রেমকে আরো দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দেয়। আমরা জানি না যে বর্ষার ক্ষেত্রে ব্যাপারটা আসলে কি ওয়েট করছে ফর দ্য ফিউচার। ওকে, তারপর?
তারপর বর্ষা আমাকে বিয়ের জন্য মানে বারবার বলতে বলতেছিল যে তুমি এখন কি করবা করো।
আপনার একটা অদ্ভুত, এতক্ষণ পর্যন্ত শুনে আপনার একটা অদ্ভুত মিল পেয়েছি আমি। মিলটা হচ্ছে আপনি মোস্তফা সরোয়ার ফারুকীকে যখন নিলেন, সেখানেও আপনার একটা ইকোনমিক যে ডিস্ট্যান্স, আপনি যে লোয়ার লেভেলে আছেন, সেটা আপনার একটা বিশাল মাথা ব্যথার কারণ হলো। আমরা দেখলাম সে কারণে আপনি একটা খারাপ কাজের সাথে জড়িয়ে গেলেন। এখানে যখন আপনি বর্ষাকে আপনার জীবনে নিয়ে আসছেন, সেখানেও আপনি ইকোনমিক ডিস্ট্যান্সটাকে হাইড করতে চাচ্ছেন এবং সে কারণে আপনার রিলেশনশিপটাকে ব্রেকও করে দিচ্ছেন, কিন্তু এই ইকোনমিক ডিস্ট্যান্স ঢাকার জন্য এক ধরনের সুপ্রিয়র কমপ্লেক্সিটি, আমরা যেটাই বলি না কেন, আমাদের সঙ্গে সাইকিয়াট্রিস্ট আছেন, তার পরামর্শ আমরা শুনবো শেষে গিয়ে, আপনি যে কোনো ধরনের রিস্ক আপনি নিচ্ছেন। আমরা যেটা দেখলাম যে ইকোনমিক ব্যাপারটা আপনার জন্য অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে যাচ্ছে, আপনি এটা বুঝতে পারছেন। এবং আরেকটা বিষয় আমি কিছুক্ষণ আগে যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে 2,50,000 টাকা আপনারা ইনভেস্ট করতে যাচ্ছেন জাল টাকার জন্য, সেখানে আপনার পার্সেন্টেজ কত, আপনি সেখানেও প্রশ্নটা হাইক করতে চাচ্ছিলেন, আপনি সেটার উত্তর দিতে চাচ্ছিলেন না, এবং আমি সেটা আপনার কাছ থেকে বের করে নিয়ে আসলাম। আর সেখানেও আমি দেখলাম আপনার অবচেতন মনে আপনি এটা করছেন যে আপনি ইকোনমিক স্ট্যাটাসটা যে আপনি লো মনে করছেন, এবং সেটা 60,000 টাকার কাছে বাকি ওনার যে টাকাটা সেটা অনেক বড় ফিগার, আপনার ফ্রেন্ডের টাকা, সেজন্য আপনি সেই টাকাটা বলতে চাচ্ছিলেন। আপনি কি বুঝতে পারেন যে আপনার ভিতরে এক ধরনের সুপিরিয়র কমপ্লেক্সিটি, সুপিরিয়র ঠিক বলবো না, এটা এক ধরনের ন্যারো কমপ্লেক্সিটি আপনার মধ্যে আছে, এবং আপনি আপনার ইকোনমিক স্ট্যাটাসটাকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছেন সব জায়গাটাতে, আপনি কি এটা বুঝতে পারেন? এবং এটা আপনি করে যাচ্ছেন, এবং এটাই হচ্ছে আমার এখন পর্যন্ত জানা আপনার যতগুলো আমি অপরাধ বা ভুল পেয়েছি তার মধ্যে এটাই হচ্ছে রুট কজ। আমরা ঠিক জানি না সামনে কি অপেক্ষা করছে। তারপর
ওর সাথে হচ্ছিল, ও আমাকে চাপ দিতেছিল বিয়ের জন্য, আমি ইগনোর করতেছিলাম। আমার মাথায় শুধু এত খেলতেছিল যে এই অবস্থায় আমি আমার বাবাকে তো অনেক মানে অনেক জায়গায় টাকা পয়সা জরিমানা দিতে দেখি আমার জন্য, বা অনেক কিছু হয়েছে, হার্ট হয়েছে, ইভেন কি কেমন ট্রাফিক টাকাটা পর্যন্ত এই জায়গা থেকে নষ্ট করে ফেলছে। তো এগুলো নিয়ে আমার ভিতরে শুধু এগুলোই চিন্তা ছিল যে এগুলো আমি কি করতেছি, আমার কি হচ্ছে। তবে এর ভিতরে বলে রাখা ভালো, আমি কিন্তু সব ফ্রেন্ড সার্কেল ছেড়ে দিয়েছি, কারণ ফ্রেন্ড সার্কেল না ছাড়লে, কারণ আমি থার্ড প্ল্যানে চলে যাচ্ছিলাম, সে যেতে ব্যাকআপ আসছে, যে কারণে আমি লাইফটা কিছু দেখে এই জায়গায় নষ্ট করে দিই, আমার প্রতিটা জায়গায় আমি মানে আটকে যাবো। সারোগের সাথে দেখা করতে পারতেছি না, লিজাকে সরি করতে পারতেছি না, বা ফর এভার মানে আমার বাবার কাছে খারাপ হয়ে যাচ্ছে, এরকম কিছু। তারপর শেষমেশ ঘটনা ঘটলো, বাবা অসুস্থ আরেকটু বেশি হয়ে গেল, ডাক্তার দেখাইতেছে, লাভ হচ্ছে না, যে জায়গায় যাচ্ছে। হ্যাঁ, এটা বলে রাখা ভালো, বাবাকে কিন্তু নিয়ে গেছিলাম ওই আগের যে
হোমিওপ্যাথ,
উনি বললো যে বাবা সব সত্যি কথা বলে দিল, যে আমি পরে বললো যে আপনি যে অবস্থা করছেন এই কারণে আমার ধরতেছে না। তবে এটা বলি যে আমার মনে হয় না যে আমার ওষুধে আর আপনার কোনো কাজে হবে, 20 টাকা খরচ করলে মনে হয় না মানে সলভ হবে। তো তারপর আপনি সবকিছু রেখে যান, আমি আজকে দেখবো, দেখে যদি দেখি যে এরকম কিছু বের করা যায় তাহলে আমি আপনাকে জানাবো। অবশ্যই বলার সাথে সাথে আব্বা মানে ই হয়ে গেল, মানে মন ভেঙে গেল। তারপর একটি টাইম ওর সাথে আমার সম্পর্কটা যে অবস্থায় ছিল সেটা বিয়ের পর্যায়ে চলে যেতে চাচ্ছিল, কিন্তু আমি সেটাকে ইগনোর করতেছিলাম যে এখন যদি আমি বিয়ে করি সেটা পালায় অবশ্যই বিয়ে করতে হবে, কারণ এই অবস্থা আমি কিছু নাই, আমি কিছু করি না, এই অবস্থাতে কোনো কেউ মেনে নেবে না। তাছাড়া ও যদি পালায় আসে আমার সাথে বিয়ে করে ফেলে তাহলে ওর ফ্যামিলি থেকে একটা চাপ অবশ্যই আমার দিকে আসবে, এবং সেটা খুব ভয়াবহ, এই ভয়টা খুবই ছিল। আর সেটা এখন আমার এই অবস্থায় কখনো আমি কন্ট্রোল করতে পারবো না, এটা আমি জানি। এটা চিন্তা করে আমি ওর সাথে পুরা ব্রেকআপ করে দেওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু তারপর আমার সাথে খুব জোর মানে ইফেক্ট হারিয়ে দিচ্ছে যে তুমি এটা করতে পারো না এটা মানে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা এখন আপাতত আমরা ফ্রেন্ডশিপ হিসাবে চলে যেত, মানতে না আলাস। তো এরকম ফোনে অনেক ঝগড়াঝাটি চলতেছে, আমাদের ভালোবাসাটা শুধু ঝগড়া হইতেছে প্রতিদিন। একটা সময় আমাকে বললো যে তুমি আমাকে শেষ একটা কথা বলতে যেতে, কি আমি বিয়ে করে ফেলবো বা যেটা তোমার লাইফের থেকে আমি চলে যাবো, কিন্তু আমার শেষ একটা কথা রাখবা, কি তুমি না বলতা আমি গাড়ি সারা চলতে পারি না, তুমি হ্যাঁ তুমি না বলতা যে আমি কেন বাইরের কিছু খাই না, হ্যাঁ আমাকে একটা দিন দিবা তুমি, আচ্ছা ঠিক আছে। পরে বললো ওদিনকে কিছু বলতে পারবা না, কোথায় যাবো না যাবো সেই ব্যাপারে কোনো কিছু বলবা না, আর কি করতেছি না করতেছি সেই ব্যাপারে কিছু বলতে পারবা না, চলে যাবো এটাও বলতে পারবা না, আমি যতক্ষণ যাবো ততক্ষণ দিতে পারবো।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা আরো একবার বেঁধে গেছে এবং আমরা নিশ্চিত ভাবেই বলতে পারি সামনে যে সময়টি অপেক্ষা করছে যাহা বলিব সত্য বলিব আজকের থার্ড পার্ট, যেটা হবে ছোট্ট একটা বিরতির পর, এবং সেই পার্টটা রীতিমতো ভয়াবহ। আমরা আসছি সেই পার্টে, তবে বিরতিতে যাবার আগে আপনাকে যেটা বলতে চাই, আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি ফোনে আজকে সুমন পাখালের জীবনের যে অপ্রিয় সত্যগুলো আছে সেগুলো শুনছেন এবং শোনার পরে তার মূল্যবান মতামত তিনি জানাবেন। তিনি শুধুমাত্র সুমন পাখালকে উদ্দেশ্য করে বলবেন না, সুমন পাখালের মতো যারা সোসাইটিতে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করেও বলবেন, এবং তার মতো যারা ভুল করতে পারেন বা করার মধ্যে আছেন সেই জায়গাটা থেকে কিভাবে নিজেদেরকে বিরত করতে পারেন সেটাও তিনি বলবেন। আমরা তার কাছ থেকে মূল্যবান মতামত জানবো, এবং আপনি যদি এই অনুষ্ঠানে আসতে চান, আপনার জীবনের অপরাধ এবং ভুলগুলো স্বীকার করতে চান, সেজন্য যেটা করতে হবে প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, আমি আবারও বলছি 2221 নম্বরে। আরজিকে বিয়ার রয়েছে আপনার সঙ্গে এবং গেস্ট হিসেবে রয়েছে আজকে সুমন পাখাল, এবং আরজিকে বিয়ার টিমও রয়েছে আপনার সঙ্গে, আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে এক্ষুনি ফিরে আসবো আবারও যাহা বলিব সত্য বলিবতে, সঙ্গে থাকবেন। যাহা বলিব সত্য বলিব, প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আরজে কিবিয়াকে, এবং আরজে কিবিয়ার আজকে যিনি অতিথি তিনি হচ্ছেন সুমন পাখাল, সঙ্গে রয়েছে আরজে কিবিয়ার টিম, সাউন্ড এডিটর মঞ্জু এবং আরজে সুমন। প্রিয় শ্রোতা, আমরা সুমন পাখালের কাছে আবারও ফিরে যাব, তবে এই মুহূর্তে বলতে চাই আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, হয়ে যেতে পারেন যাহা বলিব সত্য বলিবর মেম্বার, এবং একই সাথে দেখতে পারেন সুমন পাখালকে আমাদের ফেসবুকের ঠিকানায় www.facebook.com/ ABC রেডিও FM 89.2। আমি আবারও বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। আমরা ফিরে যাচ্ছি সুমন পাখালের কাছে। সুমন পাখাল, আপনি বর্ষার কথা বলছিলেন এবং বর্ষা আপনার কাছ থেকে একটা দিন তার মতো করে চেয়ে নিচ্ছিল, ঠিক এই জায়গাটা থেকে আমরা ফিরতে চাই।
তারপর আমি ব্যাপারটা এগিয়ে ঘুরে তো দেন সকালবেলা বললো যে আমি তোমাকে কল করবো, তুমি ফোনটা একটু খোলা রাখবো, দয়া করে যদি আমি ফোনটা প্রায় বন্ধ করে রাখতাম ওর জন্য। আর ওই ভয়েস রেকর্ড গুলো আমি কিভাবে আমি নিয়ে আসছি সাথে করে, আপনি অবশ্যই শুনবেন। তো সে বললো আমি ঠিক আছে ওকে ফাইন। তো আমিও জিত করে বললাম যে ওকে, তারপর তো আমাকে আর ফোন দিবা না? বলছে না কখনোই দিব না। তারপর সকালবেলা আমাকে ফোন দিল, আমি বের হলাম। এটা বলে রাখা ভালো যে ওদিন আমার প্রচুর জ্বর ছিল, জ্বর নিয়ে সকালবেলা বের হলাম, ওকে বল জানাই না এই ব্যাপারটা। তো জ্বর নিয়ে বের হলাম, বের হওয়ার পরে যাচ্ছি। তো মজার ব্যাপার হলো কি ভাইয়া, ওর ওদিনটা ওর ব্যাপারটা হলো ওদিনটা অদ্ভুত, কেমন যেন হয়ে গেছিল, বলতেছে যে আমি আজকে সারাদিন হাঁটবো। আজিব ব্যাপার, তুমি হাঁটবা মানে? আমি তোমাকে এই পর্যন্ত শতদিন দেখছি, তুমি তো হাঁটো নাই আমার সাথে বেশিক্ষণ, বা মানে আমার সাথে দেখা হচ্ছে তোমার কম, কিন্তু তুমি হাঁটাহাঁটি আমি তোমাকে যতটুকু দেখছি তুমি হাঁটাহাঁটি খুব কম করো, আমি দেখি না যে তুমি এভাবে হাঁটাহাঁটি করতে। তুমি না বলতে আমি হাঁটি না, এই কারণে হাঁটবো আজকে, আজকে তোমার সাথে সব করবো। চলো ভাইয়া, আমি আপনাকে বলি যে আমি খিলগা চৌরাস্তা থেকে হাঁটা দিচ্ছি ও আমার সাথে, হাঁটতে হাঁটতে আমরা টিএসসি পর্যন্ত আসছি। ওদিক দিয়ে ঘুরে আবার যখন কাকরাইল দিয়ে আবার এদিক দিয়ে ঘুরে কাকরাইল দিয়ে আসছিলাম, আসার পরে রাস্তার মাঝখানে দেখবেন লক্ষ্য করে যে বউ জামাই চানাচুর পাওয়া যায়। সে বললো আমাকে দূর থেকে, আমি এটা খাবো। ওকে ফাইন, চলো ফেল খাইলাম। তো বিল আমি দিতে গেছিলাম, সে নিতে দিল না। তারপর হাঁটলাম, হাঁটার পরে হাঁটতে হাঁটতে চলতেছি, হাঁটতে হাঁটতে আমরা জিয়া উদ্যান গেছি। আমরা সারাদিনই ঘুরছি। আমি যেটা মোস্ট ইম্পর্টেন্ট দরকার লিসেনারদের সেটাই আমি জানাচ্ছি, সেটা হইল হাঁটতে হাঁটতে যখন গেলাম জিয়া উদ্যান, তখন সন্ধ্যার আজান পড়েও তার বেশি। আপনি লক্ষ্য করছেন ভাইয়া, জিয়া উদ্যানের কিন্তু ওয়াল দেওয়া আছে লেকের পারে, বসা যায়, শুয়ে থাকা যায়। তো ওই জায়গায় আমি বসে আছি, ও বললো কি তুমি কি আমার কোলে মাথাটা রাখবা? পরে ভাই আমি ঠিক আছে মাথাটা রাখলাম। সে আমাকে কপালে যখন হাত দিল, ও মা শরীর তো অনেক গরম, আমি কিছু না ওই সারাদিন হাসছি, তো তুমি হাসছো এই কারণে? এটা নিয়ে মানে খুব অনেক কিছু শুরু, এটা নিয়ে অনেক কথাবার্তা হইলো যে শরীর গরম, তুমি জ্বর নিয়ে আসছো, তুমি আসলা কেন? এটা আমি তো অনেক কিছু। তো কিছুক্ষণ পর মানে আমি বলি তুমি মাথাটা বুলে দাও, এটাই ভালো লাগতেছে না। পরে সে দিতেছে, এমন সময় আমি আমার এই জায়গায় ঠিক ভাইয়া মানে পানি ফোটা পড়লো। আমি ধরে দেখি কি মানে উপর দিকে তাকিয়ে দিকে কাঁপতেছে, কাঁপতেছে কেন পাগল? পরে বলতেছে আমি তো বাসা থেকে চলে আসি, প্রিপারেট নেই, আমি আর বাসায় ফিরবো না। আর মানে ওই খুব ক্রিজি অবস্থা দেখে আমি মানে অবাক হয়ে গেলাম যে তুমি বাসা থেকে চলে আসছো মানে এখন এখন কি করবো, এখন আমি যাই না, আমি তোমার সাথে যাবো, সম্ভব না। তো এটা নিয়ে অনেক বার্গেটিং হয়েছে আমাদের ভিতরে ওই জায়গায়। তো এট লাস্ট ও আমাকে কোথায় কলার ধরে পিতা চর মারছে, আর চোখগুলা ভাইয়া আজও মনে পড়ে যে ছলছল করতেছিল। আমাকে বললো যে তোর কারণে, তোর মতো ছেলেদের কারণে মেয়েদের অবস্থা, মেয়েরা ছেলেদের বিশ্বাস করে না, তোর কারণে, তোর সাথে আমি মিশছি, প্রথম মিশছি, তুই আমার সাথে এই ঘটনা কেন করলি, আজকে তুই আমার হাত ছেড়ে চলে দিস, আমি কি বুঝ করছি তোর কাছে, মানে এইসব নিয়ে অনেক চিন্তাটা আমাকে দিতে চর মারলো। এতে আমার আরো এত মানুষ জমাট হয়ে গেছে, অনেকে আসছে যে কি হয়েছে বলছে, আমি বলছি যে ঠিক হয় না। তো ওকে জিজ্ঞেস করতেছে কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? পরে বলতেছে না, চলে যান আপনারা। পরে আমি বলতেছি চিন্তা অনেক বড় হয়ে যাচ্ছে, তুমি কি যাবো না কিন্তু চলে যাবো? পরে আসলাম, ও আমার কিছু কিছু হাঁটতে হাঁটতে আসছে। তারপরে একটা সিঞ্জি নিলাম, নিয়ে আসলাম। আসার পরে আমি জায়গাটার নাম বলি, জায়গাটার নাম হলো রাজারবাগ, ওই জায়গায় স্টপ করবো। পরে বলো তুমি এদিক দিয়ে তোমার এলাকায় চলে যাও, আমি এদিক দিয়ে আমার এলাকায় চলে যাচ্ছি। তো নামলাম, নামার পরে বললো যে একটু দাঁড়াবা, দাঁড়াইলাম সেম বলো। পরে একটা এই যে হ্যাঁ এগুলো একটা
ওকে গিভ মি দ্যাট ওকে
এই গোলাপটা ভাইয়া নিয়ে আসলো সাথে করে রাজারবাগের মির্জা আব্বাস সাহেবের বাসার সামনে, মানে ফুল বিক্রি করে। তো নিয়ে এসে আমাকে বলতেছে ভাইয়া অনেক যন্ত্রণা দিচ্ছি তোমাকে, তার জন্য সরি। আর তোমাকে একটা কথা বলি, সেটা হলো যদি পারো আমার অতি দ্বারা আমাকে ভুলা যেও। কথাটা ভাইয়া এমন ইমোশন ঢালছে, একটা মানুষ যে একটা কথার মধ্যে এত ইমোশন ঢালতে পারে এটা আমার জানা ছিল না। আর আমার লাইফে ফার্স্ট টাইম যে আমি এরকম কখনো কারোর মানে এইভাবে ফেস করছি। তারপর ভাইয়া ও বলে সোজা চলে গেল। আমি মানে আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে আসছিলাম, দেখি একবার স্টেশনে ফিরে কিনা, যদি ফিরে গ্যারান্টি যাওয়ার হবে, ফিউচার দেখা যাবে, বিয়ে করে ফেলবো। কিন্তু এবার তাকিয়ে ছিলাম ওদিনকে, কি পরছিল আমি আপনাকে বলি, কালো একটা সেলোয়ার পরছিল, ওড়না কালো আর লাল, একদম ডিপ লাল, উপরে একটু ছোট ছোট কাজ করা সেলোয়ারটা ছিল, আমি তাকিয়ে ছিলাম, চুলগুলো ছড়া ছিল। আস্তে আস্তে ভাই আমার চোখের অদৃশ্য হয়ে গেল এবং লোকের সাথে সে হারা গেল, কিছু নিজের মাথা নিতে করে শুধু আমি রাস্তাটা হাঁটি হাঁটি আর হাঁটি, হাঁটতে হাঁটতে আমি রিচার টিচার না নিয়ে আমি গরম চলে এসেছি, আসে মানে ছাদে বসে ক্রিকেট খেলতেছি, মানে টেনশন ঢুকে গেছে, এটা কি মানে বুঝলাম না, এরকম কিছু মানে ওই সময় মনে হচ্ছিল যে সব কিছু এক সাইডে ও এক সাইডে। তো এট লাস্ট ভাই রাত্রেবেলা যখন আমি ফোন একবার হাতে নিতেছি আর একবার ওকে ফোন দিব, আবার চিন্তা করি না ও তো আমাকে ফোন না দিয়ে পারবে না, অবশ্যই দিবে, আমি আবার ফোন নেই না দিতেছি না, তো আবার আমি ফোন দিতে চাই, দিতে চাই, মোবাইল নেই আবার দিই না, মোবাইল দিয়ে আবার দিই না, এমন করতে চাই, এমন করতে করতে ভাইয়া ভোর হয়ে গেছে, কোনো খবর নাই। ভোরের পরে নামাজটা পড়ে ভাইয়া আমি আরো ফোন দিচ্ছি, নাম্বার বন্ধ, সেই চিরচেনা কণ্ঠ, দুঃখিত এই মুহূর্তে সন্ধে সম্ভব হচ্ছে না। এই ভয়েসটা ভাইয়া ওর ভয়েসটা আমি আশা করছিলাম যে ভয়েসটা ওর হবে, আমি প্রথমে ওর হ্যালো কথাটা শুনব, আর আমি যখন ওকে হ্যালো বলতাম ও খালি বলতো পড়ে যাবো, তো হ্যালো বললে বলতো পড়ে যাবো খেলতে পারবো। তো ভাইয়া আমি ফোন দিতেছি ওর মোবাইল অফ, আটটা থেকে সাতটা ভিতরে বাধ্য হয়ে টেনটি নাম্বারে ফোন দিয়েছি, আমি চুপ করেছিলাম, দেখি কে ধরে, ধরলো একটা মহিলা, বোঝা গেল যে ওর মামা, আর ওর ফ্যামিলিতে ওই ছিল গরমে ছোট একটা ভাই ছিল, দ্যাট মিনস অন্য কেউ। তো আমাকে জিজ্ঞেস করতে কে বলে, আমি ওর ফ্রেন্ড, ওকে একটু দেওয়া যাবে, ওরা বলতেছে আপনি জানেন না কিছু, না কানতেছে, বলতেছে যে আপামনি তো কালকে ফ্রেন্ডের সাথে কোথায় যেন ঘুরতে গেছিল, কিন্তু কোন ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিল জানতাম না, কিছু একটা সমস্যা হয়েছিল, রাত্রিবেলা আসছে আসে খাওয়া দাওয়া করে নেই, রুমে আটকা ছিল, সকালবেলা নামাজ টামাজ করছে, কোরআন তেলাওয়াত করছে, অনেকক্ষণ ঘরের ভিতরে বসেছিল, ওরা মা বলতেছিল বসো বের হও, তো কোনো রেসপন্স পাওয়া যাচ্ছিল না, আমি এইভাবেই শুনছি ভাইয়া, মহিলা কাঁদতেছিল, কথা বোঝা যাচ্ছিল না, যেরকম বুঝছি কি করে ঘরে ঢুকে দেখে ভাইয়া শিখে হু
প্রশ্ন আমাকে করতেই হবে, কিন্তু কি প্রশ্ন করবো আমি খুঁজে পাচ্ছি না। তার আগে আপনাকে বলতে চাই প্রিয় শ্রোতা, যে গোলাপ ফুলটা ওকে শেষ দিয়ে গিয়েছিল বর্ষা এবং সাথে কিছু কথা, জীবনের শেষ কিছু কথা, সেই গোলাপ ফুলটার ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি। গোলাপ ফুলটা এখনো পাপড়িগুলো ঝরে যায়নি, গোলাপ ফুলটা এখনো কিছুটা হলেও রক্তি মাবা ধরে রেখেছে, এবং গোলাপ ফুলটা এখনো শক্তভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আপনি চাইলে এটাকে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন, এবং এই মুহূর্তে আমরা ছবিটা পোস্ট করছি, আপনি চাইলে এই ছবিটা দেখতে পারেন। সুমন, আজকে আপনি স্বীকার করতে এসেছেন এবং আমি যে প্রশ্নগুলো আপনাকে করব আপনি অকুণ্ঠিত্বে সেটা স্বীকার করবেন। এই মেয়েটার সাথে কতদিনের সম্পর্ক ছিল আপনার?
নয় মাস।
এই নয় মাসে তাকে আপনি স্বপ্ন দেখিয়েছিলেন গড় বাঁধার? স্বপ্ন দেখেননি। এই নয় মাসে তার সাথে আপনার স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হয় হাজব্যান্ড ওয়াইফ বিবাহিত জীবনে, সে ধরনের কোন সম্পর্ক হয়েছিল? এমন কি করেছিলেন যার কারণে সে এত বেশি ক্রেজি ছিল আপনার প্রতি?
সেটার উত্তর তার কাছে ছিল।
তার বাবা মা জানতো যে সে আপনাকে এতটা লাভ করে?
জানি না।
এখন পর্যন্ত কি জানে যে? এখন পর্যন্ত জানে না। আমি জানি না, একপাক্ষিক ভাবে কোনো কিছু বলেই সেটাকে সত্য বলে ধরে নেবার কোনো সুযোগ নেই। আজকে যদি আমরা বর্ষার ভোকাল এখানে পেতাম, আমরা যদি বর্ষাকে পেতাম যে বর্ষার জীবনে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা সুমনের জন্য, সুমনকে ভালোবেসে, সেটার পেছনে বর্ষা কিছু লজিক আছে, বর্ষা বলতে পারছে তার মতো করে, তাহলে একটা ব্যাপার ছিল। সুমনকে যদি ধ্রুব সত্য ধরে নিতে হয় তাহলে আমাকে বলতেই হবে বর্ষা তুমি ভুল করেছ। আর সুমনের বাইরেও যদি কিছু সত্য থেকে থাকে, যে সত্যটা আমরা জানি না, তাহলে আমরা সেই সত্যের জায়গা থেকে বর্ষাকে কোনো অ্যাকিউজ করতে পারি না। কিন্তু সুইসাইডাল জায়গা থেকে, আত্মহত্যার জায়গা থেকে যে কথাটা আমার বলার আছে আমার প্রিয় শ্রোতাদেরকে, সেটা হচ্ছে জীবন হচ্ছে সৃষ্টিকর্তার সবচাইতে মূল্যবান গিফট মানুষের জন্য। আপনি পৃথিবীতে সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়াতে এসছেন এবং আপনি সৃষ্টিকর্তার কাছ থেকে আপনি বেস্ট গিফটটা দুনিয়াতে নিয়ে এসছেন, সেটা হচ্ছে মানুষের জীবন। সেই মানুষের জীবনে অনেক কিছু করার আছে, শুধুমাত্র প্রেম ভালোবাসা, কিংবা শুধুমাত্র জীবনের কোন একটি জায়গায় পরাজয়, কিংবা শুধুমাত্র জীবনের কোন একটা জায়গা থেকে চরম আঘাত পাওয়া, একটা জীবনকে নষ্ট করার জন্য, একটা জীবনকে থামিয়ে দেবার জন্য কখনোই যথেষ্ট নয়। জীবনের শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা জীবনই অসম্ভব সম্ভাবনাময়। এবং আপনি জানেন না যে আপনি মৃত্যুর এক ঘন্টা আগে পর্যন্ত আপনি পৃথিবীর জন্য কত ভালো কিছু করে যেতে পারেন। তাহলে একটা ব্যর্থতা, একটা খারাপ লাগা, একটা বিফলতা, সেটার জন্য কেন পুরো জীবনটাকে শেষ করে দিতে হবে? সেই জায়গাটা থেকে যারা সুইসাইড করেন, যারা এরকম কাজ করেন, তারা প্রচন্ড রকম বোকা এবং প্রচন্ড রকম অবিচার করেন। তাদের জন্য এই কথাটা বলা ছাড়া আমাদের আর কিছুই বলার নেই। কিন্তু যারা এরকম করতে পারেন বা করতে চান, তাদের জন্য শুধু একটা কথাই বলার আছে, দয়া করে এত সুন্দর, এত মূল্যবান একটা উপহার এটাকে নষ্ট করবেন না। কারণ আপনি জানেন না, আপনি যখন চলে যান তখন শুধুমাত্র আপনি একা চলে যান না, আপনার চারপাশের সমস্ত জিনিসগুলোকে আপনি কলা টিপে মেরে তারপরে চলে যান। আপনার মা মরে যায়, আপনার বাবা মরে যায়, আপনার চারপাশের ফ্যামিলির কাছের বন্ধুরা ছিল জীবনের জন্য মরে যায়, এবং এই মরে যাওয়াটা যদি আপনি দেখতে পেতেন তাহলে নিশ্চয়ই আপনি কখনো এমন কাজ করতেন না। সুমন, কিছু বলার নেই জায়গাটাতে, আপনি কি ফিল করেন?
আমি আরেকটু কথা বলে নিই, এটা বলা ভালো।
জি,
তো ওই সিচুয়েশনটা আমার এমন ছিল যে আমি যদি বুক চিৎকার করে কাঁপতে পারতাম তাহলে মনে হতো যে আমার মনটা হালকা হতো। আপনি জানেন যে
আপনি কি আজ করতে পেরেছিলেন যে ওই ধরনের কাজ করতে যাচ্ছি?
না, এটা কখনোই না, কিন্তু আমাকে যথেষ্ট লাভ করতো। আপনি আমার ভয়েসগুলো ওর সাথে কথা মানে শুনলে বুঝতে পারবেন।
আপনি ফোনে যে রেকর্ডটা নিয়েছেন সেটা না, এটা আমরা প্রচার করতে পারবো না, এই কারণে যে এটা প্রচার করলে এটা এক ধরনের সাইবার ক্রাইম হয়ে যাবে। আমরা প্রমাণস্বরূপ আপনার কাছ থেকে সেটা শুনেছি এবং আমরা বিশ্বাস করি যে হ্যাঁ, প্রচন্ড রকম ভালো সম্পর্ক আপনাদের মধ্যে ছিল, কিন্তু আমরা প্রচার করছি না এই কারণে, যেহেতু সে দুনিয়াতে নাই এবং একজনের অনুমতি ছাড়া ফোনের ভোকাল, গোপন ভোকাল, সেটাকে প্রচার করা এক ধরনের ক্রাইম, আমরা সে কাজটি করতে পারছি না। তবে প্রমাণস্বরূপ আপনার কাছ থেকে আমরা শুনেছি। হ্যাঁ বলুন।
তারপর ভাই আমার মাথার সব কিছু এলোমেলো হয়ে গেল। আম্মু জিজ্ঞেস করতেছে কাকে শেষ কেন, আমি বলি সবাইকে বলতে পারতেছিলাম না, ব্যাপারটা মানে শেয়ার করার মতো ছিল না, আমি কি হয়েছিলাম তখন আমি নিজে যাই না। বাথরুমে দুইটা ঝর্ণা ছাড়ছে, কল ছাড়ছে, তারপরও চিৎকার করছে যাতে ওই ঝর্ণার কলের পানির আওয়াজে যেন আমার কান্নার আওয়াজ যেন বাহিরে না থাকে, বাহিরে না আসে। এভাবে চলতেছিল ভাইয়া, বাইকে ছিলাম, মারা যায়নি, চিন্তা করছিলাম আমিও সুইসাইড করব, কিন্তু একটা জায়গায় আটকে যায় যে আজকে যদি আমি সুইসাইড করি আমার উপরে অনেক কিছুই আছে। সেটা হইল আজকে আমার বাবার কেমোথেরাপির টাকাটা আমার জন্য নষ্ট হয়েছে। বাবা যদি কেমোথেরাপি নিতে পারতো হয়তো বাবা আর কিছুদিন বাঁচত, আর বাবার কেমন নিতে পারলে যদি বাবা বাঁচত, বাবা যদি সুস্থ থাকতো, তাহলে হয়তো আমি এই ডিসিশনটা নিতাম না, আমি অবশ্যই বর্ষাকে বিয়ে করে ফেলতাম। আর বাবার টাকাটা যদি আমি ওই একটা জিনিস পাওয়ার আসা যে সারোয়ার ভাইকে প্রাইজ বোনগুলো দেওয়া, সেটা যদি আমি চিন্তা না করতাম, তাহলে সেই জিনিসটা চিন্তা না করলে হয়তো বা বাবার টাকাটাও নষ্ট হতো না, তারপর বাবা সুস্থ থাকতো, হয়তো বা বর্ষ আমার সাথে থাকতো। আমার এখন বড় কথা হইলো যে ভাইয়া আজকে প্ল্যাটফর্মে এসে এই এবিসি রেডিওতে এসে আমার কনফিডেন্ট আরো বাড়ছে। আমার ভিতরে টার্গেট ছিল মানে সারোয়ার ভাইয়ের সাথে দেখা করবো যে কোনো মূল্যেই হোক, তার জন্য সব কিছুই হারাইছি। আমি বলে রাখা ভালো, আমার সারোয়ার ভাইয়ের সাথে দেখা হয়েছিল ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসে, তখন আমি পিএমএ তে জব করি, কিন্তু ওই সিচুয়েশনে আমি ভাইয়ের সাথে কথা বলার মতো ওয়েট ছিল না। তারপর আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া একটু ছবি তুলতে পারি, সে বলল হ্যাঁ অবশ্যই তুলো, তুললাম এই। কিন্তু আমি চাইছিলাম কোনো একটা ভাবে এসে ভাইয়ার সাথে এটা শেয়ার করতে, যা আমি আজকে সাকসেস, তবে আমার সাকসেসের আরও একটু মানে বাইরে গেল, সেটা হলো আমি জীবনে যে কোনো মুহূর্তে সৎভাবে, শুধু সৎভাবে সাকসেস হব, যে কোনোভাবে হয়ে ওর ফ্যামিলির কাছে যাব, গিয়ে ওর ফ্যামিলির কাছে ক্ষমা চাইব যে আমি আমার কারণে, আমার অজান্তে আপনার মেয়ে একটা বড় স্বপ্ন দেখছিল, যার কারণে এই ঘটনা ঘটেছিল। সেটার জন্য ভাই আমি আজও স্ট্রাগল করতেছি, চেষ্টা করতেছি। ইভেন কি ভাই আরেকটু বলি, সেটা হইল কিছুদিন পর আমার বাবাও কিছুদিন পর মারা গেল। ভাই চোখের সামনে দেখছি যে বাবা মারা যাওয়া কিভাবে দিনে দিনে। একটা ঘটনা বলি, সেটা হইলো ভাইয়া আমার বাবা যখন লাস্ট আমাকে নিয়ে, আমি তো বাবার সাথে ঘুরতাম যেতাম, আমার বাবা যখন আমাকে নিয়ে লাস্ট আমাদের কিডমান হসপিটালে এসে চেক আপ করে দেখেছে, তো আমি সামনে আমাকে বলতেছে, সামনে থাকা অবস্থায় কি করতেছে বলতেছে, আপনার কি কয় ছেলে কয় মেয়ে এগুলো জিজ্ঞেস করতেছে, কিছু করে গেছেন এগুলো জিজ্ঞেস করতেছে। তখন বাবা বলতেছিল যে সুমন তুমি একটু বাইরে যাও, গেল বাইরে চলে গেছি। তারপর ওদের সাথে কথা হয়েছেন, দেন রিক্সা দিয়ে আসার সময় বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা সত্যি ঘটনাটা কি? কিছুই না, তোমার মা আমাকে সবসময় ভালো মন্দ খেতে বলতাম কিন্তু খাইতাম না, খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না, আমি আমার কাজে ব্যস্ত থাকতাম না। ওই জায়গার থেকে টাকাটা নাও, ওই ফলের দোকান থেকে এক কেজি আঙুর ফল নিয়ে আসো, নিয়ে আসলো। বাবা কুটকুটে শিশু বাচ্চার মতো খেতেছিল, বলতেছিল যে জীবনে কোনো কোনো কথাই তোমার মার আমি শুনিনি, কিন্তু আজ আমার সে ব্যাপারগুলো বুঝতেছি। বাবা কি সত্যি করে বলো, পরে বললো যে আমি 4-5 মাসে বেশি টিকবো না, আর সেই ব্যাপারগুলো আমি শিওর যে তুমি কারোর সাথে শেয়ার করবো না, তোমার মাকে তো নাই। বাবার এই ঘটনাগুলো শুই না, মানে বুঝলাম যে একটা মানুষ, মানে সে একটা আমার কিভাবে সে বাঁচাচ্ছে, সে ক্যান্সার যখন হয়েছে যখন শুনছে সে তখনই সে মারা গেছিল, তার হয়তো বা দেহটা ছিল আর কিছু না।
আপনি ঠিকই বলেছেন, কারণ একজন মানুষ যখন জেনে যায় যে একটা রোগ তার মৃত্যুর কারণ এবং সে মৃত্যু ধীরে ধীরে তার কাছে ফিরে আসছে, প্রতি মুহূর্তে সে মরে, সকালে মরে, দুপুরে মরে, রাতে মরে, কারণ সে জেনে যায় যে আর কিছুদিন পরে তার মৃত্যু, এটা আসলে কতটা কষ্টের। হ্যাঁ বলুন।
তারপর ভাইয়া বাবা আসলো আর বাসায় নিয়ে আসলাম, উঠে এলাম, উঠে করলাম, বাবা আস্তে আস্তে চোখের সামনে ঝরে গেল। আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হলো বাবার যে ব্যথা উঠত, মানে উনি চিৎকার এমন চিৎকার মারত যে নিজে মানে সহ্য করতে পারত না। তো আম্মু আমাদের একটু জায়গা রেখে গেছে, যে বাড়ি করা আছে ওইটা আম্মু চিন্তা করলো যে বিক্রি করবে, তো বাবা সেটা দেয়নি, করতে বলছে না আমি ঠিক হয়ে যাবো। আরেকটা কথা বলি ভাইয়া, যে তার অসুখটা শুধু সে হাইট করে গেছে, কখনো ফ্লাশ করেনি, কারণ সে দেখতো যে কিছু হইলে আমার মা মানে খাওয়া দাওয়া ছেড়ে দিত, কান্নায় ভেঙে পড়তো আমার বড় বোন, তো আমার বাবার সিরিয়াস ভক্ত ছিল, তারা মানে ফিট হয়ে যেত এরকম, মানে একদম এরকম অবস্থা হয়ে যেত, তো সে কখনোই করতো না। আরেকটা কথা আমি বলি নাই ভাইয়া, সেটা হলো আমার বাবা আমি ডকুমেন্টস নিয়ে আসি সাথে করে, আমার বাবা একজন মুক্তিযোদ্ধ ছিল, প্রতি মাসে সে সরকারের পক্ষ থেকে 2,000 টাকা করে পায়। আর বাবা যখন মারা গেল আমার চোখের সামনে, যে একটা কথা হচ্ছে যখন দেখা মানে ই করতে পারছিস, তখন আমাদের কোরআনের একটা নাকি সাফা খতম ওইটা পড়াইলে নাকি হয়তো মুক্তির এটা, তো বাবা বলতেছিল তুমি একটু ইয়াকে ডাক দাও, ডাক দিয়ে আমাকে বলো যে সাফা খতমটা পড়াই দিতে, আমি তো এই মৃত্যু যন্ত্রণা থেকে মৃত্যুটাই ভালো, আম্মা তো কান্নাকাটি শুনো। আরেকটা কথা হলো ভাইয়া, আমার মাকে বলছিল বাবা যে আমি যে কষ্টে আছি আমাকে রেহাই দিতে পারবা, আমার মার সাথে কথা বললে আপনি বুঝতে পারতেন, আম্মা এগুলো হয়তো বলতে পারো না, কান্দে কান্দে শেষ হয়ে যাবে, প্রতিটা মুহূর্ত আমার কাঁদে বাবাকে ফিল করে। তো বলতেছে যে একটা ডাক্তার আনো, একটা স্ট্যাম্পে সই দিয়ে দাও, দয়া করো আমার উপরে আমার এই কষ্টটা থেকে মুক্তি দাও, আমি যে কষ্ট পাচ্ছি।
মানে তাকে মেরে ফেলতে বলেছে?
হ্যাঁ বুঝতে, একটা ইঞ্জেকশন দিতে যাতে সে মারা যায়, এটা থেকে মুক্তি পায়। আমার মা তারপর থেকে আর ধীরে ধীরে আমার বাবার মানে অবস্থা এত খারাপ হয়ে গেছে, বিছানায় পড়ে গেল একদম, সবকিছু বিছানাতে হাসি হইল। আমার মাকে ধরে বলছে যে তোমাকে অনেক কষ্ট দিতেছি আমি, আমার মা তো কাঁদতে কাঁদতে শেষ হচ্ছে, না কেন কষ্ট দিবেন আপনার, আপনি আমার সামনে মানে অনেক মানে আমার মা সবসময় আমার বাবার পায়ের সামনে এভাবে বসে থাকতো, এভাবে যখন মারা গেছে তখন আমার মা মাত্র চোখটা লাগছে, তখনই আম্মাই লাভ দেবছে প্রথম, বলতেছে যে এই যে চলে যায় চলে যায় চলে যায়। আমি দৌড়ে গেছি গায়ের সামনে দাঁড়াইছি, দেখতেছি বাবার, বিশেষ করবেন যে তখন আমার বাবার বুকের লোমগুলা দেখতেছি লড়তেছে, আমি বলতেছি মা তুমি কি বলতেছে, এই যে শ্বাস নিতেছে, কিন্তু ওইটাই শেষ ছিল, সেটাই শেষ শ্বাস ছিল। কিন্তু আমি শুনছি যে মানুষ মৃত্যুর সময় নাকি চোখ বড় হয়ে যায়, পা উঠায় ফেলে, মানে অনেক মানে অনেক কিছু করে, কিন্তু আমার বাবা কিভাবে মারা গেছে এটা বুঝতেই পারিনি, ঘুমাই গেছে, ওই শ্বাস টুকশাক একটা ঢেকো নেয়নি। আমি তখনই বরাবর তাকিয়ে ঘুরে দিকে তাকায় দেখলাম 1:15 বাজে, তারপর আর কি তারপর বাবাকে নিয়ে গেল, এই জায়গায় একটা জানাজা হলো। ভাই আমি কাঁপতে পারতেছিলাম না, কারণ আমার চোখ দিয়ে অটোর পানি পড়তেছিল, তো আমি চিৎকার করতে মানে ফ্রিজ হয়ে গেছিলাম। আমি ছোটবেলায় একটা ঘটনা শুনছিলাম, আমার বাবার নাকি এর আগে একবার শ্বাসের প্রবলেম হয়েছিল, গরম পানি টরম পানি মানে সব বসায় ফেলছিল যে তার জানা মানে গোসল করে জানাজা দিবে, তখন নাকি শ্বাস ফিরে আসছিল। আমার ওই ভরসাটাই সেই ভরসা ছিল। সারা রাত খেলে শুধু বসে বসে বাবার সামনে দাঁড়ায় বলতেছিলাম যে আমার ছোট কাকাকে যে কাকা উঠান, বাবা মারা যানে তো দেখেন না, বাবা তো ফিরে না। যখন বাবার দেখলাম গোসল করাইতেছে, বাবার ঘাট দেখে ভাইয়া নিয়ে গেল। কুতুবখালি ওনার অফিস ছিল, সেই জায়গায় থামাইলো অনেক মানুষ, সেই জায়গায় অ্যাম্বুলেন্স আমাদের মাইক্রোটাইকে সব থামায় তারা দেখলো। অনেকক্ষণ লাগছে ভাই, শুক্রবার দিন ছিল, দেশের বাড়ির দিনে রাষ্ট্রীয় মর্যাদা দিল, যার ভিডিও ক্লিপস আছে আমাদের কাছে। সেটা তো ভাইয়া আরেক কিছু কথা বলি ভাইয়া, যখন কবরের ভিতরে বাবাকে শোয়াইতেছিল তখন তখনও মনে হচ্ছিল যে বাবা উঠে যাবে, সেই বাবার ছোটবেলার ঘটনাটা যে হঠাৎ উঠে যাবে, ভাইয়া উঠে নেবে। তারপর নিজেকে বড় অপরাধী মনে হলো যে একটা একটা আমার একটা জিদের কারণে আমার বাবার হয়তো বা সেই কেমন চাপিটা দিলে আমার বাবা হয়তো বা সুস্থ থাকতো, আমার একটা কারণে আমার বাবা তিলে দিলে আমার চোখের সামনে মারা গেল। আজকে ভাইয়া আমার ফ্যামিলির উপরে যে সমস্যাটা আসছে সেটার দায়ভার আমার, আমি তোরা এত লিসেনারদের সামনে আমি আমার ফ্যামিলির কাছে কথা চাই যা জানতো না আমার ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির কাছে খুবই সরি, কারণ আমার এখনো অনেক 25-30 লাখ টাকার মতো ঋণে আছে যা সুদ করার ক্ষমতা খুব টাফ ব্যাপার। আর একদিকে আমি আমার সাকসেসের পেছনে দৌড়াচ্ছি যে আমি যেন আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারি, আরেকটা হলো ভাইয়া আমার ফ্যামিলিকে আমি কখনো ছাড়বো না, আমাকে যদি মাফ নাও করে তাহলে এই মুহূর্তে আমি আমার ফ্যামিলি ছাড়তে পারবো না, কারণ আমার ফ্যামিলির জন্য আমার বাবা যে কত মূল্যবান ছিল সেটা আমি বুঝি নাই, আমার কারণে আমার বাবার আজকে অবস্থা।
আপনি আপনার বিবেকের জায়গা থেকে সমস্ত রকম বিবেকবান মানুষ যেভাবে জাগে আপনি সেভাবে জেগে গিয়েছেন, আপনার জন্য আমাদের কিছুই বলেননি। দুটো মৃত্যু আপনার জীবনকে শিখিয়ে গেছে, আপনার জন্য পেনাল্টি এনাফ। আপনার বিবেক যে কষ্ট আপনাকে প্রতি মুহূর্তে দেয় সেটা আপনাকে সারাটা জীবন সৎ পথে চলাবে, সেই জন্য শুভকামনা থাকছে। কিন্তু আমার বলার আছে আমার লিসনারদেরকে, প্রিয় শ্রোতা, এখানে সুমন পাখালের মতো অনেক শ্রোতা আছেন যারা জীবনে কোনো না কোনো ভাবে তাদের ইকোনমিক স্ট্যাটাস, তাদের অর্থনৈতিক যে অবস্থা সেটাকে অনেক নিচু মনে করে অনেক বেশি হাই অ্যাম্বিশাস হয়ে যান, অনেক বেশি পরিমাণে উচ্চাভিলাষী ধারণা মনের মধ্যে পোষণ করেন, এবং করার পরে সেটা রিচ করার জন্যে সেটা ধরার জন্যে কখনো কখনো ভয়াবহ রকমের অপরাধ করে ফেলেন। এই ভয়াবহ রকমের অপরাধ আপনাকে তো কিছু দেয়ই না, বরং আপনার চারপাশের মানুষজনকেও অনেকখানি নিঃস্ব রিক্ত নৃশংসতার মুখোমুখি ফেলে দিতে পারে। আজকে সুমন পাখাল হচ্ছে তার একটা বেস্ট এক্সাম্পল। ওকে আমাদের কিচ্ছু বলার নেই, ও তো ওর শাস্তি পেয়ে গিয়েছে। ও কক্ষ চোখ বন্ধ করলে বর্ষার ছবি ওর চোখের সামনে ভেসে উঠবে। ও কখনোই ওই ফোনের কথা ভুলতে পারবে না যে ফোনটা করেও ও খবর পেয়েছিল যে বর্ষা মারা গিয়েছে। ও কখনো ওর বাবার চেহারা, ওর বাবার শেষ নিঃশ্বাসটুকু ভুলতে পারবে না, সারাটা জীবনও বেঁচে থাকলে ওইটা মনে রাখবে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আমরা শুধু সুমন পাখালকে এখানে এনে শুধু একটা কথাই আপনাদেরকে বলতে চেয়েছি, সুমন পাখালের মতো ভুল যেন আপনারা না করেন, এবং এই ভুলগুলো করলে ওর যে শাস্তি তার চেয়েও অনেক বড় শাস্তি আপনি পাবেন। আপনার কি শেষ মেশার কিছু বলার আছে?
আমি লিসেনারদের উদ্দেশ্যে এটা বলি যে সবকিছু বাড়াবাড়ি ভালো না, আর সেই বাড়াবাড়ি ফসল তো আমি পাইলামই, আর আমারটা দেখে আপনারা হয়তো বা কিছু এর থেকে বের করতে পারবেন যে আপনাদের জীবনের জন্য মঙ্গলজনক হবে। আর আমি সারোয়ার ভাইয়ের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই যে সারোয়ার ভাই আপনার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই, আমার এই প্রাইস বন এটা আমি আপনার কাছে কিবরিয়া ভাইয়ের মাধ্যমে পাঠালাম, আপনি এটা অ্যাকসেপ্ট করেন। কিন্তু আপনার কাছে এটা 500 টাকা হতে পারে, আমার কাছে 500 টাকা না, আমার এটার দাম হলো আমার গার্লফ্রেন্ডের ব্যাপার, এটার দাম হলো আমার বাবার মৃত্যু, সব কিছুর এটার ভিতরে আছে। আর এই ব্যাপারটা আশা করি আপনারা আপনি হয়তো বা আমার আমার ব্যাপারটা ফিল করতে পারবেন। হ্যাঁ
আমি সসম্মানে আপনার প্রাইস বন্ডটা আপনার কাছেই দিচ্ছি, আমি এটা চাই যে আপনি নিজের হাতে এটা ফারুকিকে দেন, এবং যে শ্রদ্ধা বোধ এবং যে ভালোবাসার জায়গাটা থেকে আপনি ফারুকির জন্য এটা জমা রেখেছেন, আমি চাই সেই জায়গাটা থেকে আপনি নিজে থেকে এটা ফারুকিকে দেন, এবং সেজন্যে আমরা যদি ব্যক্তিগতভাবে আপনাকে কোনো সাহায্য করতে পারি সেই সাহায্যটুকু আমরা করব।
আমি নিজের থেকে চেষ্টা করবো, আর আশা করি আপনারা আমাকে অবশ্যই হেল্প করবেন, আর আমি যে জবটাতে আছি সেটা দিয়ে কোনো মতে চলে যাচ্ছি, কিছুদিন আরেকটা স্মৃতির কথা বলি, ওদিনকা আপনার 10-15 দিন আগের একটা ঘটনা বলি। আমার মা তো গম্ভীর টাইপের, সে কোনো কিছু শেয়ার করে না, আমরা যা যেটা যখন দিই সেটা দিয়ে সে চলে। তো সেই সংসার পরিচালনা করে আমরা শুধু টাকাটা নিয়ে দিই আর কি। ওদিনকা আমার মা টাকা, আমার বাবার কিছু, আমার বাবার একটা অভ্যাস ছিল সেটা নতুন টাকা সে জমাইতো, তো ওদিনকা টাকা ধরে কাটতেছে। আমি বলতেছি কি হয়েছে মা কাটতেছে কেন, পরে বলতেছে যে এই টাকাগুলা আমি কখনো খরচ করি নাই, অনেক বিপদ গেছে তারপর খরচ করিনি, কিন্তু আমার এই জায়গার থেকে 500 টাকা খরচ করে দিতে হয়েছে। এটা শোনার পরে মানে মনে হয়েছে ওই 500 টাকা, যে 500 টাকা সামান্য, কিন্তু ওইটা তো আমার মার জন্য তো অগণিত টাকা। এটা আমার বাবার শেষ স্মৃতি, আমার মার কাছে রেখে গেছিল। মানে তো এগুলো আমার মার কান্না, আমার মা প্রতিটা মুহূর্ত আমার বাবার জন্য মারা যায়, আমার বাবা যে জায়গায় বসে ছিল সেই জায়গায় দাঁড়ায় থাকে,
এবং এই মৃত্যুটা দেখে দেখে আপনি প্রতি মুহূর্তে কষ্ট পান।
হ্যাঁ,
আমরা এবার এক্সপার্ট প্যানেলের মুখোমুখি হচ্ছি, আমরা জানবো আমাদের বিশেষজ্ঞের মতামত। আমাদের সঙ্গে আজকে বিশেষজ্ঞ হিসেবে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি যাহা বলিব সত্য বলিব নিয়মিত বিশেষজ্ঞ প্যানেলের একজন বিশেষজ্ঞ। আমরা এই পর্যায়ে তার মুখোমুখি হব, যিনি পুরো অনুষ্ঠানটি শুনেছেন এবং এই মুহূর্তে তার মূল্যবান মতামত আমরা জানব।
ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন সুমন পাখালের জীবনের অপ্রিয় সত্যগুলো, তো আপনার কি বলার আছে এই মুহূর্তে?
হ্যাঁ, আমি সুমন পাখালের সব কাহিনীটা শুনলাম। এখানে কয়েকটা জিনিস সবার বিবেচনা করে রাখতে হবে, যে এটা সুমনের ব্যাপার না, প্রত্যেক শিশু এবং কিশোর কিশোরীরাই শৈশবকালে বা কৈশোরকালে রোল মডেল হিসাবে কাউকে বেছে নেয়। রোল মডেল হচ্ছে আদর্শ অনুকরণীয় কোনো ব্যক্তিকে। সুমন কিন্তু তার পাশের একজন প্রতিবেশী একজন বড় ভাইকে আদর্শ মডেল হিসেবে নিয়েছিল, ঠিক একই ভাবে পরে ধারা ফারুকিকেও সে আদর্শ মডেল হিসেবে নিয়েছে। আসলে কৈশোর বয়সে এই রোল মডেল বেছে নেওয়াটা, বিশেষ করে বিখ্যাত ব্যক্তিদেরকে রোল মডেল হিসাবে বেছে নেওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা কিন্তু আমরা কৈশোরে বা শৈশবে কাটিয়ে উঠি নিজের আত্মপরিচিতি গঠনের মাধ্যমে, আইডেন্টিটি যেটাকে বলি, সেলফ আইডেন্টিটি, আত্মপরিচিতি, আত্মপ্রতিকৃতি। তখন নিজের পরিচিতিটা যখন খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে, তখন আর ওই কল্পনার ফানুষের লোকদেরকে আস্তে আস্তে তারা সরে যায়, তখন নিজের একটা লক্ষ্য স্থির হয় এবং নিজের সামনে পথে এগিয়ে যায়। কিন্তু সুমনের ক্ষেত্রে যেটা হয়েছে, যে তার আত্মপরিচিতিটা, সেলফ আইডেন্টিটিটা সঠিকভাবে গড়ে উঠতে পারেনি, যার ফলে ওই রোল মডেল যাতে, বিশেষ করে সারা ফারুকি যাকে নিয়েছিলেন, সেটা এত বেশি বিমোহিত হয়ে রয়েছিলেন যে তার সঙ্গে দেখা করাটাই বোধ হয় তার জীবনের সবচেয়ে বড় প্রাস্তবিক জিনিস হয়ে দাঁড়িয়েছে। সেটা সে করতে গিয়ে বিভিন্ন চেষ্টা করেছে, বিভিন্ন মাধ্যম চেষ্টা করেছে। সে হয়তো মেধাবী হলে ভাবতে পারত যে সে সারা ফারুকির মতন লেখক হবে, পরিচালক হবে, নির্দেশক হবে, তার সঙ্গে যোগাযোগ হবে, কিন্তু সে তার মেধা বা তার অবস্থানগত কারণেই সে ওই পর্যায়ে না গিয়ে সে মনে করছে টাকার দিক থেকে যদি আমি বড় হতে পারি তাহলে হয়তো আমার এই স্বপ্নের মানুষের কাছে দেখা করতে পারবো। আর দ্বিতীয় কথা যেটা হলো, যে এর পরবর্তী পর্যায়ে এই যেহেতু তার আত্মপরিচিতিটা ভালোভাবে গড়ে উঠে নাই, ঠিক একই কারণে এই আত্মপরিচিতির সঙ্গে আরেকটা হচ্ছে ইন্টিমেসি, অর্থাৎ বিপরীত লিঙ্গের লোকের সঙ্গে সম্পর্ক স্থাপনের ভিতরে যে অন্তরঙ্গতা সেটাও তার দিকে তৈরি হয়নি, যার ফলে ওই যে মেয়েটার সঙ্গে তার সম্পর্ক হয়েছিল মেয়েটা তাকে তীব্রভাবে ভালোবাসত এবং একনিষ্ঠভাবে ভালোবাসত, কিন্তু তার ভিতর থেকে সে অন্তরঙ্গতা তৈরি হতে পারে নাই। যখন সেই মেয়েটা তার কাছ থেকে প্রত্যাখ্যান হয়ে বা তাকে তার আশা পূরণ না হওয়ার বেদনায় ক্লিষ্ট হয়ে সে যখন আত্মহত্যা করলো, তখন সুমনের মধ্যে এটা স্বাভাবিক, সব মানুষের কিন্তু এটা আসবে স্বাভাবিক, যে আমার জন্য এই মেয়েটা নিজেকে শেষ করে দিল, আত্মহত্যা করলো। এখানে আমার যেটা অনেকের সঙ্গে এবং সুমনেরও পরামর্শ থাকবে, সেটা হচ্ছে এই যে এই ভুলের ভিতরে এই যে একটা দুর্ঘটনা ঘটেছে, এর জন্য তার এখন অনুশোচনা আসবে, তার গ্লানির মত আসবে, তার কষ্ট লাগবে, ঠিক আছে, কিন্তু এখানে মুখ টুকু করে থাকলে হবে না। এই অভিজ্ঞতা থেকে তাকে এবং সবাইকে যেন শিখতে হবে, সেটা হচ্ছে যে আমি যে আমিত্ব এই জিনিসটাকে বুঝতে হবে। আমার মেধা কতটুকু, আমার অবস্থান কতটুকু, সামাজিক অবস্থান কতটুকু, আমার কতটুকু যেতে পারি, সেইভাবে আমার একটা পরিচিতি তৈরি হবে, একটা লক্ষ্য তৈরি হবে, এবং সেই লক্ষ্য অনুযায়ী আমি একটা নির্দিষ্ট পেশা বেছে নেবো, সেই পেশাটা এক একজনের মান অনুযায়ী এক এক রকম হবে, এবং সেটাতে কি সে সন্তুষ্ট থাকবে, সেটা সেখান থেকে সে উপার্জন করে সংসার করবে, এবং সেই সংসারের সঙ্গে সে দাম্পত্য জীবন যাপন করবে এবং সেখানে সংসার হবে, এইভাবে একটা প্রক্রিয়ার ভিতরে জীবন চক্র আর চলতে থাকে। এই যে একটা জীবন চক্রের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ভিতরে যেতে হবে তাকে তার আত্ম পরিস্থিতিটাকে ভালোভাবে তৈরি করতে হবে। এবং সুমনের জন্য যেটা বলতেছি আমি, যে তার অতীতে হয়তো সেটা হয়নি, এখন থেকে সে যদি নিজের লক্ষ্য ঠিক করে রাখে যে আমি সুমন, আমি তো মোস্তফা ফারুকী নই, এই যে বিভেদ, এই যে ইলিউশন, এই বিভ্রমটা তাকে কাটিয়ে উঠতে হবে যে আমি সুমন, সুমন অবস্থানে থেকে আমি যা করতে পারি সেরকম একটা পেশা আমি বেঁধে নেবো, সেই পেশা থেকে আমি যতটুকু উপার্জন করতে পারবো সেটা সন্তুষ্ট হিসেবে গ্রহণ করে সুখী জীবন যাপন করব, এবং সে অনুযায়ী একটা ভালো মেয়েকে গ্রহণ করে আমি সংসার জীবন যাপন করব। এখান থেকে অতীতটা তার কাছে পিছিয়ে যাবে, অতীতটা তখন তাকে এত কষ্ট দিবে না।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ, আমাদেরকে সময় দিয়েছেন, মনোযোগ দিয়ে শুনেছেন, এবং সুমন পাখাল সহ আমাদের শ্রোতাদেরকে যে নিয়মিত পরামর্শ দিচ্ছেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।
আপনাকে এবং সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা এক্সপার্ট প্যানেল থেকে মূল্যবান মতামত জানলাম। আমরা সুমন পাখালের যাহা বলিব সত্য বলিব পার্টি এখানেই শেষ করছি, কিন্তু যাহা বলিব সত্য বলিব শেষ হচ্ছে না, আমরা একটু পরে আবারও ফিরে আসছি অন্যান্য সেগমেন্ট নিয়ে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর ওকে যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে যারা এতক্ষণ ধরে কমেন্টস করেছেন আমাদের ফেসবুকে, এবং শত শত হাজার হাজার কমেন্টস আমরা পেয়েছি, লাইক পেয়েছি। তাদের উদ্দেশ্যে বলছি চলুন আমরা কিছু টেক্সট পড়তে চাই আপনাদের, এবং সেই সাথে আবারও বলে দিচ্ছি আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে লাইক দিতে ভুল করবেন না, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ওকে, এসএমএস এখানে আবু বকর লিখেছেন সৈয়দ আরব থেকে, তিনি ইমেইল করেছেন, ইনফ্যাক্ট ইমেইল করে বলেছেন এই অনুষ্ঠানটির জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং অসংখ্য শ্রোতা যারা আমাদের অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এই ধন্যবাদগুলো আমরা অনুষ্ঠানে পড়ি না, কিন্তু এই ধন্যবাদগুলো আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। মিলন লিখেছে, সুমন পাখালকে শুধু বড় হওয়ার স্বপ্ন দেখলেই সেইভাবে কাজও করতে হবে, মানে বড় হওয়ার স্বপ্ন দেখলেই হবে না, সেভাবে তাকে কাজ করতে হবে, যে কথাটি কিন্তু আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ ডক্টর তাজুল ইসলাম বলেছেন। ফারহানা লিখেছে, এদের মতো ভদ্র প্রতারকদের জন্যই অনেক মেয়েরা বিভিন্ন মানসিক সমস্যায় ভোগে। ফারহানা, আপনি হয়তো আজকে আমাদের সুমন পাখালকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন, কিন্তু এটাও তো ঠিক ফারহানা যে সুমন পাখাল এখানে সে স্বীকার করেছে বলেই আপনি ভদ্রলোকদের পরিচয়টা পেয়ে গেছেন। সুতরাং সুমন পাখালের সেই জায়গাটা থেকে আপনি সুমন পাখালকে কিছুটা হলেও রেসপেক্ট করতেই পারেন। লিজা লিখেছে, সুমন পাখাল যদি প্রকৃত অর্থে ভালো হয়ে থাকে সেই মেয়ের বাবা মায়ের পা ধরে মাফ চাওয়া উচিত, একমত পোষণ করছি। নয়ন লিখেছে, সুমনের চিন্তাভাবনা বাস্তবমুখী নয়। নাজমুল লিখেছে, সুমনের উচিত মৃত্যুর আগ পর্যন্ত বর্ষার বাবা মার দায়িত্ব নেয়া। রুমন লিখেছে, প্রেমে জড়ানোর আগে ভেবে চিন্তে নেওয়া উচিত। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা কমেন্টস করেছেন তাদের জীবনে যেন সুমন পাখালের মতো ভুল না হয় তারা নিজেরাও কিন্তু এই খেয়ালটা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় শ্রোতা, আমরা প্রতি অনুষ্ঠানে আপনাদেরকে ইন্সপায়ার করে থাকি, উৎসাহ দিয়ে থাকি আমাদেরকে চিঠি লিখবার জন্য, কারণ অনেক বন্ধুই দেশের বাইরে থেকে আমাদেরকে শোনেন, দূর দূরান্ত থেকে, এমনকি জানি সিঁড়ির দোকান থেকে অনেকে এগুলো নিয়ে গিয়ে শোনেন, তারা হয়তো আমাদের অনুষ্ঠানে আসতে পারেন না। তাদের জীবনেও যদি কোনো ভুল বা অপরাধ থেকে থাকে যারা স্বীকার করতে চান, তাহলে আমাদেরকে চিঠি লিখতে পারেন, যেমনটা আজকে আমাদেরকে লিখেছেন এক বন্ধু, তার চিঠির কথা আমি একটু পরেই বলছি, তবে তার আগে আমাদের চিঠি লেখার ঠিকানাটা একটু বলে দিতে চাই। আমাদেরকে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, আমি ধীরে ধীরে বলছি, প্লিজ নোট ইট ডাউন। যাহা বলিব সত্য বলিব, আমাদের অনুষ্ঠানের নাম প্রথমে থাকবে যাহা বলিব সত্য বলিব, তারপরে আমাদের স্টেশনের নাম ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আমি আবারও বলি, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। এই সপ্তাহে চিঠিটি আমাকে লিখেছে হচ্ছে ময়মনসিংহ জেল রোড থেকে মাঝার। আমরা চলুন সুমনের কাছ থেকে জেনে নেই মাঝার আমাদেরকে কি বলতে চাইছে।
আমার নাম মাঝার, আমি আমার জীবনে অনেক বড় ভুল করেছি, তা স্বীকার করার জন্যই আজকে লিখছি। আমি একজন ছাত্র, আমি বর্তমানে লেখাপড়া করছি। টাকার লোভে এবং নেশা করে যখন রাতের বেলায় বাসায় ফিরছিলাম, তখন রাত 11টা বাজে, দিনটি ছিল হরতালের। আমি এবং আমার এক ছোট ভাই, এই দুইজন শহর থেকে টাউন হল পর্যন্ত একটা রিক্সা ভাড়া করি। ভেটেরিনারি ট্রেনিং নামক একটা জায়গায় আসার পর রিক্সাওয়ালার কাছ থেকে আমরা তার সারা দিনের উপার্জন মাত্র 261 টাকা ছিল, ছিনিয়ে নিই সেটা। রিক্সাওয়ালা অনেক কাকুতি মিনতি করেছিল আমাদের কাছে, কিন্তু আমরা তার কোনো কথাই শুনিনি। আজও মনে আছে রিক্সাওয়ালাটি আমাকে বলেছিল, এই টাকা যদি সে না দিতে পারে তাহলে গ্যারেজ মালিক তাকে আর রিক্সা দেবে না কখনো। কিন্তু তারপরেও আমরা তার সমস্ত টাকা ছিনিয়ে নিই। অবশেষে লোকটা তার টাকা পয়সা হারিয়ে কাঁদতে কাঁদতে ফিরে যায়। লোকটির বয়স আনুমানিক 40 বছর হবে। এই ঘটনার আজ অনেক দিন পার হয়ে গেলেও ঘটনাটিকে আমি আমার মন থেকে সরাতে পারছি না। প্রতি মুহূর্তে আমার বিবেক আমাকে যন্ত্রণা দিচ্ছে। তাই আজ চিঠি লিখে আপনাদের কাছে আমার ভুল স্বীকার করলাম, এবং সেই সঙ্গে আজকে সবার সামনে ওয়াদা করলাম আর কোনো দিন এই ধরনের ভুল আমার দ্বারা হবে না।
আর যে সুমনের কাছ থেকে আমরা শুনলাম মাঝার জীবনের সেই অপ্রিয় সত্যটুকু, আমরা মাঝারকে ধন্যবাদ জানাতে চাই, আপনার উপলব্ধি হয়েছে সেই জন্য, এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই সেই সব শ্রোতাদেরকে যারা মাঝারের কাছ থেকে এই স্বল্প একটা চিঠি থেকে মাঝারের মতো ভুলের কাছ থেকে আজকে ওয়াদা করলেন বা শিক্ষা নিলেন তাদের জন্য। প্রিয় শ্রোতা, আমরা যাহা বলিব সত্য বলিব আজকের মতো শেষ করছি, তবে আমরা বিশ্বাস করি যাহা বলিব সত্য বলিব তে আগামী সপ্তাহে এমন একজন বন্ধু থাকবেন যিনি হয়তো আপনার চিন্তার দ্বার খুলে দেবেন। যাহা বলিব সত্য বলিব আপনার জন্য উন্মুক্ত, নিজের বিবেকের তাড়না বোধ থেকে আপনি যদি অনুভব করেন যে আপনার যে ভুলটি হয়েছে কিংবা আপনার যে অপরাধটি হয়েছে সেই অপরাধটি আর কোনো মানুষের না হোক, সেই জায়গাটি থেকে আমরা আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। অনেক অনেক ধন্যবাদ আর জি সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, সর্বোপরি আর জি কিবরিয়া এবং হ্যালো 8920 টিম, যারা সার্বিক সহযোগিতা দিয়ে থাকে যাহা বলিব সত্য বলিবকে। অনেক ভালো থাকবেন, আজকের মতো শুভ রাত্রে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
track was downloaded from FusionBD.com.